This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আরজি কিবরিয়ার টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। রবিবারের রাত মানে হচ্ছে যাহা বলিব সত্য বলিব রাত। এবং একটু আগে যে থিম মিউজিকটি বেঁচে গেল যাহা বলিব সত্য বলিব, সেখানে যাহা বলিব সত্য বলিব সম্পর্কে আপনি একটি ধারণা পেয়ে গেছেন। বিবেকের তাড়না বোধ থেকে যদি জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করবার কোনো জায়গা আপনি না পান, তাহলে এবিসি রেডিওর এই প্ল্যাটফর্মটি হচ্ছে আপনার জন্য, যেখানে এসে আপনি যদি আপনার বিবেকের তাড়না বোধ থেকে ফিল করেন, অনুভব করেন যে আপনার ভুলগুলো, আপনার অপরাধগুলো মানুষের কাছে স্বীকার করে আপনার যে কি পরিণতি হয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরবেন এবং আপনার এই ভুল এবং অপরাধের কথা জেনে লাখো মানুষ সচেতন হবে, তাহলে আপনার জন্য প্ল্যাটফর্মটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। শুরু হয়ে গেছে যাহা বলিব সত্য বলিব। এবং প্রিয় শ্রোতা, আপনাকে যেটা বলতে চাই, এই যাহা বলিব সত্য বলিবতে আজকে এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যিনি একজন কিশোর অপরাধী। আমরা দেখেছি সমসাময়িক কালে ঐশীর মতো একজন কিশোর অপরাধীকে যে পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে, কিন্তু শুধুমাত্র ঐশী নন, এই সমাজের আনাচে কানাচেতে এরকম হাজারো ঐশী হয়তো বা লুকিয়ে আছে যাদেরকে আমরা চিনি না। আজকের এই ঘটনার মধ্য দিয়ে এমন এক ভয়াবহতাকে আপনাদের সামনে তুলে ধরা হবে যা আপনাদের বিবেককে নাড়িয়ে দিতে বাধ্য। আমরা প্রথমেই জানতে চাই কে রয়েছে আমাদের সঙ্গে, আর যে সুমন আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে আছেন আমাদের সঙ্গে।
সম্রাট আমাদের আজকের অতিথি। তিন ভাই বোনের মধ্যে সবার বড় হলেও ছোট দুই বোনের সঙ্গে বয়সের খুব একটা ব্যবধান নেই, সেই সাথে বন্ধুত্বটাও বেশ চমৎকার। আর প্রথম সন্তান হওয়াতে বাবা মায়ের আদরও পেয়েছেন অনেক। সব মিলিয়ে অনেকটা স্বপ্নের মতোই কাটছিল সম্রাটের ছোটবেলা। অনেক আদরে দুরন্তপনার মাত্রাটাও ছিল একটু বেশি। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে প্রায় ঝগড়া হতো, যা মাঝে মাঝে মারামারিতে গড়াতো। খেলাধুলা করতে ভালোবাসেন সম্রাট, তবে তার মূল ভালোবাসা বিভিন্ন গানের মিক্সিং করে ডিজে সং বানানো। বাবা মা স্বপ্ন দেখতেন তাদের ছেলে বড় হয়ে ডাক্তার হবেন। সম্রাটও চেয়েছিলেন বাবা মায়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার। সম্রাট এখন কিশোর বয়স পার করে সদ্য যৌবনে পা দিয়েছেন, কিন্তু ফেলে আসা কিশোর জীবনের ভুল আজও তাকে তাড়িয়ে বেড়ায়। কি ছিল সেই ভুল, তা জানাতে আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে হাজির হয়েছেন সম্রাট।
প্রিয় শ্রোতা, আপনারা জানলেন যে কে রয়েছে আমাদের সঙ্গে। এবং শুরুতেই জানিয়ে নিচ্ছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে লাইভ আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি পুরো অপ্রিয় সত্য উদ্ঘাটনটি শুনবেন এবং শোনার পর তার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে গিয়ে জানাবেন। আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় শ্রোতা, প্রথমেই আপনারা জেনেছেন যে সম্রাট আছে আজকে আমাদের সাথে। সম্রাট, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাই, সেটা সবাইকে করে থাকি যাহা বলিব সত্য বলিবতে, যে যাহা বলিব সত্য বলিব এরকম একটি অনুষ্ঠানে, এরকম একটি মঞ্চে আসার জন্য যথেষ্ট সাহস দরকার হয়, এবং এরকম একটি অনুষ্ঠান করার পরে বিরূপ প্রতিক্রিয়া মানুষের কাছ থেকে অনেক সময় এসে থাকে, সেটা জানার পরও আপনি অনুষ্ঠানে আসার সাহসটা করলেন কেন?
জি, আমি এই জন্য এসেছি, মানে আমার জীবনের কিছু অংশ, কিছু প্রার্থনা, কিছু গল্পটা আমি আপনাদের সবার কাছে তুলে ধরতে চাই, যেন আমার মতো এই ধরনের ভুল আর যেন কেউ না করে।
আপনি এই যে মহৎ উদ্দেশ্যটা নিয়ে এখানে এসেছেন, আপনার জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে সেগুলো লাখো মানুষ জানার পরে আপনাকে অনেক গালমন্দ করতে পারে, আপনাকে ভৎসনা করতে পারে, আপনাকে অনেক 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 বেশি আপনার উপর ক্রেজি হয়ে যেতে পারে, এটা তো আপনি জানেন। যেটা জানার পরও আপনি এখানে এসেছেন, তো তারা যদি এটা করে আপনি সেক্ষেত্রে কি বলবেন?
কারণ মানুষের জীবনে ভুল তো ঠিকই থাকে, আর এই জন্য কি মানে একজনের ভুলের জন্য কি হাজার মানুষ কি ভুল করবে? আমার জানা মতে আমি যে ভুল করেছি, যেন আমার আশেপাশে যারা রয়েছেন তারা যেন এই ধরনের ভুল কখনোই না করেন।
তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা ভৎসনা করুক, গালমন্দ করুক, যাই বলুক না কেন আপনাকে, সমস্যা নেই, কিন্তু আপনার মতো ভুল যাতে কেউ না করে সেটা বলার জন্য বা সেটা জানানোর জন্যই মূলত আজকে যাহা বলবো সত্য বলবো তা আপনার আশা। প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন যে ওর উদ্দেশ্য এখন এই মুহূর্তে সৎ, কিন্তু ও যে অপ্রিয় সত্যগুলো এখানে তুলে ধরবে সে অপ্রিয় সত্যগুলো চরম অপ্রিয় সত্য এবং দুর্বিষহ অপ্রিয় সত্য। আমরা ধীরে ধীরে যাবো সেই সত্যের কাছে। প্রথমেই আমি আপনাকে বলতে চাই যে আপনি কোথা থেকে শুরু করবেন?
আমি আমার ছোটবেলা থেকে শুরু করি।
জি প্লিজ।
আমার নামটা তো বলাই হলো, আমার বলছি সম্রাট। আমি ছোটবেলা থেকেই মানে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিল আমার, এবং আমার ফ্যামিলি থেকেও আমাকে খুব ভালো সাপোর্ট দিত, বিশেষ করে আমার আব্বু আম্মু সবাই।
কয় ভাই বোন আপনারা?
আমি একটা আর আমার দুটা বোন আছে, মতিন ভাই বোন।
আপনি বড় সবার?
জি।
ওকে।
আমি এমনি ছোটবেলায় খুব চঞ্চল প্রকৃতির ছিলাম, দুষ্টমিটা খুব করতাম, এটা ছেলে হোক মেয়ে হোক আমার বড় হোক আর ছোট হোক খুবই দুষ্টমি করতাম। এই দুষ্টমির জন্য খুব ছোটবেলা মানে মারধরও খেতাম।
কে বেশি মারতো?
আমার আম্মু। খুব বকাঝকা করতো
আব্বু, বকাঝকা করতো আর আম্মু মারতো।
আচ্ছা, তো এইভাবে আমার দিনগুলো খুব ভালো মতো যায়, দুষ্টমি দুষ্টমি করে, মানে পড়াশোনা তো চলতেছেই, এভাবে আমার দিনকাল যায়। তারপর আস্তে 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 বড় হই, যতই বড় হই ততই মানে অনেক কিছু। আমি
আপনি বলছিলেন যে আপনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, আমাকে একটু বলবেন যে ভালো স্টুডেন্ট মানে কি ধরনের স্টুডেন্ট ছিলেন আপনি?
মানে স্যার ম্যাডামরা কখনো যদি হোমওয়ার্ক মানে বাড়ির কাজ দিত, সেগুলো আমি রেগুলার দিতাম। প্লাস আমাকে এই পর্যন্ত কোনো স্যার ম্যাডাম যে বলতে পারবে না যে আমি কোনোদিন স্কুলে মানে একদিন স্কুলে গ্যাপ দিছি কি মানে কোনো কারণ ছাড়া, এবং প্লাস এইটাই যে আমি কোনো পড়া ফাঁকি দিই না তার কাছে।
ওকে।
তো এইভাবেই আমার দিনকালগুলো আস্তে আস্তে চলে। যখন আস্তে আস্তে বড় হই, স্বাভাবিক গত কিশোর বয়সে আসি, তখন আমি ক্লাস নাইনে পড়ি, তখন আমার একটা মেয়েকে খুব ভালো লাগতো।
ক্লাস নাইনে পড়া অবস্থায় একটা মেয়েকে ওর ভালো লেগে গিয়েছে। প্রিয় শ্রোতা লক্ষ্য রাখবেন, ও কিন্তু আমরা প্রথমেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি যে ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এবং এখন এই মুহূর্তে কোচিং করছে, সেই অবস্থায় রয়েছে ও এবং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছে। তার মানে ওর বয়স এই মুহূর্তে 18 পার হওয়া, 19 বছরে পা দিতে যাবে এরকম একটি বয়স, এবং আমরা এটাকে কিশোর বয়সই বলতে পারি। আর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস নাইনের কথাও বলছে, ক্লাস নাইনটা হচ্ছে বয়সন্ধিকালের শুরু আমরা বলতে পারি, এবং যে সময়ে সাধারণত ছেলেমেয়েদের মধ্যে শারীরিকভাবে বেড়ে যাওয়া থেকে শুরু করে পার্সোনালিটি গঠনের জন্য, ব্যক্তিত্ব গঠনের জন্য বিশেষ কিছু আচরণ লক্ষ্য করা যায়। ক্লাস নাইনে একটা মেয়েকে আপনার ভালো লাগে, এই জায়গাটাতে ছিলাম, তারপর
সেরকম আমার ভালো লাগে, তো ভালো লাগে তো আমার একটা বন্ধু ছিল, ওকে দেখি মানে বলতাম দোস্ত ডিরেক্ট মেয়েটা আমার সামনে থেকে হেঁটে যায়, আমার খুব ভালো লাগে, ওকে কিছু বলবো আমি মুখ ফুটে, তো আমার বন্ধু বলে না 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 এইসব কিছু বলিস না আমার পরে সামনে হবে।
কত ছোট ছিল আপনাদের সে? কত ছোট ছিল মেয়েটা?
এই তো মনে করেন আমি যখন নাইনে পড়ে তখন
5-6 পড়ে। আপনাদের এলাকায় নাকি আপনাদের স্কুলে?
আমাদের এলাকায়।
আপনাদের এলাকাতে? পাশের বাড়িতেই থাকতো?
পাশে না একটু দূরে।
ওকে, ঠিক আছে। তারপর
তো আমি এরকম প্রতিদিনই দেখি আর আমার হিংসা হয়, যতই দেখি ততই মানে মনোবলে একটা মানে কিরকম সাহস আছে। তারপর আমাকে মানে বন্ধুরা বলে যে এরকম করিস না, করতে গেলে আবার সামনে যদি বোঝা যায় একবার তাহলে কি অবস্থা হবে, তা বস। তা বলি পিটানি তো মানে আব্বা আমার তো খাই, সামনে তো পিটানি কখনো খাই নাই, দেখি খাই কি অবস্থা হয়। তো ওই টাইমটা তো আমি একটা লাভ লেটার লিখি, আমার নিজ হাতে লিখি, ওটা লিখে একটা গোলাপ ফুল আছে সেটার সাথে মানে একটা মানে কার্পেট করে বেঁধে দিচ্ছিলাম, ওকে দিছিলাম, আমি সরাসরি নিজে দিছিলাম,
নিজে গিয়ে ওকে দিয়েছিলাম। এর আগে ওর সাথে কথা হয়নি কোনোদিন?
না, কোনোদিনও না।
ডিরেক্ট গিয়ে লাভ লেটার?
জি।
কি ছিল ওর মধ্যে মনে আছে?
অবশ্যই,
একটু বলেন আমাদের শুনি।
ওর বিশেষ করে আমার সবথেকে বেশি ভালো লাগে যেটা বেশি, ওর চুলগুলো খুব ভালো লাগে, কোমর বন্ধ চুল। আর কি বলবো, ওই টাইমটা মানে একটা সাধারণ মানে মেয়ের কি বলবো মানে স্ট্রেট করার চুল এরকম না, খুব স্লিম এবং সোজা আসছে বেশি,
এবং ওই চুলগুলো আপনার খুব ভালো লাগতো।
হ্যাঁ,
চুল নিয়ে কিছু লিখেছিলেন চিঠির মধ্যে?
চুল, হ্যাঁ, এরকম অনেক কিছু
লিখেছিলাম।
তারপর দিলাম, তো আমি ভয়ে ভয়ে মানে আমি বললাম যে এটা পুরা দেখেন ছোট, তো আমি বললাম এটা আপনার পুরে দেখেন, ও বলে কি লিখছেন কিছু কি আছে ভিতরে, আমি কে পাঠাইছে, আমি দিলাম, আমি ব্যাগটা নিয়ে তার কাছে চলে আসলাম, তখন ভয় ছিল। পরের দিন আসলাম এসে মানে ওকে দেখে আমি মানে পলাই গেছি, ওই দিনই আমার স্কুলের প্রথম গ্যাপ মানে পলাইছি, ওই দিনই প্রথম ওকে দেখে আমি।
আপনার স্কুলেই পড়তো?
হ্যাঁ আমাদের স্কুলেই পড়তো, তো পলাইছি ওই দিন। আর বাসায় গিয়ে আমি কোনো কারোর সাথে কথা বলি না, আব্বু আম্মার সাথে, আমি বাসায় এসে ব্যাগ ট্যাগ ফেলে আমি মানে ছাদে চলে গেছি আমাদের। তো ওখান থেকে আমি আমি তখন মনে করলাম যে ছুটি কখন দেবে আর কখন ওকে দেখবো আমি, আমি নিজে যাবো সবসময়। আসলে মানে ওই টাইমটা মোমেন্ট ছিল অন্যরকম, আমার অন্যরকম একটা ভয়, মানে যখন আমাদের বাড়ির নিচ দিয়ে যায় আমি তখন আমার নিজের একটা সাহস থাকে না, ও মানে নিচে দিয়ে যাচ্ছে আর আমি উপরে, আর আমি মানে বুকে একটা সাহস রাখতে পারিনি, তো আমি ওখান থেকে আর কোনো কথা বলি না। তো পরে আম্মু আমাকে বললো কি ব্যাপার তোর আজকে এত তাড়াতাড়ি আসতে বলি ঘর নাকি, তা আমি বললাম আম্মু যাই না ভালো লাগতেছে না, তো তুই তো স্কুল গ্যাপ দিস না, আচ্ছা ঠিক আছে থাক একদিন তুই যাস না, আমি এরকম এরকম দিলাম আচ্ছা ওকে। তারপর পরের দিন স্কুলে যাইস, পরের দিন স্কুলে গিয়ে আমি ওকে দেখারও সুযোগ পাই নাই, ও এসে আমাকে বললো ভাইটা আপনি কি লিখছেন, হ্যাঁ মানে ডাইরেক্টলি
ট্রিট করেছে আপনাকে,
হ্যাঁ। তো আমি বলছি আমি কি লিখছি দেখেন পড়ছো না এটা, হ্যাঁ পড়ছি, তো এই বয়সে ভালোবাসা, হ্যাঁ বাকি তো মানে যেভাবে বলতেছে কথাগুলো মনে হয় ওই আমার বড় আমি ওর ছোট, এই বয়সে ভালোবাসা, হ্যাঁ আর কোনো মেয়ে পেলেন না আমাকেই দেখলেন, তা বললাম না আপনাকে ভালো লাগে জানো, তো এইভাবেই আমি কাটাই দিলাম কোনো রকম ভাবে। তো আমি আবার যেহেতু এইটা একবার ঘটে গেছে আমি আবার পরের দিন আমি আবার আরেকটা লেটার লিখতে চাইছিলাম, এই লিখি নাই, তো আবার স্কুলে গেলাম
মানে সাহস হয়নি আর দ্বিতীয় দিন লেটার লেখার সাহস হয়নি, কিন্তু প্রথম দিন ছাড়ি খেলেন, হ্যাঁ তারপর
তারপর গেলাম। এভাবেই চলতেছিল আমার দিনকাল আস্তে আস্তে, মানে প্রথম যেটা দিছি ওইটার পরে আর আমার দেওয়ার সাহস নেই। তো যাই হোক, ও আমার সাথে একদিন হঠাৎ করে আমার কাছে আসে, তো আমাকে এসে বলে ভাইয়া আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? যে ওর একটা বান্ধবী ছিল নাম হলো লিমা, ডাকতেছে ভাইয়া আপনার সাথে আমার কথা আছে। আমি তো মনে করছিলাম সেদিন তো আমি একটা মানে বিরাট বড় একটা ধোকা খেয়েছি, যে ও আমাকে মনে হয় কিছু মানে প্রফেসর কিছু বলবে, এই জন্যই আমি গেছিলাম সাহস করে। আমার বন্ধু খুব মানে বলতেছে যাও যাও তোমার আজকে দিন এই দিন আর পাবা না, তো বলতেছে আমি গেছি, আমি তো খুব মানে মানে ফিলিংস এর মধ্যে গেছি যে ডাকতেছে এতদিন পরে আমাকে ডাকলো দুই তিন সপ্তাহ পর, আপনার ছোট বোনকে একটু আমার দরকার ছিল তো যদি আমাকে বাসায় নিয়ে যান, আমি তো পুরাই থাক কি ব্যাপার কি বলে, তো বাসায় যাবেন, আমি তখন ওটা মানে রিয়েকশন দিই তার সাথে বাসায় যাবেন যান সমস্যা নেই আমার কি, আমার বোনকে দরকার তো আমাকে কেন ডাকলেন, আমি তো অন্যরকম ভাবে বুঝলাম এটা, আর ওই ঋতুকে ডাকবেন কেন, ঋতু আমাকে কেন ডাকলো, তো উনি আর কোনো কথা বলেন, আমার বোনের সাথে দেখা হবে ঠিক আছে, আমার বোন পরে তখন ক্লাস থ্রিতে, তো যান সমস্যা কি, আপনাকে কেউ কিছু বলবে ঠিক আছে সমস্যা নেই আমি আসলে যাই, আমার নাম করে ঢুকেন আপনি আমার বাসায়, তো কেউ ওই দিন আর মানে উনি মানে ভয় পেয়ে গেছিলেন আমার সাথে কথা বলতে গিয়ে। যাই হোক, ঋতুর সাথে আমি বলি ওই দিনকে সাহস নেই যেহেতু কথা তিনজনে একত্র ভাবে কথা বলছি, তো আরে আমি তো আজ মানে আমি তো মনে করছি আপনি আমাকে কিছু বলবেন, মনে হয় লাভ টাভি কিছু বলবেন এরকম কিছু, লেটার দিলাম দুই সপ্তাহ মনে হয় কোনো সাহস পান না, এই মানে এবার সাহস নেই কিছু বলবেন আপনি। তো আমি তো আমি আমার আবেগের সাথে মানে একটু খুব লাফালাফি করতেছিলাম, এখন তো কিছুই হইল না, ওই জন্য চলে আসলাম মানে বাসায় তো আমি নিজেরে নিজেরে মানে কি বলবো খুব
কষ্ট পেলেন। মেয়েটার নাম ছিল ঋতু,
ঋতু ওকে। এবং এরকম চলতেছিল চলতেছিল, আমি দ্বিতীয় যেটা লেটার করি সেটা গিয়ে তারিখটা ঠিক মনে নেই মানে দিই তাকে লেটারটা দিই, তারপরে একটা রিপ্লাই আসে, মানে ওর একটা ছন্দ ছিল মানে কেউ জানে মানে আমার ছন্দটা ক্লিয়ার মানে কেউ জানে কি কেউ বোঝে, তুমি বুঝবা না আমার কি ব্যথা তুমি যদি কি মানে এরকম একটা একটা টাইপের ছন্দ ছিল, আমি নিজে নিজে ভাবে একবার নেগেটিভ নিয়ে একবার পজিটিভ নিই যে এই কথাগুলোর মানেটা কি, ওর আমি নেক্সট টাইম বা দ্বিতীয় দিন আমি কিছু বলবো। তো এর পরের দিন গেছিলাম যে ও আসে না, তো আমি ওদের ক্লাস টাস করে এসব বুঝছি, তো আবার পরের দিন গেলাম তো সেই দিনও ক্লাসে আসে না, তো ঘটনা কি আমি তো বললাম তো রেগুলারই আসে তো ক্লাসে স্কুল আসে না কেন, আচ্ছা ঠিক আছে আমি রিমাকে আমি ডাক দিলাম ঋতু আসলো না কেন, বলছে না ঋতুর তো সমস্যা হচ্ছে, যে কী সমস্যা, যে ওর তো খুব পেটে ব্যথা এরকম, আচ্ছা কী তো বললো কি, তো না ওই তেমন কিছু না দুই তিন দিন পরে আবার আসবে, তো আমি যতটুকু জানি ওই পুরো সত্যটাই ওই আসেনি, আর ওই সত্যটা আমিও আসেনি।
মানে ও স্কুল না গেলে আপনিও যেতেন না?
অনেকটা এরকম। তারপরে ঠিক আছে, যেহেতু আমি রেগুলার স্কুলে যেতাম, স্যাররা মোমেন করতো এটা, আর আমার আব্বু আম্মু কিছু বলতো না। আমার মা একটু মানে ঝাড়ি টাড়ি দিত এইসব নিয়ে, কেন যাস না, কি জন্য যাস না, এইগুলো নেই। আমি মাকে বলতাম যে ভালো লাগে না, প্রতিদিনই তো স্কুলে যাই, আর আমি এভাবেই বলতাম, গলা উঁচু করে বলতাম মায়ের সামনে। কেউ কেউ বলতে পারবে আমার নামে কোনো খারাপ রিপোর্ট আছে, বা একদিন পড়া পড়ি না, বা স্কুলের কোনো কাজ করি না, এরকম।
বাবা কিছু বলতো
না? না, আব্বু কিছু বলতো না।
আব্বু কি করতো?
জব করতো।
সরকারি আর বেসরকারি?
বেসরকারি।
বেসরকারি, আচ্ছা ঠিক আছে। তারপর?
তারপর এরকম ভাবে আস্তে আস্তে দিন গেল, এসএসসি পাস করলাম, পরীক্ষাতে ভালো রেজাল্ট আসতো মোটামুটি, আব্বু আম্মুর কাছে সন্তুষ্টজনক। তারপরে যেটা আমি কি করতাম, কলেজে ভর্তি হওয়ার আগে প্রতিদিন মানে একটা করে লাভ লেটার নিতাম, আমি নিজে লিখতাম লেটারগুলো আমার মনের মতো, আবার প্লাস কিছু ফুল টুল দিতাম। সেখানে গোলাপ ফুলের পরিবর্তে অন্য কিছু ফুল ছিল সেই টাইমটা, আমাদের বাগানে ছিল।
আচ্ছা,
তো দিতাম, তো নিত, এমন তো না নিয়ে যে ফালাই দিত তাও না, আমি দেখতাম যে কি করে, নিয়ে ব্যাগের ভিতরে ছেড়ে দেয়,
কিছু বলতো না, শুধু নিত।
হ্যাঁ, শুধু নিত, আমি দিতাম শুধু নিত, আর শুধু পরে পরে খুব ওনাকে খুব ভালো লাগে, আমাকে বলে না খুব সুন্দর ছন্দগুলো লিখতাম। আমি কিন্তু ওই পর্যায়েটা মানে ভালোবাসাটা তেমন নেই, আমি তো বলছি বন্ধুত্ব করলেও তো পারে, তো ওই টাইমটাও কোনো রিপ্লাই আসে না। তো যেটা আমি কলেজে ভর্তি হই, তিন চার মাস পাঁচ ছয় মাস সুন্দর মতো ক্লাস করি, তো একদিন হঠাৎ মানে সেই আমার খোঁজ খবর নেয়।
ও তো, ও তখন কোন ক্লাসে উঠেছে?
এই সেভেন,
সিক্স, সেভেন, ওকে।
ছয় মাস ক্লাস ক্লাস করার পর তো যে বললাম যে লিমা, যে ও আমাদের বাসায় গেল হঠাৎ।
লিমাটা কে ছিল?
ওর বান্ধবী,
ঋতুর বান্ধবী ছিল লিমা,
প্লাস আমার বোনের বান্ধবী,
প্লাস আপনার বোনের বান্ধবী, ওকে।
তো আমার বোনের সাথে দেখা করার নাম করে দিয়ে আমাকে বললো যে ঋতু তো আপনার সাথে দেখা করতে চাইছে, যে আপনি বিকালবেলা স্কুলের পিছনে যায়, যে কি জন্য? না দেখা করতে চাইছে আপনাকে, অনেক দিন দেখা না। আমি তো খুবই খুশি, এতদিন পর মানে কি বলবো, একটা বছরের অর্ধেক পার্ট শেষ হয়ে গেল, সে আমাকে ডাকছে, তা আমি তো মানে কিভাবে যে যাবো, কি পরে যাবো, মানে কি শার্ট প্যান্ট কি পরে যাবো, মানে একটা মানে একটা অন্যরকম একটা ভাব দিয়ে শুরু করে। আমি মানে কিভাবে যে যাবো, মানে আপনাকে আমি মানে ভাব দিয়ে মানে
আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে ফিলিংস। তারপর?
তারপরে যাই, আমি যাই, তারপর আমি গিয়ে বলি, তখনই বলি কি জন্য ডাকছো।
জি,
হাসি দিয়ে বলে আমাকে ভুলে গেল নাকি, এটাই হলো ভালোবাসা? তো আমি ভালো তো বাসই না, প্লাস তুমি আমাকে কেন ডাকবে, মানে একদিনে মানে এরকম একটা চেঞ্জ মানে পরিবর্তন তো আসবে, আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি। ও আমাকে মানে অন্যভাবে ওই দিনটাই মানে অন্যভাবে ব্যবহার করে, তো খুব ভালো মানে আমার খুব ভালো লাগে, ওই দিনটা আমার খুবই ভালো লাগে। তারপর বলি যে কি কেন ডাকছো, আসে বিষয়। তো ওই দিন তেমন বেশি কথাবার্তা না বলে আমার বাসার ফোন নাম্বারটা দিই, তখন আমার কিন্তু মোবাইল আমি ইউজ করি
ল্যান্ডফোন, টিএনটি,
ওই ফোন নাম্বারটা দিই। তো এরকম কথা বলি বলি বলি, তো এখানে আর উঠতাম ভালোবাসা মানে হঠাৎ করেই একটা মানে বিয়ের আমার একটা ধাপ আসল।
কিসে?
মানে ওর ফ্যামিলি থেকে মানে বিয়ের কাটটা খুব,
মানে আপনাদের মধ্যে প্রেম হয়ে গেল?
হ্যাঁ,
ওই দিন দেখা করার পরে প্রেম হয়ে গেল?
হ্যাঁ, এটাই।
ওকে, আর সেই সময় তার আপনারা প্রচুর কথা বলতেন ফোনে?
খুব।
আর ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ারের সময় ওই ফ্যামিলি থেকে ওর জন্য বিয়ের চাপ চাপ বা বিয়ে দেখা হচ্ছে এরকম একটা ব্যাপার, তাই তো?
এরকম,
ঠিক আছে। তারপর?
হ্যাঁ, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখনও ক্লাস সম্ভবত নাইনে আসি উঠে।
জি,
তারপরে মানে ওর সাথে একটা অন্যরকম ভাব বিমোশন থাকে, কথাবার্তা খুব ভালো, মিষ্টি মধুর কথাবার্তা বলি। তো কথায় কথায় একদিন হঠাৎ করে বলে, তুমি আমাকে বিয়ে করবে কবে বলো তো? আমি বললাম কেন, কোনো প্রবলেম? তো বলতেই পারো আমাকে প্রবলেম থাকলে, প্রবলেমের জন্য অবশ্যই সলভ করার আমি চেষ্টা করবো, বিশেষ করে আমি আছি। তা বলো না, ও বলতে চায় না যে ওর নাকি মানে বিয়ে ঠিক করার চেষ্টা করতেছে, ওই টাইমটা নাকি ওদের গ্রামের এলাকায় গোপালগঞ্জে মানে বাল্য বিবাহটা খুব প্রচলিত,
আমাকে
10-12 দিন মানে 10-15 দিন এরকম পরে আমাকে বলে যে তুমি তুমি কেনা মতো আমি নিতে আসবো। তো ওর হাতে আমি মানে নর্মালি যেটা দেখি যে কাঁধে করে যে ব্যাগটা পড়ে থাকে, এটা স্কুল ব্যাগ, ওটা নিয়ে আসছে। তো চল একটু বাড়ি চলো, তা আমি জানতাম না যে কোথায় যাবো, কারণ ওই টাইমের জন্য আমি কখনো প্রস্তুত না। তো বলে তুমি আর আমি এখনই এই মুহূর্তে ঢাকা ত্যাগ করবো, কেন কি জন্য দরকার আছে, তুমি যাইতে পারবা কিনা সেটা বলো, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই, কোথায় যাবো, সিলেটে যাবো, কার কাছে? ওর কাজিনের কাছে। তা আমি তো থ কি ব্যাপার হঠাৎ দুই একদিন মানে ঠিক ভাবে তো কথাই বলতেছিলাম, ওই ঘটনার পর পনেরো দিন পরে কি হল আর যে ফ্যামিলি থেকে কি কোনো চাপ? আমি বলছি ফ্যামিলি থেকে কি কোনো প্রবলেম হচ্ছে তোমার, তুমি আমাকে বলতে পারো? বলেন না, তুমি যাবা কিনা সেটাই বলো, যদি ভালোবাসা থাকো অবশ্যই আমার সাথে এখন তোমার যাইতে হবে, আর যদি আমাকে মানে তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে এটি একটা মানে লাস্ট টাইম, এটাই একটা সুযোগ, আর কোনোদিনও তুমি সুযোগ পাবা না, ঠিক আছে? ঠিক আছে, এখানে এই ব্যাপারটা আর দিলাম। তো টাকা পয়সার অ্যারেঞ্জটা কি করে করলাম, আমি আমার আব্বুর মানে একটা লকার ছিল আমাদের, মানে আমার মায়ের কাছে চাবিটা ছিল, ওখান থেকে আমি 3,000 টাকা নিলাম।
চুরি করলেন? এটাই কি চুরি প্রথম নাকি এর আগেও চুরি করেছেন?
এটাই প্রথম,
এটাই প্রথম চুরি ছিল আপনার 3,000 টাকা। তারপর
তো তারপরে এটা কেউ জানে না, এখনো কেউ জানে না যে আমি টাকা দিয়েছি, কারণ অগোচর এলোমেলো আমাদের টাকা পয়সার অঙ্ক মানে হিসেব তো তো আমি নিয়ে আসি।
প্রিয় শ্রোতা, এখানে ও একটা শব্দ ব্যবহার করেছে যে এখনো কেউ জানে না টাকাটা নিয়েছে। ও যে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করতে এসেছে সেগুলো তুই একজন মানুষ ছাড়া বাকি দুনিয়ার কোনো মানুষই জানে না। আজকে ও লাখো মানুষের সামনে অকপটে সেই জিনিসগুলো স্বীকার করবে। এবং কিছুদিন আগে আমরা বাংলাদেশ কাঁপানো একটা ঘটনা দেখেছি, সেই ঘটনার সাথে আজকের ঘটনার কিছুটা প্রাসঙ্গিকতা পাওয়া যাবে। তবে কোন ঘটনার কথা আমি বলছি সেটা আমরা একেবারে ওর অপ্রিয় সত্য উদ্ঘটনের একেবারে শেষে গিয়ে আমরা জানবো। হ্যাঁ, তারপর
টাকা চুরি করার পর আবার আসলাম নিচে, নিচে এসে চলো ও রিক্সা নিল, রিক্সা নিল, হ্যাঁ চলো কোথায় যাচ্ছি আমরা, চলো গাবতলি যেতেছি মিরপুর এখান থেকে, একটা থেকে গাবতলি আসলাম। আচ্ছা মানে টিকিটও কাটাও, আমি জানি না যে টিকিটও কাটা, টিকিট পেলে কিভাবে যেটা ট্রেনের মাধ্যমে কাটাচ্ছি, কোথায় যেতেছি সিলেট, কোথায় এত কিছু বলতে পারবো না, যাবে কিনা সেটা বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কদিন থাকবো আমরা? 10, মানে ও জিত করে বলতেছে আজীবন লাইফ টাইমের জন্য থাকবো। ঠিক আছে চলো, তো আমি তো ভয়ে ভয়ে কাজ করতেছি, না জানি আবার কি করে না করে। তো এই টাইমটা গেলাম ওর কাজিনের ওখানে, খুব মানে সকালে রওনা দিছি, বিকাল ঘুরিয়ে প্রায় রাতের কাছাকাছি, অনেক দূর ছিল। তো গেলাম, গিয়ে রাত্রেবেলা কোনো কথা নেই মাত্র নাই, আমাকে মানে শোয়ার জন্য রুম দেওয়া হইলো।
ওর যে বাসাটাই গেলেন আপনারা, ওর কাজিনের বাসা ছিল, ওরা জিজ্ঞেস করেনি আপনি কে কোথা থেকে এসেছেন?
মানে ঋতু আগে থেকে সবকিছু
মানে প্রস্তুত করে রেখেছিল,
ক্লিয়ার করে রেখেছিল।
আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি, আমরা ঠিক জানি না যে কি হচ্ছে, আমরা দেখি শুনতে থাকি, তারপর একসময় ক্লিয়ার হবে। হ্যাঁ, তারপর
তারপরে ঘুম থেকে উঠলে মানে বলো তুমি রেডি হবো, শুধু শুরু করে রেডি হবো, আমরা কোথায় যাবো? আচ্ছা যেখানে খুশি সেখানে যাবো, তুমি রেডি হও না আমাকে মানে সেট
ধমক দিয়ে কথা।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রেডি হইলাম, ওর কাজিনের মামা আমাকে নিয়ে গেল, ওর কাজিন, ওর মামা, আমি আর দিত আমরা চারজন গেলাম। তো কোথায় নিয়ে গেলো মানে এক মানে ধর্মপ্রান্ত কি মানে বলবো, হুজুর টাইপের কিছু লোক, তাদের থেকে বিয়ের অনুমতিটা আগে নিচ্ছে যে বিয়ে দেওয়া যাবে কি যাবে না, তারপর পরে কাজ অফিস। আচ্ছা তারা বললো যে হ্যাঁ দিতে পারো স্বাভাবিক, তাদের ওই কথাবার্তার উপর মনে আমাদের ডিফেন্সটা ছিল, তারা যদি না বলতো তাহলে মনে হয় হতো না।
কি কি বলেছিল?
যে হ্যাঁ বিয়ে দিতে পারো সমস্যা নেই।
মানে ওই লোকদের কাছে আপনাকে নিয়ে গেল?
হ্যাঁ, মানে তার মামার খুব কাছের লোক।
তখনও আপনি জানেন না যে আপনার বিয়ে হতে যাচ্ছে?
না আমি কিছুই জানি না, আমি একদম
আপনি কিন্তু যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এসেছেন এবং আপনাকে সমস্ত সত্য কথা বলতে হবে। ওকে, আমি কথাটা ওকে এই জন্যই বলেছি কারণ এখানে যারা আসেন তারা জীবনের ভুল অপরাধগুলো স্বীকার করতে আসেন এবং এত মস্ত মস্ত ভুল, এত বড় বড় অপরাধ, সেখানে আসলে এই কথাটা বলার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ওকে আমি বলেছি এই কারণে যে ও কিন্তু কিশোর, 18 বছর পার করেছে মাত্র কিছুদিন আগে, এবং যে জন্যই ওকে আমি বারবার এই কথাটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি কিন্তু সত্য কথা বলবেন। যাই হোক, যেটা বলছিলেন আপনি যে ওখানে গিয়ে হুজুররা কি করলো, হুজুররা বললো যে না ঠিক আছে সমস্যা নেই বিয়ে দিয়ে দেওয়া যাবে, তারপর কি হলো?
তাদের কথা মতো মতো মানে ঋতুর কাজিনের মামা কাজী অফিসে নেবে, তো ওখানে মানে সামাজিক রেজিস্ট্রেশন করার জন্য যা যা দরকার সেই ব্যবস্থা উনি করে, অ্যারেঞ্জটা উনি করে, মানে বাল্য বিবাহ বিয়ে ওটা হলো।
ওর বয়স তখন ক্লাস 9-এ পড়লে 14 বছর,
14-15,
আপনার তখন
সেখানে এই
কত সালে বিয়ে করেছেন? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায়,
12-তে এই যখন উঠলাম
ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায়। তাহলে আপনার বয়স তখন ছিল 17-18,
12 ফেব্রুয়ারিতে
বিয়ে করেছেন আপনি। ওকে, তার মানে দুজনই আপনারা প্রাপ্তবয়স্ক ছিলেন না এবং দুজনকে প্রাপ্তবয়স্ক বানিয়ে দেওয়া হয়েছে সার্টিফিকেটে। আপনি তো জিজ্ঞেস করেনি যে আমি কেন বিয়ে করছি, কেন সময় বিয়ে করছি?
আমি তখন অবুঝ, মানে আমি কিছুই বুঝতেছি না যেগুলো কি মানে ওর, আমি এক প্রকার ভাবে আমি খুব ভয় পেতেছিলাম, প্লাস ও যদি মানে উল্টা পাল্টা কোনো কাজ করে, মানে আমি জানতাম যে ও খুব ক্রেজি, যেটা করে সেটাই মানে যাকে যেটা বলে সেটাই করে এখন পর্যন্ত।
ওকে,
তো তারপর বিয়েটি হইলো, আমি বললাম আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ, তাহলে কি করলা তুমি এতক্ষণ? আমি বলি আমার বিয়ে আসলে হয়ে গেছে, তুমি কি করলা, তুমি সাইন করলা, তুমি দেখলাম না তোমার সাথে মানে মানে এটা করলা ওইটা করলা। আচ্ছা ঠিক আছে বিয়ে হয়েছে ভালো, আমাদের কোনো অনুষ্ঠান হবে না। তো অনুষ্ঠান তুমি আমার আব্বুকে বলো গিয়ে, তুমি তোমার আব্বুকে বলো, আমার আব্বু আমাকে রাজি করো, অনুষ্ঠান তাহলে হবে। মানে তখন আমার মানে মাথায় একটা স্টেট থাকে, মানে কোনো কিছু কাজ করতে পারতেছি না এরকম একটা। তো যাই হোক, তো ওদিন থাকি, তারপরের দিন থাকি, মোট তিন দিন থাকি আমরা, তিন দিন থেকে চলে আসি।
আপনাকে একটু থামাচ্ছি, আপনি যে মেয়েটার সাথে ধরনের সম্পর্কে আছেন, আপনার ফ্যামিলি কি আগে থেকে জানতো?
না,
কিচ্ছু জানতো
না, কিচ্ছু জানতো না।
এবং এই বয়সে তো ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আপনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছেন। এরকম একটা সময় আপনি করে ফেললেন বিয়েটা, করে ফেললেন মানে কি আপনি বাধ্য হলেন এক অর্থে, আপনার কথা মতো হঠাৎ হয়ে গেল জিনিসটা, তিন দিন পর আপনি ফিরলেন, তারপর?
তারপরে আসলাম, ও জানি না কি সাহস নিয়ে ওর বাসায় চলে গেল। ও বললো আমাকে, তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় ফোন করে সবকিছু করে বলবো বিস্তারিত প্রবলেম, যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে জানাবে, আর আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাসায় যাই, আমার আব্বু নাই, আমি খুব মানে ভয়ের মধ্যে একটা কাজ করতেছি, তো আম্মুকে গিয়ে কিছু বলবো, আম্মুকে মানে যেটি দেখা মাত্রে আম্মু আমাকে জড়ায় ধরে মানে কষায় দুইটা থাপ্পড় মারলো, ঠিক এই দুই দিন কোথায় ছিলি, আমি তোর একাডেমি সমস্ত মানে কালচারগত মানে একাডেমি ক্লাবে গিয়ে তোর কোথাও খোঁজ পাইনি, তুই কোথায় ছিলি, তোর সব বন্ধু বান্ধবের মানে এমন কোন বন্ধু বান্ধব নাই যে ফোন করে আমার বাদ দিল।
তারপর
বিয়েতে তো হয়ে গেল, আম্মুকে বললাম যে আমি একটু বাইরে ছিলাম বন্ধুদের সাথে, গেছিলাম কোথায় গেছিলে শো করতে, সিলেটে গেছিলাম হঠাৎ করে, যে আমি না আমাকে যেইভাবে পাইছে সেইভাবে নিয়ে গেছে, না আমার আম্মু সেটা বিশ্বাস করতেছে না, না তুই যদি তিন দিনের জন্য সই করতে যাস, ডান্স করতে যাস, তাহলে তো অবশ্যই তোর কিছু ড্রেস আপ একটা ড্রেস আপের ব্যবস্থা আছে, তুই সেগুলো তো আইটেম তুই তোর রুম থেকে তো নিয়ে যাবে, তাও সব ঠিকঠাক অগোছালো কিছুই নাই, তুই যদি একদিন রুমে থাকিস তাহলে রুমটা একটা অগোছালো একটা মানে ইনস্কার একটা ভাব থাকে, তাহলে তাও তো না, সবকিছুই ঠিকঠাক কমিল, তুই সকালে ঘুম থেকে উঠলি তারপরে উঠাও, এটা বললে তো আর আমি বিশ্বাস করবো না। তো আমি আধা ঘন্টার ভিতরে ওই কাজল আমাকে বললাম যে এরকম এরকম একটু প্লিজ আমার জন্য একটু মিথ্যা কথা বলবেন, তো আমি আমার আম্মুকে মিথ্যা কথা বলে তো বাধ্য করেছি, যেহেতু আমার এই টাইমটা আমার শুধু আমার আম্মু শুনছে, আমি আজকে সত্য কথাটাই বলবো যে কি ভুলগুলো আমি করছিলাম জানি না, আমার আম্মুও জানি না যে বিশ্বাস করবে কি করবে না
এবং সহজভাবে নিতে পারবে কিনা। ওকে,
তারপর আম্মুকে ম্যানেজ করলাম, আমি তো গেলাম তিনটা দিনে, আমি তো আবার ফিরে আসলাম, তো আর একটু কোনো প্রবলেমই নেই, থাকো না সমস্যার কথা। তারপর এদিক থেকে ওর ফ্যামিলি তো সবাইকে, সবাইকে না বললো ওর মাকে বসে, শুধু আমি তো মনে হচ্ছে সবাইকে মানে বলে টুলে দিচ্ছে, আমি আমার আম্মুকে বলবো কিনা, তো ফোন টোন করলো না, আগে আমি দুই তিন দিন কোনো ফোন টোন করলো না, তারপরে আমি ফোন করি ওর খালুর কাছে, তো দুইবার তিনবার ফোন করি আর খালু রিসিভ করলো, তো ওই দিন আর কোনো ট্রাই করি নাই যে খালুর কাছে ফোন আসছে, ও এই নাম্বারটা লিস্টে দেখলে যদি ধরো লিস্টে দেখলে তো অবশ্যই আমাকে কল ব্যাক করে, তো তার তিন চার দিন পরে আমাকে, চার দিন সম্ভবত চার দিন পরে আমাকে কল ব্যাক করে, কল ব্যাক করে তো আমার রুমে আমার একটা আলাদা ফোন ছিল, এটা শুধু মা আর আব্বু ইউজ করতো, কিন্তু না থাকলে আমি ইউজ করি, নাম্বার গুলো আগে দেখে দেখো যেটা কার নাম্বার, ফোন রিসিভ করি আমি, তো বলতেছে কিছু করে তোমার ওখানে কোনো প্রবলেম হয়েছে, তো বলে না 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 তুমি এখন একটু বাইরে আসবা, আমি কোথায়, তো বলে এই তো তুমি ঈদগাহ মাঠের সামনে আসো, আচ্ছা ঠিক আছে মাঠের সামনে কোথায়, ওই যে আমরা যে দোকানটায় চটপটি খাইতাম না সেই দোকানটাকে তুমি আসো, আচ্ছা ঠিক আছে আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি, না ও বলতেছে না না আধা ঘন্টা না তুমি পাঁচ মিনিটে ভিতরে আসবা, আমি বলতেছি আরে আজও আমি তো এখনো গোসল টোসলই করে নিই, পাঁচ মিনিটে কিন্তু কীভাবে, যাই হোক আমি রেডি হয়ে গেলাম, গিয়ে আমাকে যেটা বললো আমি আমার আম্মুকে সব বলে দিচ্ছি, তিন দিন থাকি নাই যেইভাবে তোমার সাথে থাকছে, তো আমি তো মনে করছি মানে খুব আতঙ্কের মধ্যে আমি এখন আসি, আমার আম্মুকে আব্বুকে যেভাবে হোক পড়াইতে হবে এই বিষয়টা নিয়ে, তো আজ অব্দি আমার আব্বুকে আমি কিছুই বলিনি, তারপর যেটা তো বলে আমার আম্মু তোমার সাথে দেখা করতে চাচ্ছে, আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা করবো, বাসায় গেলাম, ওই দিনে ওর আম্মুর সাথে সরাসরি আমার শেষ, এর আগে দেখা হয়েছে কথা কোনোদিন বলিনি, ওই দিনই শেষ করলাম, তো তারপর কথাবার্তা হইলো যে বললো বাবা তুমি যেরকম একটা করে ফেলছো কার দোষ দিবো বলো, তোমার দোষ না আমার মেয়ের দোষ, তো আমি কিছু বলার মতো ওই টাইমটা তো আমার মানে কোনো ভাষাই ছিল না কি বলবো তাকে, আচ্ছা যাই হোক এখন করে ফেলছি কি করবো বলো আন্টি, মানে আমি উঁচা গলায় বলতেছি তুমি কি বলতেছো, মানে আমাকে ধারি দিয়ে বলতেছি তুমি কি বলতেছো সব, তুমি তোমার আব্বু আম্মুকে যেভাবে হোক ম্যানেজ করো, বাদ বাকি আমি দেখতেছি, আমি ঋতুর আব্বুকে বলে রাজি করে সবসময় তুমি তোমার আব্বু আম্মুকে আগে বলো, আমি বলি না 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 এই টাইমটা খুব ইজ একটা শর্ট টাইম, এই টাইমটা দেখেন আমি পারবো না, আমি ডাইরেক্টলি না করে দিচ্ছি, আমি
ঋতুর আম্মুকে আপনি না করলেন,
হ্যাঁ আমার সম্ভব না তুমি তুমি এইভাবে, আমার আমার একটা প্রবলেম হবে কারণ আমার আব্বু আম্মু আমাকে খুবই বিশ্বাস করে, প্লাস আমাকে নিয়ে তাদের খুব স্বপ্ন, কারণ এটা প্রতিটা বাবা মায়ের উপরে মানে তাদের সন্তানকে নিয়ে একটা স্বপ্ন থাকেই এটাই। তারপর আমি তাকে মানে একটু বুঝ দিলাম যে দেখেন আমাদের বংশে দুইটা কেউ বিয়ে করে নাই, সবাই একটা বিয়ে করছে, আর আমি আপনার মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, এটা আপনাকে আমি কনফার্ম করলাম। তো একটু মানে এই কথাগুলো বলাতেই সে স্বস্তি পাইছে। তো যাই হোক, তো আমি এক দেড় মাস আমি আমার বাসার মধ্যে ঠিক মানে ঘুমাচ্ছি থাকছি হচ্ছে। তো দেড় দুই মাস পর ঋতু আমু আবার আমার সাথে দেখা করতে চাই, কি বললো যে তুমি আমার মেয়েটাকে এখনো তুমি তুলে দাও, আমাদের বাসায় মানে ফ্যামিলির কথা অনেক প্রবলেম হচ্ছে, ওর খালু কিছুতেই মানতেছে না, তুমি এটাতে এখন কি করবা? আমি কি বলবো, আমার বলার মতো কিছু নেই। তো ঋতু আমুই বলে তুমি যদি পারো আমার মেয়েটাকে নিয়ে আলাদা একটা রুম মানে বাড়ি ভাড়া করে রুম ভাড়া করে থাকতে পারলে থাকো। আমি বলি আমি এখনো লেখাপড়া করি, স্টুডেন্ট, আমি তো রোজগার আয় তো করতে পারি না, কি মানে কি দিব ওকে? তো ঋতু আম্মু এটুক বলো তোমার একটু টেনশন করা লাগবে না, ওর লেখাপড়ার খরচটা আমি দেবো। আমি বললাম আচ্ছা নিশি। তো রুম দেখেন আপনারা, তো মাস শেষ হয়ে গেল, রুম দেখলো, যা যা যাবতীয় দেওয়া দিল। এদিক থেকে আমার আব্বু আম্মু কেউ কিন্তু জানে না যে আমি দিব।
এবং আপনি আলাদা থাকতে হচ্ছেন। তারপর
তারপরে সবকিছু গোজগোছ মানে গোজগোছ করে দিল ঋতু আম্মু, আমি থাকতে আরম্ভ করলাম। আমি মানে একটু ক্লিয়ার করতে চাই যে আমি সপ্তাহে দুই দিন থাকতাম ঋতুর কাছে, আর বাকি দিনগুলো
ঋতু ওখানে একা থাকতো।
হ্যাঁ,
কোথায় থাকতো?
আমাদের পাশে মানে ওদের বাসার আশেপাশে।
ওই সময়টা তোর সাথে কেউ থাকতো না? ও ক্লাস নাইনে পড়া অবস্থায় একা একা থাকতো বাসার মধ্যে। এটা কি সাবলেট বাসা ছিল নাকি অন্য কি ধরনের বাসা ছিল? এটা 300 একটা বাসায় ওকে একা একা রাখতেন। ওকে,
তারপর
আমি জানি না মানে ঋতুর আব্বু আম্মু কেন আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করেনি সেই সময়, আপনি জানেন?
এই জন্যই করে যে ঋতুর আম্মুর সাথে আমার একটা ডাইরেক্ট একটা কথা হয়েছিল যে যা বলার আমি বলবো, মানে তখন ঋতুর আম্মু খুব আমাকে বিলিভ করে, আর এই টাইমটাই মনে করেন আমার কাছে একটা মানে খুব একটা হাতে বিরাট একটা কাজের একটা আচ্ছা আলো আসে,
কাজের আচ্ছা আচ্ছা আলো আসে মানে একটু বুঝলাম না,
মানে ঋতুর সাথে যে মানে ব্যাপারটা এটা তো একটা আচ্ছা আমার ফ্যামিলির কাছে।
মানে আপনার ফ্যামিলি তখন কি জানতো ব্যাপারটা, আপনার তো জানছে বা এরকম কিছু?
না না না,
তাহলে
আমার আম্মু তখন আমাকে ফলো করছে
যে কিছু একটা হচ্ছে,
কিছু একটা হচ্ছে। প্লাস আমি দুদিন আগে তো এরকম আমি প্রতিদিনই তো রেগুলার আমি আমার রুমে ঘুমাতাম, এখন দুদিন থাকি না কিছুর জন্য। আমি বলি মা মানে ভোকালের কাজ বাস ইদানিং বেশি আমাদের দুইটা ক্লাবগুলো, তো আমি এই জন্য।
ভোকালের কাজ মানে কিরকম, আপনি একটু এক্সাম্পল দিতে পারবেন?
মানে একটা গান হচ্ছে রিমেক সং, সেখানে ডিজে এমুক ডিজে অমুক একটা নাম দেওয়া হয়তো, সেটার একটা টানা একটা ভোকাল ভয়েস, এই কাজটা আমি করতাম।
আপনি তাহলে কি মানে মিউজিকও করতেন, ডান্সও করতেন, মিউজিকও করতেন, এবং এই মিউজিকগুলো কি আপনার নিজের ডান্সের জন্য আপনি করতেন নাকি?
হ্যাঁ, মানে অনেক সময় গান কাটিং করার জন্য আমি নিজেই করতাম।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম যে আপনি মিউজিক নিয়েও কাজ করেন, প্লাস হচ্ছে আপনি ডান্সও করেন। আচ্ছা, প্লাস স্টুডেন্ট, প্লাস বিবাহিত। ওকে, হ্যাঁ, তারপরে আপনি আম্মুকে বুঝালেন যে আপনার এই নাচের কাজে আপনার বাইরে থাকতে হয় কিছু
দিদি। তো আর ওই টাইমটা মানে আম্মুকে কি ফিল মানে কি মিথ্যা কথা বলে কি যে ফিল দিছি আমার খুব খারাপ লাগতো, যে আম্মুকে আমি কখনো মিথ্যা বলতাম না, এখন কিন্তু ইদানিং এত মিথ্যা কথা বলতেছি আমি, আমার মিথ্যা কথা বলাটার মানে মাত্রাটাও মানে অধৈর্যকর, মানে কেউ যদি আমার মানে কান্দে যদি আমার পিছনে থাকে সে যদি মিথ্যা কথাটা শুনতো তাহলে সেও মনে হয় আমার উপর মানে একটা
একের পর এক মিথ্যা কথা বলতে হচ্ছে,
মানে বলতেই হচ্ছে,
মানে মিথ্যার কোনো শেষ নেই,
শেষ নেই আমার, বিশেষ করে আমার আম্মুর সাথে।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতি নিতে হবে এবং এটি খবরের বিরতি। খবরের বিরতির পর আমরা বাকি সত্যগুলোর মুখোমুখি করব আপনাদেরকে। প্রিয় শ্রোতা, আমরা বিরতিতে যাব, তবে যাবার আগে আপনাদের সবাইকে আমরা SMS পোলের মুখোমুখি করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিবতে SMS পোলের অংশগ্রহণ করার সুযোগ রয়েছে, এবং এখানে SMS পোলে অংশগ্রহণ করে আপনি জানিয়ে দিতে পারেন এই যে জীবনের অপ্রিয় সত্যগুলো উপস্থাপন এখানে হচ্ছে সেটা কতটুকু আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আমরা এখন পর্যন্ত সম্রাটের জীবনের যে অপ্রিয় সত্যগুলো আপনার সামনে তুলে ধরেছি সেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়েছে কিনা সেটা আপনি আমাদের কাছে জানিয়ে দিতে পারেন SMS পোলের মাধ্যমে, এবং কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নেব কত শতাংশ মানুষ এই পর্যন্ত সম্রাটকে বিশ্বাস করেছে এবং কত শতাংশ মানুষ এই পর্যন্ত সম্রাটকে বিশ্বাস করেনি। আপনি যদি SMS পোলে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন ও যা বলেছে সবটুকু, যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি আপনি বিশ্বাস না করে থাকেন তাহলে আপনি লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 221 নম্বরে। আমি আবারও বলছি, যদি বিশ্বাস করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিশ্বাস না করে থাকেন তাহলে লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 221 নম্বরে। বিরতির পরপরই ফিরে এসে আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট।
এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমরা আমাদের অতিথিকে নিয়ে সেখানে একটি রেডিও স্ট্যাটাস দিয়েছি। সম্রাটকে নিয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে, সম্রাটকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি, বিরতির পরপরই ফিরে আসছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, বিরতির পর ফিরে এসে প্রিয় শ্রোতা আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আজকে যাহা বলিব সত্য বলিবতে এমন একজন মানুষকে আমাদের সামনে মুখোমুখি করা হয়েছে, এমন একটি মানুষ সমাজের বিবেককে এবং নিজের বিবেকের সামনে মুখোমুখি হয়েছেন, যিনি মূলত একজন কিশোর অপরাধী। কিশোর অপরাধী আসলে তার সময়টাকে বোঝাচ্ছি, কিন্তু সে এখন কিশোর নয়, কিন্তু তার কিশোর জীবনের যে অপরাধগুলো, সেই অপরাধগুলো তার পুরো জীবনটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে শেষ পর্যন্ত সে কত বড় ট্র্যাপের মধ্যে পড়েছে। আমরা সম্রাটের মতো জীবন কারোরই কামনা করি না, এবং সেই অর্থে আপনাকে বলছি যে সম্রাটের মতো জীবন যেন আপনার না হয়, সেজন্য আজকে যাহা বলিব সত্য বলিব শোনা আপনার জন্য জরুরি। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি এস এম এস পোলের রেজাল্ট। কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নেব কত শতাংশ মানুষ এখন পর্যন্ত সম্রাটকে বিশ্বাস করেছেন এবং কত শতাংশ মানুষ এটা বিশ্বাস করেননি।
Yes, 98%, no, 1%, no comments, 1%.
কম্পিউটার বলছে 98%, মানুষ বলছে ইয়েস, 1% মানুষ বলছে নো, মানে 1% শ্রোতারা বলছে নো এবং 1% হচ্ছে নো কমেন্টস। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আবারও ফিরে যেতে চাই সম্রাটের কাছে। হ্যাঁ সম্রাট, আপনি তোমার মার সাথে অনেক ফ্রি ছিলেন, তাই না? চার বছর ধরে একটা মেয়ের সাথে প্রেম করে যাচ্ছেন এবং মেয়েটা সায় দিচ্ছে না, এই চারটা বছর মা কি বুঝেনি যে ছেলেটা কিচ্ছু বলেননি? কেন বলেননি?
যদি আম্মু আমার অন্যরকম একটা ডিসাইড করে।
বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই সমস্যাটা আছে প্রিয় শ্রোতা, যে ছেলে প্রেমে পড়ে গেছে, ছেলের একটা বয়স অন্তকাল চলছে, সেই মুহূর্তে ছেলে মেয়েকে বুঝে ওঠা বাবা মায়ের যে দায়িত্ব সেটা তারা পালন করেন না, এবং একইভাবে ছেলেমেয়েরও বাবা মায়ের কাছে নিজেদের মনের যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস ঢুকছে, পরিবর্তন আসছে, সেগুলো খুলে মেলে বলতে পারেন না, এবং এই না বলতে পারার কারণে কি রেজাল্ট দাঁড়ায় সেটার বেস্ট এক্সাম্পল কিন্তু আমাদের সোসাইটিতে আছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ঐশী যে ঘটনা ঘটেছে, আমরা ঠিক জানি না ঐশীর ব্যাপারগুলো শেষ পর্যন্ত কিভাবে এক্সপ্লোর হবে, আমরা শুধুমাত্র মাদককে ওখানে দায়ী করেছি, এছাড়া আর কি কারণগুলো আছে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই জানতে পারবো কেস স্টাডিতে, কিন্তু আজকে যে ঘটনাটা আমরা এখানে দাঁড় করাচ্ছি বা এই ঘটনাগুলো আমরা শেষ পর্যন্ত আবিষ্কার করব, সেখানেও যে একজন ঐশীকে খুঁজে পাওয়া যাবে না ব্যাপারটা কিন্তু তা না, তার চেয়ে হয়তো ভয়াবহ কিছু খুঁজে পাওয়া যাবে। আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, তারপরে কি হলো? মাকে প্রতিনিয়ত মিথ্যা বলছিলেন।
মিথ্যা বলতেই হচ্ছে, কিছু করার নেই আমার, আমি কি করব? কারণ এদিকেও আমাকে সময় দিতে হবে, আম্মুকে আমাকে একটা বুঝ দিতে হবে, আর ওদিকেও যেহেতু একলা একলা থাকে, মানে আমার একটা ভয় কাজ করে যে আমার ও মানে আমাকে সময় দিতেই হবে। তারপরে ওর আম্মু এই ব্যাপারটা জানতো যে দুই দিন থাকি এখানে আর বাকি
পাঁচ দিন বাড়িতে। কোন ফ্রেন্ড কি জানতো যে আপনি বিয়ে করেছেন? আপনার ফ্রেন্ড সার্কেল?
আমার ফ্রেন্ড সার্কেল একজন জানে।
ওকে, কি নাম ওর?
শামিম।
শামিম, ওকে। আপনার সঙ্গে ডান্স করতো?
না।
তাহলে
স্টুডেন্ট
ক্লাসমেট ছিল?
হ্যাঁ।
ঠিক আছে, তারপর?
তারপরে ওর আম্মুকে বলা হইলো যে আমাকে প্রতিনিয়ত ফোন করতো, ফোন করে বলতো, মানে আমার আপডেট গুলো জানতো যে কোথায় আছে কি
ওর আম্মু।
হ্যাঁ। তো এরকম সবকিছুই আমার ডিটেলস মানে জানার চেষ্টা করে, কি করো, মানে তোমাদের কি আছে না আছে সবকিছুই জানার চেষ্টা করে। বিয়ের পরে, বিয়ের আগে কিন্তু এগুলো আমাকে কোনো প্রশ্ন মানে কোশ্চেনই করে নাই।
বিয়ের মানে বিয়ের পরে ফ্যামিলিতে কি আছে না আছে, তোমাদের প্রপার্টি কি আছে না আছে, আচ্ছা আত্মীয়স্বজন কে কোথায় থাকে, এগুলো জানার চেষ্টা করে। অভিভাবকের দায়িত্ব যেটা সেটা সে করছে। তারপর?
তারপরে আমি অনেক দিন পরে জানতে পারি যে ঋতুর সাথে আরেকটা ফ্রেন্ডের খুব মানে মিল ছিল, একটা ফ্রেন্ডের সাথে, ছেলে ফ্রেন্ড।
ছেলে ফ্রেন্ড কি আপনার ছেলে ফ্রেন্ড নাকি ওর ছেলে ফ্রেন্ড?
ওর ছেলে ফ্রেন্ড।
মিল ছিল একটা, এটা আপনি জানতে পারলেন ছোটকাল থেকে? কিভাবে জানলেন?
আমি এটা ওই বলতে
কিভাবে বললো আপনাকে, কবে বললো?
কথা মানে রাত্রে ঘুমাতে মনে করেন খাওয়া দাওয়া শেষ করে মানে আমরা গল্প করতেছি, মানে আমাদের লাইফ নিয়ে, যে আমরা এই যে প্রোগ্রামটা শুনি এটা নিয়ে, যে আমিও একদিন এরকম বলবো আমার লাইফ হিস্টোরিটা।
কোন প্রোগ্রাম শুনেন?
হ্যালো 892 এর আপনাদের যে শোটা ছিল সেটা।
এই শোটা শুনতে শুনতে
মানে আমার মিথ্যা বলার যে আবাসগুলো ছিল আমি ওর সামনে প্রেজেন্ট করে যে এগুলো আমি মানে বলবো, ও আমাকে মানে হাসিতে বলে এগুলো তুমি কোনোদিনও বলতে পারবা না।
আপনাকে বন্ধুর কথা খুলে বলে না যে আমার একজন বন্ধু ছিল ওই রাতের বেলা গল্প করতে করতে
ছেলে বন্ধু ছিল মানে বন্ধু বলবো না অনেকটাই মানে ওকে রাস্তা ডিস্টার্ব করতো আবল তাবল কথা বলতো মানে কিস করতো যেটা এই জন্য মানে ও প্রফেস করে প্রফেসটা এক্সেপ্ট করে মানে ব্যাপারটা যে এরকম যে ও যেন ডিস্টার্ব না করে এরকম মানে যে ডিস্টার্ব করে ও খুব বিরক্ত করে মানে মানে ঋতু
ঋতু ওই ছেলেটাকে ডিস্টার্ব করতো এবং ঋতু ডিস্টার্বটা যাতে না করে সেজন্য সেটা এক্সেপ্ট করে সেটাই বলছিলাম তারপর
তারপরে বললো যে ছেলেকে রাখতে পারবা হ্যাঁ রাখতে পারবো যখন তখন রাখতে হবে ফোন নাম্বার আছে অনেক আগে ডায়েরিতে বোধ হয় আছে খুলে দেখতে হবে আচ্ছা ডায়েরিতে রাখছো তার দুগুলো খুবই ভালো আচ্ছা সবার সাথে একদিন কথা হয়ে যাবে তো এরকম কথা বলতে 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 ঘুম এসে যায় পরে পরবর্তীতে আরো এইসব নিয়ে আর কোনো ঘাটাঘাটি হয় না তো এর কয়েকদিন পরে ওর আম্মু আমার থেকে খোঁজ দেয় যে কেমন আছে কি কিছু লাগবে কিনা এরকম তারপর যেটা হয় ওই ছেলেটাকে মানে কথায় কথায় ছেলেটা প্রসঙ্গ আমি ওই ছেলেটাকে তুমি ডাকো আচ্ছা সমস্যা নেই গাড়িতে গাড়ি খুলে নাম্বারটা আনিনি আমি ওর কাছে যে ফোনটা ছিল বিয়ের পরে আমি একটা ফোন দিয়েছিলাম সেল ফোন দিয়েছিলাম সেল মানে ফোনটা দেওয়ার পর ওর ফোন থেকে আমি ফোন দিয়েছিলাম মানে একটু ট্রাই করলাম যে নাম্বারটা কি ওর কাছে ক্যাশলে কি আছে আমি নিজে রিসিভটা দিয়েছিলাম একটা সিম দিয়েছিলাম তো ওটা কি আছে এই জন্য ওর ফোন থেকে আমি কল দিয়েছি আমি আমার ফোন থেকে কল দিইনি কল দেওয়ার পর আসলে যেটা দেখলাম আমি দেড় মিনিট কোনো কথা বলিনি এক থেকে দেড় মিনিট মানে কোনো কথা বলিনি তো কথা বলছেন না আমি বললাম ভাই তাহলে মানে আমার নর্থ ইস্টের প্রবলেম দেখাচ্ছে মিথ্যা কথা বলো এখানে আপনি কোথায় থাকেন হ্যাঁ ভাই মিরপুর একই থাকে যে অমুক জায়গায় তো ভাইয়া মানে খুব ভালো একটা মানে বন্ধুত্বের পর্যায়ে গেলাম কথা বলতে বলতে এক থেকে দেড় ঘন্টা কথা বলি তো এরকম আমাকে ছিল না কথা বলি কথা বলতে 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 তো একদিন ওনাকে ইনভাইট করে যে আপনার সাথে তো আমাকে দেখা হয় নাই আপনি আসেন একটু আমার বাসায় আসেন আপনার বাসায় আসবে কি বলতে না আসেন না সঙ্গে সঙ্গে তখন সে জানতো যে আমি অবিবাহিত
ছেলেটার নাম কি ছিল
ওমর
ওমর ওকে
আসলো এবং আসার পূর্বে যেটা ঋতু আমি আমরা তিনজনে
ঋতু আপনি আর তিনজন বলছিলেন আরেকজনকে
আরেক মানে ছেলেটা
ও তিনজন আছে তিনজন ফেস টু ফেস
ফেস টু ফেস মুখোমুখি হলাম তো ঋতু তো মানে ওই ছেলেটা তো দেখে ঋতুকে দেখি থ যে তার কাছে আসলাম তো আমাকে আমাকে তো আর কখনো দেখে নাই তো আমার আগে ডায়াল নাম্বার থেকে আমাকে ফোন দিল যে আমার পকেট থেকে ফোনটা বাজছে তো বললাম হ্যাঁ আপনি সম্রাট হ্যাঁ আমি সম্রাট
ওকে আপনার বাসায় এসছে
হ্যাঁ তারপর যেটা আমি বললাম ওর সাথে আপনার রিলেশন কতদিন ধরে তো বললো রিলেশন তো অনেকদিন ধরে ছিল এখন ছিল না ছিল না কেন আমার সাথে কি আর বলতে চাচ্ছে না তাই বললাম ঋতু তুমি একটু বাইরে যাও আমি একটু কথা বলি ভাইয়ের সাথে তো বলে আমার সামনে সামনে মানে জরির চিলাই বলে যে এটা একটা ঠক বাঁধলে আপনার মানে এটা কে আপনি কি আর কি লাগে না বলেন তো ঠক বাস ও তো কথা দিয়ে কথা রাখে না ওর সাথে আমার ভালো রিলেশন ছিল তো কিরকম রিলেশন ছিল যে এখন আপনার সাথে কথাবার্তাই হয় না ও মানে ও কি মিথ্যা বলবো আমি কি বুঝতে পারলাম যে ওর সাথে আমার রেগুলারই কথা আমি মানে তখনই একটা গোলমাল একটা গোলমাল একটা ভাব হয়ে গেল আমার মানে ওর ফোন থেকে ফোন দিলাম তাহলে তো অবশ্যই যদি কথা হয় তাহলে তো থাকবেই মানে নাম্বারটা তো সেভ করা থাকবেই নাকি ঋতু আবার আগে থাকতে কিছু বলছে সেটাও তো জানি না হইতে পারে ঋতু আগে থাকতে যদি কিছু বলে রাখতে পারে আর এই জন্যই পরে আমি
মানে একদিকে আপনার ওয়াইফকেও সন্দেহ হচ্ছে আরেকদিকে ছেলেটাকেও বিশ্বাস করতে ইচ্ছে করছে
তারপর কি করবো মানে আমি মাঝখানে পড়ে গেলাম তো ছেলেটা এক পর্যায়ে বলে আপনি কে বললেন না আমি বলো, আমি বললাম যে আমি পরে বলবো আপনাকে, বের হয়নি
তখনও বলেননি আপনি ঋতুর হাসব্যান্ড?
না বলিনি। তারপরে ও কথা শুনতে চাইছে আপনি এখানে বলে তারপর আমি যাবো। আমি তখন আপনি বললাম আমার বাসা আমার বাড়ি আমার ঘর, তুই বেটা যাবি না তুই যাবি কে, তুই বের এখন থেকে বের হ, আমার রুম থেকে বের হ, মানে জোরে একটা ঘাড়িতে কলারটা ধরে বের করলাম। বললাম আচ্ছা যা তোর সাথে আমার ফোনে কথা হবে, তুই বের হ, যা চলে যা। তা আমি মাথা ঠান্ডা করার জন্য ভিতরে কাছে গেলাম। আমি ওই দিন আর ওর সাথে কোনো কথা বলি নাই, জিজ্ঞাসা করি নাই যে ও কি বলছে না বললো, তুমি কিছু শুনছো কিনা। আর ও আমাকে জিজ্ঞেস করে কি বললাম, কি দুজনে কি কথাবার্তা বললাম, আমাকে কেউ বলো না এরকম কিছু। আমি মানে ওই দিনে একটা মানে আলাদা একটা নিবেশন ভাব নিলাম।
ও জিজ্ঞাসা করেনি আপনার কাছে?
সকাল হলো মানে আমি
নিজে। আচ্ছা এই যে কাজটা আপনি করলেন ওকে বাসায় ডেকে নিয়ে আসলেন, এটা তো আপনার এক ধরনের সন্দেহের ব্যাপারই ছিল যে ঋতু ছেলেটার সাথে এখন কথা বলে, তাই তো? এবং সেই জায়গাটা থেকে আপনি মূলত ওকে বাসায় ডেকে নিয়ে আসছেন এবং তারপরে এই ঘটনাটা ঘটলো।
আর এটার জন্যই তো তাকে মানে মানে খারাপ ব্যবহার করলেন,
ধমকা ধমকি আপনি এই জন্যই করলেন তাকে
অনেকটা অনেকটা।
ওকে তারপরে কি করলেন?
সকাল হলো ঘুম থেকে উঠলাম, আমি ওকে মানে বললাম আচ্ছা তুমি তাকে ছেড়ে দেবে কিরকম কি জানতে কি করে। ও মানে বললো ওই ছেলেটার আমি আজ অব্দি মানে শেয়ার করে মানে কি ওর বাবা মা কোথায় থাকে কিছু জানি না, বাট পুরো ডিটেলসটা দিল যে এই হলো ওর মূলত কাহিনী। এইভাবে ওকে ডিস্টার্ব করতো এখন মানে যেইভাবে বলছে আমি কি বলবো মানে বিশ্বাস করার মতোই হয় এমন ভাবে বললো, কেঁদে কেঁদে বললো, মানে আমি বিশ্বাস না করে থাকতে পারলাম না। তারপরে যেটা ওই ছেলেটার সাথে আমার খুব দলবন্দী মানে হস্তাধস্ত একটা ব্যাপার স্যাপার হয়, তো আমি কি করে ছেলেটাকে মানে মারার একটু চেষ্টা করি
ওই রাতে যেদিন আপনি বের করে দিলেন।
হ্যাঁ মানে মাথায় একটু মানে ওকে একটু মারবো, আমার সাথে খারাপ ব্যবহার করছে এরকম ব্যবহার, খারাপ ব্যবহার কেউ করে না, ওকে মারতে গেলাম। আমি
কি খারাপ ব্যবহার করেছি আপনার সাথে?
আমার সাথে মানে গালি গালাজ
আপনার বাসায় এসে?
হ্যাঁ আমার সাথে মানে সবার সামনাসামনি খুবই খারাপ, মানে মানে আমার মনে হয় না যে একটা কোন একটা ভদ্র ফ্যামিলি ছিল, আমার মনে হয় না নোংরা ছেলে মেয়েদের মতো মনে করেন খুব কুচুর আকার মানে একটা খারাপ ব্যবহার মানে খারাপ ভাষায় ব্যবহার আমাকে ইয়ে
গালি দিয়েছে।
হ্যাঁ তো ঋতুর সাথে আমার কোনো মানে এই পর্যায়ে খুব কথাবার্তা তো কমই হয়। তারপর যেটা হয় মানে ঋতুর সাথে বলি যে ওকে আমি মারবো, কেন মারবো, যে আমার সাথে খারাপ ব্যবহার করলো, তুমি তো রাতের দিনটা দেখলে কি করলো আমার সাথে, তুমি কিছু বললো না। ঋতু বলতেছে আমি কি বলবো, তোমরাই সব কথা বলতেছো তোমরাই সব, আমি এখন কি বলবো। আচ্ছা ঠিক আছে, ও ওর কথাটা আমি আর বেশি এড়াইনি, ওটুকুই আমি পুশ করছি ওখানে শেষ। তারপর ও রাত্রে মানে আমাকে বলে ছেলেটাকে যদি আমাদের লাইফ থেকে সরিয়ে দিই তাহলে কেমন হয়। ওই টাইমটা কি বলবো, ওই টাইমটা আমি ওর এত পাগল ছিলাম যে মানে ও যা বলতো আমি তাই করতাম, ও যদি বলতো উঠতে তাহলে উঠতাম, ও যদি বলে বসো আমি বসতাম, যা করতে বলে। তো বলে তুমি তুমি তোমার রাস্তা ক্লিয়ার করার জন্য একটা মানুষকে টেস্ট করছো করো, আমি অনুমতি দিলাম।
ঋতু আপনাকে বলছি মানুষ খুন করতে?
হ্যাঁ
দাঁড়ান 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 দাঁড়ান, ওকে যে ছেলেটাকে আপনি আপনার বাসায় ডেকে নিয়ে আসলেন সেই ছেলেটার সাথে ঋতু একসময় এক ধরনের একটা সম্পর্ক করেছিল, সেটা ঋতুর জায়গা থেকে ব্যাপারটা ছিল এরকম যে আমাকে ডিস্টার্ব করতো, আমি যদি এটা না করি তাহলে আমাকে আরো বেশি ডিস্টার্ব করবে, সেজন্য আমি সম্পর্কটা করেছি, ঋতুর কাছ থেকে এক্সপ্লেনেশন ছিল এরকম। আর এই যে ছেলেটা ছেলেটা হচ্ছে ওমর, ওমর আপনার সামনে এসে বললো মেয়েটা তো টাউট, এই মেয়েটা কে হয়, তাই না? ওকে, আর এই ছেলেটাকে আপনি সন্দেহ করা শুরু করলেন এই কারণে যে আপনি যে পাঁচ দিন আপনার স্ত্রীকে একা রেখে যেতেন বাসায়, আপনার ধারণা হচ্ছিল যে আপনার স্ত্রী এই সময়টাতে এই ছেলেটার সাথে কথা বলে, তাই তো?
ইয়েস এটাই রাইট।
এবং এটা আপনাদের মধ্যে একটা
এটা আমার মনের ভুল,
মনের ভুল এবং বা একটা সন্দেহ হচ্ছে এবং এটা আপনাদের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি করছে। ঋতু তখনও ক্লাস নাইনে পড়ে, রাইট? ঋতু তখন আপনাকে বললো যে একে সরিয়ে দিলে কি কেমন হয় এবং একটা ছেলেকে তো তুমি খুন করবা। এখন আপনি আমাকে বলেন একজন মানুষকে খুন করা অত সহজ কোনো ব্যাপার না, আপনাকে কেন ঋতু বলবে যে খুন করবো? আপনি তো প্রথমে মারামারির চিন্তা করলেন যে ওকে আমি মারবো, হাত ভেঙে দিব অথবা অন্য কোনো কিছু করবো, কিন্তু আপনাকে ডিরেক্টলি বলছে খুন করবা, তার মানে কি খুন করার মতো একটা ব্যাপার আপনার মধ্যে আছে বা খুন করার মতো খুনি আপনি হতে পারেন এরকম একটা ব্যাপার আপনার মধ্যে আছে, এটা কি ঋতু জানতো আগে থেকে?
না এটা কখনোই ও মোমেন্ট করে নাই, যেটা মানে ও আমাকে বলতো বুকে সাহস নিয়ে চলাফেরা করো, মানে এইভাবে ও আমাকে বলতো। তো ওই টাইমটা যখন মারা করতে বলে ঋতু, তো আমি ওরকম কিছু একটা ডিমান্ড করি না, বাট আমি একটু ফিল করি যে পরে এটা ফিল করি যে আসলে যদি আমাকে মানে ভালো যদি কিছু চাইতো তাহলে থানা পুলিশের জন্য কোনো কেস তোমার হবে কিনা সেটা আমি কখনো মানে মাথায় রাখি না, ফোন করতে বসে একটা দেখি একবার ট্রাই করে দেখি। তো আমার এক রাজনৈতিকগত একটা রাজনৈতিকগত একটা ভালো নেতার সাথে সম্পর্ক ছিল, নামটা বলছি না, আমাদের এলাকায় খুব ক্লোজ ছিলাম আমরা।
মানে কি আপনি রাজনীতি করতেন এক ধরনের? হ্যাঁ। কি রাজনীতি করতেন? এটা কি ঋতু জানতো?
হ্যাঁ
ঋতু জানতো আপনি রাজনীতি করেন?
আপনি
করতেন
মানে আমার কাজ তেমন এত বড়সড় কাজ না, মানে আমাদের কাজ হলো মানে প্রতিটা ভিকিলের জন্য কিছু ছেলেদের জোগাড় করে দিতে হবে, এটাই আমার কাজ। আমি তেমন কিছু করতাম না, কারণ আমাকে একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হতো।
কোন ধরনের সন্ত্রাসী বোমাবাজি
এরকম একটা ছেলে মেয়ে করতে হবে যে পারবে কিনা দেখো, তুমি তোমাকে আমি ডাকতেছি না, এইভাবে আমাকে বলা হতো।
মানে আপনাকে দিয়ে যারা এই ধরনের সন্ত্রাসী কাজ করতে পারে তাদেরকে সেট করা হতো, এবং যারা পিকেটিং করতে পারবে তাদেরকে সেট করা হতো, আপনি নিজে কখনো করেননি?
না।
তার মানে এদের সাথে আপনার একটা ভালো যোগাযোগ ছিল এবং এরা আপনার এক ধরনের বন্ধু ছিল বলা যেতে
পারে। আমাদের কলেজে এরকম এখনো কিছু ফ্রেন্ড সার্কেল আছে এরকম সংযোগ আছে।
কি করে এরা, কি করে বেসিক্যালি?
অনেক কিছুই করতে পারে, টাকা পয়সা।
আমাকে একটু জিনিসটা খুলে বলতে হবে সম্রাট, নইলে আপনি যেভাবে গল্পটার দিকে যাচ্ছেন লোকজনের কাছে অবিশ্বাস্য হয়ে যেতে পারে। যেহেতু আপনাকে আপনার স্ত্রী খুনের কথা বলছে এবং আপনিও চিন্তা ভাবনা করছেন যে একটা খুন করলে কিভাবে হতেই পারে, হ্যাঁ খুনটা হয়েছে কি হয়নি সেটা আমরা সামনে জানবো, কিন্তু খুনের একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকে, খুনের একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা জানি আমাদের বিভিন্ন কেস স্টাডি সেটাই বলে। একটা ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি, আপনি এক ধরনের অপরাজনীতির সাথে জড়িত ছিলেন, কোন দলে করেছেন সেটা আমাদের জানার বিষয় না, এক ধরনের অপরাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এক ধরনের বড় ভাইয়ের ছত্রছায়ায় ছিলেন আপনি। তাদেরকে আপনি কিছু লোকজন সাপ্লাই করতেন যারা মূলত রাস্তায় পিকেটিং করে, গাড়ি ভাঙচুর করে, বোমাবাজি করে, তাই তো? এবং আপনি এখন বলছেন যে এদের সাথে আপনার এখনো একটা ভালো রিলেশন আছে এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারা আছে, এদের সাথে পরিচয়টা কিভাবে হলো আপনার?
এটা মানে করেন ছোট থেকে মানে এলাকায় এখনো এরকম অনেক হাজার হাজার ছেলে আছে, মানে ঘুমতে গেলে মানে আমার গুণা শেষ হবে না ছেলে মেয়ের অভাব হবে না।
আপনি কি কি দেখেছেন এদের করতে খারাপ কাজের মধ্যে?
খারাপ কাজের মধ্যে মানে অনেক কিছুই মানে ওরা করতে পারে, মানে বোম টোম এগুলো কিছুই না, মানে যে মানে সাধারণ মানুষ রাস্তাতে যদি হেঁটে যায় হরতালের দিন পাইলে মানে কথা নেই বাচ্চা নেই লাঠি নেই ইট নেই মানে ইচ্ছা মতো মারধর করতো। সাধারণ আমি আমাকে দিয়ে বলি যদি আমি যদি রাস্তা দিয়ে যাই আমি কিছু জানি না শুনি না, হরতালের দিন হয়তো বা অন্য কোনো দিন যে কোনো একটা আন্দোলন এরকম একটা কোনো মিটিং এরকম মানে অযথা শুধু শুধু মারধর করতো যেটা করার জন্য।
এরা কখনো মানুষ খুন করেছে?
অনেক
করেছে। খুন এবং খুন করার পরে এদের কোনো শাস্তি হয় না কেন?
শাস্তি হয় না, ধরে নিয়ে যায় পুলিশ এরকম ধরে, তো ধরে বেশি দিন রাখতে পারে না,
তারপরে ছেড়ে দেয়।
হ্যাঁ আমাদের ওই ভাইটা আছে রাজনীতিগত নেতা, ওই মানে উনি ছেড়ে আনেন, যে ওনার দলের যেই মানে যতগুলাই ছেলে আসলো সবগুলাই মানে এরকম ছিল।
প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, এখানে এনাম সাহেব এসেছিলেন, আমরা যখন যাহা বলিব সত্য বলিব শুরু করি তার দ্বিতীয় কিংবা তৃতীয় পর্বে, এখানে এসে তাঁর জীবনের যে উত্থান পতন এবং সেটার পেছনে যে অপরাজনীতির ছায়া সেটার যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি দিয়েছিলেন সেই বর্ণনার সাথে আজকের বর্ণনার অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়। আপনি এদের সাথে পরিচিত ছিলেন এবং এদেরকে আপনি ম্যানেজ করতেন আপনার ওই বড় ভাইটার জন্য, এদেরকে আপনি টাকা পয়সা দিতেন, কি পরিমাণ টাকা দেওয়া হতো কোন কাজের জন্য?
আমাকে মনে করেন আমাকে নিজের অ্যামাউন্টে মনে করেন পকেটে দিত 3-4 হাজার টাকা, আর আমাকে এখানে এক্সট্রা দেওয়া হতো 60,000-70,000 টাকা।
এই 60,000-70,000 টাকা আপনি কি করতেন?
এটা অনেক ভাই ভাই আছে মানে অনেক ভাই ভাই আছে তাদেরকে হাতে হাতে পৌঁছে দিতে হবে, এটা আমার কাছ থেকে। আর আমাকে মানে বাস্তবে কোনো টানাফেরা করতে না, যদি কিছু লাগে কোনো প্রবলেম হয় আমাকে মানে সাহস করে বলবা, এটাই মানে তার একটা বিশাল একটা সাপোর্ট ছিল।
মানে আপনি একটা জিনিস এই সময় অর্জন করে ফেলেছেন যে আমি যাই কিছু করি না কেন বড় ভাই তো মাথার উপরে আছে, সুতরাং একটা বিশাল সাপোর্ট আপনার আছে, আপনি ইচ্ছা করলে চাইলে মানুষও ফোন করে ফেলতে পারেন, এরকম একটা শক্তি নিয়ে মনের মধ্যে ঘুরতেন। প্রিয় শ্রোতা বুঝতে পেরেছেন ওর ব্যাকগ্রাউন্ডটা কি, ও কিভাবে একজন খুনি হওয়ার চিন্তা করতে পারে, কারণ ওর পেছনে ব্যাক সাইডে অনেকগুলো অপশক্তি আছে যেটা ওকে কোনো না কোনো ভাবে সাপোর্ট দেবে, ওটা ওর মনের ভেতরের বিশ্বাস। তারপর কি হলো, আপনার স্ত্রী এরকম বলছিল এবং বলার পরে আপনি ভাবছিলেন যে একটা খুনি করে ফেলে কি হতে পারে?
হ্যাঁ এটা তো আমি ফার্স্টেই বললাম যে ওর উপর আমি মানে ওর ভিতরে আমি এমন কিছু জিনিস দেখি যা আমার খুবই ভালো লাগতো, খুব মুগ্ধ ছিলাম আমি ওর উপর, তাই করতাম। তো আমি মনে মনে রিয়েলাইজ করছি, ও তো বললো যে আমাদের দুজনের মাঝে মানে কেউ যদি না আসে এটাই মানে একটা ক্লিয়ার করতে চাই, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি কেউ না থাকে এটার জন্য এটা সাফ করে দিতে বলো। তো আমি ওই ভাইয়ের কাছে ফোন করি, করে বলি যে আমার কটা দুই দিনটা ছিল গেল,
যে বড় ভাইয়ের ছাত্রছায়ায় আপনি আছেন।
হ্যাঁ
হ্যাঁ, তার বড় ভাই
তো খুব কাছের একজন লোক পাঠালো, একজন আমার ক্লাসমেট আর একজন বাহির থেকে লোক পাঠালো। আমি চিনতাম না যে আমাদের ক্লাসমেট আমাদের কলেজেই পড়তো, একসাথেই পড়তাম, বাট কিন্তু ও যে রাজনীতি করে আমি কখনো মানে মিল করতে পারিনি।
এই ভাই আন্ডার কাজ করে আপনি জানেন?
আমি জানতাম না, ওকে দেখে মানে একদম মানে বড় টাইপের পোলাবেন মনে হতো, মানে এরকম অবস্থা ছিল মানে কিচ্ছু বোঝার আছে।
অথচ সেই ছেলেই ওই ভাইয়ের আন্ডারে কাজ করে যে ভাইয়ের আন্ডারে আপনি কাজ করেন।
হ্যাঁ, এবং সে আরো কিছু করতো যে জন্য মানে ওই ভাইয়ের কেউ ছিল না, বাবা মা ভাই বোন কেউ ছিল না আমার জানা মতে, শুধু এই ছেলেটাই নাকি সব ঠিক আছে। এই ছেলেটাই,
এই যে বড় ভাইয়ের আন্ডারে আপনি কাজ করতেন, এই যে ছেলেটাকে আপনার কাছে পাঠালো সেই ছেলেটাই ছিল হচ্ছে ওই বড় ভাইয়ের সবচেয়ে কাছে।
আর ওর নামটা বললো, ওর নাম রাসেল।
আচ্ছা, ওর নাম হচ্ছে রাসেল। তারপর
তারপর রাসেলের সাথে আমার কন্ট্যাক্ট হলো, তা আমি ওর সাথে তো কখনো কথা বলি নাই, মুখোমুখি হয়েছি। তো আসলো ওর সাথে আরেকটা ছেলে ছিল, আমার নামটা মনে নেই। আসার পর কথাবার্তা হইলো, তো পরে তো বললাম তুমি কি আমাকে কখনো দেখছো? বললো হ্যাঁ, তোমার নাম শোন না, তা আমি তোমাকে আমাদের কলেজে অনেকবার দেখছি। তো ভালো, তো তারপর চা টা খেলাম, দিয়ে টিকিট খেলাম, কথাবার্তা করলাম, যে ফাইনাল করলাম দিন যে আচ্ছা। তো আসলো, ও যাকে মারবো ওর নাম ওমর। আমি ফার্স্টে বলছিলাম ও খুব কবুতর পালা, ওর কবুতর পালার একটা খুব ভালো নেশা।
আমি একটু জানতে চাই, আপনার যে বড় ভাইয়ের আন্ডারে আপনারা কাজ করছেন, সেই বড় ভাই কি জানতো যে আপনি এরকম একটা খুন করতে যাচ্ছেন?
হ্যাঁ, তাকে তো অনুমতি, তার থেকে অনুমতি নেই আমি।
আপনাকে জিজ্ঞেস করেনি যে কেন করবি, কি কারণে করবি?
কিচ্ছু জিজ্ঞেস করিনি, কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমি শুধু বললাম আমাকে কয়টা ছেলে দেবেন। ও বলছিল ভাই কি করবি, বললাম তেমন কিছু একটা মারা, তাকে নর্মাল একটা ছেলে সাদা ছেলে।
তারপর
তারপর ওই ভাইটা নিয়ে আসলাম, আয়না দেখাইলাম, যে টাইমে মানে কবুতর পালে ও ছাদে উঠছিল, দুইতলা বাসা ছাদে উঠছিল, ও কবুতর উড়াইতেছে, মানে কবুতর উড়াইতেছে। আর আমি দেখাইলাম এই দেখো এই যে ছেলেটা, ভালো করে দেখো এই ছেলেটা। তো বললাম এই ছেলেটা তুমি? আচ্ছা ঠিক আছে, ওকে আমরা দেখতেছি, তুমি বাসে যাও। আমি বললাম না, আমার মারা না পর্যন্ত আমার মাথায় ঘুম আসতেছে না, আমি আসি বাসে আসি। তো আমি ওদের না বলে বেশি দূরে যাইনি, ওরা মনে করছে যে আমি চলে আসছি। আমি একটা দোকানে বসে চা খাচ্ছিলাম, তো যেটা দেখলাম ওই মানে ওই ছেলেটা কবুতরের মানে ছাতা নিয়ে কয়েকটা কবুতর নিয়ে মানে শুক্রবার ছিল তো হাটে নিয়ে যাচ্ছিল, মিরপুরাকে ওখানে হাটে নিয়ে যাচ্ছিল। তো ওই টাইমটাই আমি মনে করতেছি যে ও আগে আগে চলে আসলো, ওদের মানে খুঁজেই পেতেছি না আমি, যাদের রাখছিল আর একটা ছেলের নামটা মনে নেই। ওদের দেখলাম তো ওরা তো আসতেছেই না, ব্যাপারটা কি হইলো, ওরা ওদের কি হইলো? আমি ওর পিছে ফলো করতেছি। এখন পরে দেখি যে ওরা আমার আগে, আমি মানে আমার দুই চোখে কিভাবে আড়াল হলো আমি জানি না, মানে আমার সামনে ওরা, ছেলের সামনে ওরা। পর মানে কবুতর ওখানে গিয়ে কি করলো না করলো তা আমার জানা নেই, আমি মার্কেটে ছিলাম। তারপর পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বলো যে তুমি এখানে আসো। হ্যাঁ, কোথায়? এই বুক হাউসে। এখানে
বুক হাউস মানে
মানে একটা লাইব্রেরিতে।
এটা কি, কোথায় এটা?
এটা মিরপুর একই,
মিরপুর একের কোন একটা বুক হাউস। ওকে, তারপর
সেখানে গিয়ে আসলাম, তো দেখতেছি ছেলেটা মানে বসে আছে, মানে কবুতর বিক্রি করবে মনে হয়। তো ওই বললাম রাসেল, ওর কবুতর 1500 টাকা দিয়ে মানে 9টা কবুতর কিনে নেয়।
কোন ছেলে? রাসেল?
হ্যাঁ।
ওকে,
1500 টাকা দিয়ে 9টা কবুতর কিনে নেয়।
আপনি ছেলেটার সামনে যাননি কখনো?
না, তখন গেছি।
আচ্ছা,
মানে তখন ছেলেটা দেখে আমাকে তো চিনে, তখন দেখেও মানে ওর সাথে আমার কোনো কথা হয় না, মানে কোনো স্টেপ নাই, ওই ছেদটা বন্ধ হয়ে গেছে। ওর সাথে আমার মানে একটা মুখোমুখি হয়ে গেছিল যে যা করার সরাসরি করুন, সরাসরি মানে মুভমেন্ট আসার পর সে আমাকে আসলে কিছুই করে না। আমি মানে কি বলবো, ওকে আমাকে দেখে ভয় পায় নাকি অন্য কিছু, তাও না। তারপর কবুতর কেনা হইলো, ওরা বলতো ভাইয়ের বাসা কোথায়? বলো এই তো আশেপাশে, আশেপাশে কোথায়? ওই তো 13 টাইপের কথা বললো ভাই, কবুতর নিলাম তো আর কবুতর আমার ভালো লাগলো, নিয়ে বাসে চলেন। আচ্ছা, সমস্যা নেই, চলেন। তো ওরে নিয়ে বললাম যে বাইকটা আছে, আচ্ছা আপনি এক কাজ করেন, আমরা কবুতর আপনার বাসা কোথায় বলেন, ডিটেলসে যে বাসায় বুক করা পুরো অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। আপনি এক কাজ করেন, আপনি আরো কিছু কবুতর নিয়ে আসেন, এই যে এখানে গাপ্তুলের সামনে আসেন। আসলো, আসা ধরলো, ওরা জানি না এই অল্প টাইমের ভিতরে একটা মাইক্রো স্লেটিং করছিল, ভাড়া করছিল, ওদের টাকা পয়সা দিয়ে, আমি কিন্তু এখানে কোনো একটা টাকাও দিল।
ওকে,
মাইক্রো ভাড়া করলো। পরে বললো আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি তো কবুতর সম্পর্কে ভালো জানেন, আমার সাথে একটু যাবেন? কোথায়? এই তো বেশি দূর না, আমাদের গাড়ি আছে, তো মাইক্রো করে যাবো, মাইক্রো করে দিয়ে আসবো। আমার 3-4টা কবুতর মানে
তখনও কি আপনি ওদের সাথে?
হ্যাঁ, আমি সেভি আসি।
ওকে,
মানে আমাকে ধরতে পারছে এরকম কোনো ইয়ে নেই, আমাকে বলা হইতেছে যে এই মানে প্রতিনিয়ত মানে প্রতি মিনিটে মিনিটে আমাকে আপডেট দেওয়া হচ্ছে,
আপনি ওদের সামনাসামনি না কিন্তু আড়ালে আপডেট,
আড়ালে আসে মানে প্রতি মানে প্রতিটা মিনিটে মিনিটে মানে আমাকে আপডেট দেওয়া হচ্ছে, কানেকশন আসি, যে বলতো আমরা এই টাইমে এই করতেছি, সেই করতেছি, এই জায়গায় যাচ্ছি, এমন করতেছি, এই খাইতেছি, এই ওকে ছাড়ছি। তো ওখানে যায়, তো গাড়িতে উঠে মানে অর্ধেক রাস্তা বিকালের টাইমে রাসেল ওকে ড্রাগস অফার করে। ছেলেটা জানি না তখন কি ড্রাগস করছে কি করে, কোন ওই টাইম থেকে করছে কি করে আমি জানি না। তো মুখ রাসেলের মুখ থেকে শুনলাম যে ওরা কি ওই দিন মানে গাঁজা টাজা খেয়েছে, হঠাৎই খাইতো কিনা আবার জানা নেই। যদি না খাইতো তাহলে তার প্রথম দিন তো কেউ মনে করেন অচেনা একটা মানুষ তাদের খাইতো না, মনে হয় খাইতো আমার মনে হয়। তো মানে গাড়িতে করেই গেল, অনেক দূর নিয়ে গেল, মানে ও মানে খেতে খেতে মানে খুব আনন্দের সাথে গেল, মানে ওদের কি বলবো ওরা দুজন ছিল আর ও একটা অমর একা, তো নিয়ে গেল, আমি তো পিছিয়ে পিছিয়ে ফলো করছি। আচ্ছা বলতো সে সম্পর্কে তোমার এখন আসা দরকার নাই, তুমি 6টার দিকে গিয়ে 7টার দিকে আসো। কোথায়? তো বললো যে পুরান বাড়িতে সিলেক্ট করছি আমরা। সেখানে একদম ভিতরে নেওয়া হলো তাকে নিয়ে। তারপরে ওখানে বললে যে সন্ধ্যা তো হয়ে গেছে ভাই, যে আমাকে কি মানে মানে একটা নেশা টাইপের অন্যরা মাতালগ্রস্ত ভাবে বলা হচ্ছে যে কি এখন কবুতর কোথায়। তো বললো থাম তুই লিখে নাম। আচ্ছা তারপরে ওকে কোশ্চেন করা হয় যে তুই সম্রাটকে চিনিস। হ্যাঁ চিনি। তো সম্রাটের সাথে তো আমার দেখা হয়েছে। কখন? ও যে ভাই আপনারা যখন কবুতর ছিলেন না তখন, মানে খবর মানে আমি যখন দেখলাম ওর চোখ দুইটা একদম মানে কি বলবো প্রচন্ড পরিমাণে লাল ছিল,
প্রচন্ড পরিমাণে সে কাজে গেছে।
হ্যাঁ তারপরে যেটা দেখি ওরা দেখি মানে ওরা মারধর করতেছে, আমি গিয়ে যেটা পাই পরে এগুলা। তো ওইভাবে যেটা তো আমাকে প্রথমে বলে আচ্ছা সম্রাট তুমি ওকে কিভাবে মারবা বলো, তুমি যেভাবে বলবো সেভাবে পাবো না তোমার হাত দিয়ে কি মারো। আমি বলতে চাই হ্যাঁ আমি আমার হাত দিয়ে মারবো, তোমরা তো কতই অর্ডার করছো, আমি আজকে প্রথম একটা করি সমস্যার কথা। তো বললো ওদের কাছে একটা ফায়ার গান ছিল যেটাকে মানে ওদের নিয়ম ভিত্তিক ওদের দল বলে এটা মানে বাংলা ভাই C12 নাকি নাম এটা গান একটা। এই গানটা দিয়ে কালো কাপড় ছিল, কালো কাপড়ে মানে স্প্রে করলো যেটা নাকের সামনে দিলে ফিট হয়ে যায়। তো সুন্দর ভাবে ওকে মানে এটা আমি বলে এইভাবে দরকার নাই তোমরা ছাড়ো আমি ওকে কিছু কোশ্চেন করি। তো আমি কোশ্চেন করি যে তুই কিন্তু আজও হোক আমাকে মানে সত্যি কথাটা বলিস না, কি কথা তোর সাথে আবার কি কথা হবে, মানে আমাকে তখনও ওই টাইমটা আমাকে খুব খারাপ ব্যবহার করতো। আমি আগে সে বলতেছি মানে ওরে আমাকে বলার সুযোগ দিচ্ছে না, আসলে আমাকে বলার সুযোগ দিচ্ছে না, বাদ দাও তো ওর কথা কি শুনবো, ও এখন আছে এখন তিনি কাছে বাদ দাও। আমি তো দূরে গেলাম। তো আমাকে বলা হলো আচ্ছা সম্রাট তুমি এক কাজ করো, তুমি তো একটু হেঁটে গিয়ে সিগারেট আনো, সিগারেট টিকেট কিছু আনো আমরা। তো ওই টাইমে দেখি আমি আয়সা যখন দেখলাম মানে ওর গলার বুকে এসে অনেকটা মানে মানে শরীরের টান মারছে, খাওয়াটা অনেক কিছুই করছে। আমি দেখি আমার নিজের খুব খারাপ লাগছে যে তুই কি। তারপর আমাকে যেটা বলা হয় তুমি করতে মারবা এখনই, হ্যাঁ সময় নিও না, আমার দেখেও খুব মায়া করতেছে। বা তারপর আমার মনের যেই একটা রাগ হিংসাটা সেটা কিন্তু কভার করার জন্য আমি কালো কাপড়টা নিই এবং সেটা গলায় পেঁচিয়ে ধরি জোরে, পেঁচিয়ে এমন জোরে মানে টাইট মানে গিট দিয়ে মানে দেখছিল মানে গলাটা মনে হয় একদম কি বলবো একদম চিকন হয়ে মানে কেঁপে বসলো। তারপর যেটা বলা হয় রাসেল ও কি করলো মানে ওর ঘামটা নিয়ে ওর মুখে ধরলো, মুখে ধরলে মানে কয়েকটা মিনিট পর কয়েকটা মিনিট পরেই ওকে সঞ্জীবে এটা মানে ওকে চেক করে। আর কয়টা মিনিট তুই আসিস তুই বল যে কি কি করলি তুই। তা আমি বললাম মানে ও বললো ওর হ্যাঁ আমি বলতেছি যে আমি বললাম যে এই কাজগুলো করছি এই করছি, তো সত্য বলতে আর ভয় কিসে, তোর আমার মারবি মার সমস্যা নেই এখনই যদি পারিস মেরা ফেলা।
কি বললো কিসের কি কি করছি ও?
বললো যে হ্যাঁ করছি মানে ঋতুর সাথে রিলেশন করছি, ওর সাথে আমার ভালো একটা ভাব ছিল।
আর কি সত্য বললো সেগুলো আপনি জানতেন না সেই সময়?
মানে মিথ্যা কথা ওরা বলছে, আমি যে সন্দেহ করছি আমি তোকে সেটাই বলছে, আসলে এ ধরনের কিছু না এটা প্রকাশ করছে কি করবি তুই। হ্যাঁ
ছিল
এবং
ডিস্টার্ব করে যেত।
তারপরে যেটা তো সত্যি কথা বলে তো বলে ভাইকে ওকে ছেড়ে দিব, মানে বাবাকে ধমক দিয়ে বলে রাখেন কি বলো না বলো, এতগুলো ফার মারলাম পার মারলাম কি কয় এখন ওরা ছেড়া দিলাম, বুঝতেছো কি বাবা গো কি কথাবার্তা কি আমরা না সত্য 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 বুঝে দিল ছেড়া দি কি করবো বেচারা, না না ছাড়া দেবো না মিয়া আমরা এখনই মার্ডার করতে বানাইলে বুঝানো মিয়া কালকে সকাল এলে মিয়া আমাকে তো তুমি তো হয়ে গেল তোমার, তুমি তো কিছুই করলা না, যা করার তো আমি করলাম খালি তো গিটটাই পারলাম আর কি করলা, সকালে তো ভাইয়ের কাছে লাড়ি চাইবে তখন কি করবো মুখ ধা মুখ জানবে, আচ্ছা ঠিক আছে এভাবে বললো ওরা। তারপর যেটা মানে আমি তো গিটটা দিয়ে আসি ও আমার সামনে যেটা করলো ফায়ার গানটা নিয়ে ওর গলায় চাপ দিয়ে প্রথমে একটা ছুরি মারলো, গলায় ধরে ছুরি মারলো আমার সামনে, আমি দেখি মানে একদম আনছি মানে যখনই মারছে মানে রক্তটা মানে মুখ থেকে একদম গড়গড়িয়ে মানে ছিটকে মানে বের হচ্ছে এরকম, তখন দেখে মানে আমার একটা ভয় সৃষ্টি হয়ে যায় কি করতেছে, মানে তখন কালো কাপড়টা আমি সঙ্গে সঙ্গে খুলে মানে মুখটা চেপে ধরলাম যে চিল্লাতে যেন না পারে, আমাকে মানে ওই টাইমটা বলে যে এখানে চিল্লাবে আসবে কে আসবেটা কি শুনি মানে রাখার মতো আসবেটা কে ছেড়া দেবো চিল্লাক বড় আগে একটু ভালো করে চলে যায়। তা আমি বললাম না 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 সবশেষে এত ভয় পাবো না ভয় পাবো চলবো না আমার এত নার্ভাস করবো না ঠিক আছে, তো এটুকি মানে একটুকি আমার ব্যাপার ছিল। তারপর যেটা করে মুখে যে মানে ওই কাপড়ের উপর দিয়ে এগুলি করে আমি যেটা করি পেটের ভিতরে শুরু করেছি মৃত অবস্থায় মানে নিজের ভিতটা কন্ট্রোল করার জন্য, সেটাই আমার মানে একটা বিশাল একটা ভুল আসলে মানে ফিরে মানে কোনো অপরাধী ছিল না, আমি পরে জানি যে এটা কোনো অপরাধী ছিল না আসলে এই চলে গেল। তারপর এক ঘন্টা পর আমি রিতুকে ফোন করে কনফার্ম করলাম, আমার ফোনটা তখন অফ হয়ে গেছিলো সারাদিন একটু চার্জ টার্জ দেওয়া হয়নি, ফোনটা অফ হয়ে গেছিলো আমার ওই রাসেল মানে রাসেল থেকে ফোনটা নিলাম, ফোনটা দিয়ে দোষ কি করবি একটু কল করবো, তো কল করে রিতুকে ফোন দিই, ফোন দেওয়ার পর রিসিভ করলো, রিসিভ করে বললাম ওকে শেষ করছি, মানে ওই টাইমটা ও মানে বিশ্বাস করে যে আমি ওকে মারছি, মানে বিশ্বাস করতে পারলো না যে আমি মেয়ে ফেলছি, আমি কি মানে কি চাপা মারছি নাকি তুমি আমার সাথে এই টাইমটা না আমি সত্যি। তারপর কেউ ওর কি কবর দিবস কোথায় আমি আজ তো কবর দিবস মানে স্ক্রিমে মারতেছি তুমি কি আমার ফাঁসাবা নাকি, আচ্ছা না না ঠিক আছে বাসায় আসো তুমি কথা আছে, আচ্ছা ঠিক আছে রাখলাম। এখানে এই বিষয়টা শেষ হওয়া ভালো ভালো হওয়া দরকার ছিল কারণ স্টপ তখনও হয়নি, মেরে তো ফেললাম এবার লাস্টটাকে কীভাবে কী করতে হবে। তারপর যেটা করা দরকার একটা কুয়া আসিল ওর ওখান থেকে কত 10-12 মিনিট লাগে আমি চিনতাম কারণ আমাদের স্থানীয় এলাকা, আমি ওই ছোটোবেলা থেকে ওখান থেকে খুব ভালো মনে আমার রাস্তাঘাট খুব খুব চেনা আছে, ওখানে গিয়ে সব কিছু আমার জানাশোনা আছে তো বললাম এই একটা জায়গা আছে যেখানে তুমি বর্তমান তো নর্মাল কবর খোঁড়া হয় কতটুকু 3.5 হাত এরকম, আমরা মনে হয় তার খুব কম আসছি মানে 4-2 হাত এরকম হবে, তো ওকে মাটি দেওয়া হয় মাটিটা খুব চেপে দেওয়া হয় যেন কোনো ইয়া না পাওয়া যায় বুঝতে মানে ওর কোনো অস্তিত্ব যেন না পাওয়া যায় যেন ওর মানে সবাই যেন বিশ্বাস দিল 1-1.5 মাসের মধ্যে যেন সুখীটা শেষ হয়ে যায়। তো তারপর আমি বলি না
This track was downloaded from FusionBD.com.
কিছু করা দরকার আমি আগে যেখান থেকে সিগারেট কিনে সিগারেট সেই ভাইয়ের মানে ওই দোকানটা থেকে ভাইয়ের কাছে গেলাম, তার কাছে একটা খোলা ব্রেথিন পাউডার ছিল মানে গন্ধটা জাস্ট সেভের জন্য এটা ইউজ করে, তো আমি ওটা ওই ভাইয়ের থেকে মানে খোলাভাবে নিলাম যে ভাই মানে তখন আমি আসলে নর্মাল ছিলাম, আমি ওই ওই ওটুক জিনিস মানে 100 টাকা দিয়ে দিই সে আমাকে তখন সন্দেহ করে এটা মূল্য কত বেশি হলে 20 টাকায় হবে, সে আমাকে 100 টাকা দিচ্ছে তাও আমার ইউজ করা অর্ধেক আছে নিশ্চয়ই সে একটুখানি টার্গেট করতেছে, তো ওই টাইমটা বলতেছি ভাই আপনি যা দেখছেন দেখছেন আর কিছু না, তো কি আচ্ছা ওটা তো আমরা যেভাবে কাজটা কাটাকে সিলেক্ট করছি আবার ওটা ছিটছে আমি তো চাটা ফিরা করে আবার মানে লাস্টের চাপা দিচ্ছি বললাম হ্যাঁ, আর ওই টাইমটা আমি জানিতাম যে ওই যে ফার্স্ট মোমেন্ট আমি যে ছুরি সীমিত অবস্থায় ওটা আবার একটা ফটোগ্রাফ একটা তোলা ছিল ফটো তোলা হয়েছিল
কে তুলেছিল আপনার ফটো
আমি সেও জানি না
ওই দুজনের মধ্যে যে কোনো একজন
যে কোনো একজন হতেই পারে কারণ আমরা আসি মোট 3 জন আছেই আমরা মূর্তি ইঁদুর। আমার বিশ্বাস সম্ভবত ওই ছেলেটাই হবে, নাম জানি না। রাসেল তো আমার সাথে ছিল, ওটা খুব লুকোচুরি লুকোচুরি করে হয়তো বা তুলে দিতে পারে। তো এভাবে করে গেল,
এটা তো সন্ধ্যার সময় ঘটেছে ঘটনাটা, তাই না? তাহলে
রাত হয়ে গেল
তো ফটো
তোলার দিকে আমি
না 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 যখন আপনারা খুনটা করছিলেন তখন আপনার ফটো তোলার কথা বলছিলেন,
আমরা ফোকাস মানে আমরা লাইট ইউজ করছিলাম।
ওকে, তারপর কি করলেন?
তো ওখানে যাই আমি, মানে আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে না, তো আমরা এরকম মানে লাইট ইউজ করি, মোবাইলের ফোকাস দিই। ও কি মানে অনেকগুলো ছবি তুলছে কি তুলছে না, আসলে ক্যামেরার সাউন্ডটা কি অফ করে দিয়েছে না অন ছিল আমি শিওর বলতে ছবিটা নিয়ে এটা আমি পরে বুঝি। তো লাস্টটাকে আমি পরবর্তী জানি ওটা তুলে রেখে আবার কাটা ছিঁড়ে করে ফেলে আরো বড় করে মানে বর্ত মানে বড় করে গর্ত করে এটা স্টিক দেওয়া হয়েছে। তো আমি ব্লেপিন পাউডার উপরে দিয়ে ছিটিয়ে দিলাম, তো হাতটা ধুয়ে আমি আসলাম, ঠিক আছে? মানে কোতে পানি ছিল মানে নোংরা পানি যেগুলো ছিল ওগুলো দিয়ে হাত পা ধুয়ে আসলাম। আসার পর আমি ইউটিউবে ফোন করি, ওই যে বললাম তো যে আবার একটা ফোন করি, তো হ্যাঁ কবার ভেজাল মুক্ত শেষ সব। তখন মানে ও মন থেকে মনে হয় একটু একটু মনে হয় বিশ্বাস করতেছিল ওই টাইপটা। তুমি এরকম বলছো, তুমি কি বলো আসলে কি করছো এরকমই। আচ্ছা যাই হোক, বাসায় আসি, বাসায় এসে মানে নর্মাল ভাবেই ঘুমাই, ওদের আর কোনো কথা বলি না। বাসায় আসতে আসতে আমার তিনটা বাজে রাখছে, আর ওরা তো সবকিছু গোজ গোজ করে চলে গেছে, ওরা আর আমার থেকে কিছু মানে টাকা পয়সার কোনো যে অ্যামাউন্ট লাগবে সেটা আর কিছু চায় না। আর আমি তখন জানতাম না যে আমার যে ছবিটা বেশ তোলা হয়েছে, যেটা পঁয়ত্রিশ ছবিটা তোলা হয়েছে যে আমি জানতাম না। তারপরে যেটা বাসায় আসলাম, এর মধ্যে এই ব্যাপারটা আমার একটু মাথায় একটু গোলমাল ঘটে, ঋতুর সাথেও খুব কম, যেখানে দেখতাম দুই দিন ঘুমাইতাম আর সপ্তাহে চার পাঁচ দিন ওর সাথে দিনে এটা সেটা করতাম, এখানে বেড়াতে ঘটে বলে দিতাম, এটা একদমই এখন স্টপ, ওই টাইমটা স্টপ হয়ে গেছিলো যে কি আসলে কি। আর একটা বিষয় নিয়ে ভয় করতো, আমি মানে আমাদের একাডেমির জন্য মানে অনেকগুলো শো অ্যাটেন্ড দিতে হয় ডান্স করার জন্য, অনেকগুলো বিয়ের প্রোগ্রাম গায়ে হলুদের প্রোগ্রাম এরকম শো আসে, তো আমরা শো করার জন্য মেয়ে ছেলে কিন্তু সবাই একসাথে ডান্স করি, তো এইটা নিয়েও খুব চিন্তিত এবং ভয় থাকতো যে অন্যান্য মেয়েদের সাথে ডান্স করতো তো বলতো তুমি ডান্সটা ছেড়ে দাও, তুমি তো ভোকালের কাজ করো, এটা কি হবে, এটাই তোমার জন্য বেস্ট। আচ্ছা ঠিক আছে, তো ওর কথা আমি বললাম। আসলে আমি ডান্স ওই টাইমটা দুই মাস করি না, দুই মাস পরে আসতেছি করি না, তারপরে আমি কি বলবো আমার কিভাবে কি জানো আমার টাকা পয়সার একটা অভাব বুঝতে আসে, ওরকম টাইমের জন্য আমার একটা বিশাল একটা অবহেলিত হয়। তারপর আমি আমার বাসা থেকে আমার মা মানে আমাকে দেখতেছি যে মানে আমার চেহারাটা আমি শুকিয়ে যেতেছি এরকম, আমি ওই টাইমটা খুব ড্রাগস নিতাম আমার শরীর
শুকিয়ে। কি ধরনের ড্রাগস? এই খুনটা করার পরেই আপনি ড্রাগের দিকে গেলেন?
হ্যাঁ।
কি ধরনের ড্রাগ নিতেন?
এটা গাঁজা, ফেন্সি।
ফেন্সি মানে ফেন্সিটেল?
হ্যাঁ।
আর
আর বিভিন্ন ইয়াবা এগুলো
টাকা আসতো করতে,
এগুলো কিন্তু টাকা পয়সা আমার লাগতো না,
সব বড় ভাই দিত,
সব বড় ভাই।
তারপর
যেটা তো নর্মাল ভাবে আমাদের দিন কাল মানে কাটে, এবং মানে মা আমাকে একটু সন্দেহ দিকে নেয় যে ও আসলে মানে শুকে যেতেছে ইদানিং, ওর মুখ চোখ কালো, ঠোঁট কালো হয়ে যাচ্ছে, এটা কি ব্যাপার একটা মানে হঠাৎ করে একটা।
পরিবারের একমাত্র ছেলে আপনি, রাইট?
একাই। হ্যাঁ।
যে মেয়েটাকে বিয়ে করলেন ঋতু, সেই মেয়েটার ভাই বোন কয়জন?
এক ভাই দুই বোন, বড় বোনটা বিয়ে হয়ে গেছে।
ও ছোট ছিল?
হ্যাঁ।
ভাইটা কি ছোট ছিল না বড়?
একদমই ছোট,
একদমই ছোট ছিল। বাবা কি করত?
ওর বাবা আমি যতটুকু জানি এখন বর্তমানে রিয়েল এস্টেট করে, মানে কিসের জন্য মানে প্রপার্টিজ রিয়েল এস্টেট করে,
রিয়েল এস্টেটের বিজনেস করে বা কোনো কিছু করে
এরকম।
ওরা কি বিত্তবান নাকি মধ্যবিত্ত?
মধ্যবিত্ত, খুব বেশি হাই কোয়ালিটির না আবার খুব লো কোয়ালিটি।
ওর যে বড় বোনের বিয়ে হয়েছে, বড় বোনের জামাই উনি কি করেন?
উনি বাইরে থাকেন,
দেশের বাইরে থাকেন। ওকে, তারপর আপনি ড্রাগ নেওয়া শুরু করলেন, তারপর?
তো ইদানিং আমার মা আমাকে বলে কি ব্যাপার তোর মুখ চোখ শুকে যায়। আমি বললাম না মা ইদানিং মানে টেনশন বেশি আমার কাজকর্ম মানে বেড়ে যেতেছে। তুই স্টুডেন্ট মানুষ, এত এগুলো দেখ করবি কি, দরকার নেই তোর মিউজিক্যাল এগুলো, দরকার নেই, কি করবি এগুলো, বিয়ে টিয়ে করিস না কি করবি, এত টাকা পয়সা দরকার নেই, বাদবে। তো আমি মার কথা কান দিই না, ওই টাইমটা আমি মার কাছে মিথ্যা কথা বলি, খুব মিথ্যা কথা বলতাম। আমি তো বলতেছি যে মানে মার সাথে আমি প্রতি মানে প্রতিটা টাইমে মানে মা যদি একটা কথা বলে আমি দশটা মিথ্যা কথা দেয় মানে ঢাকা দিই, এক কথায় মানে যেটা বলা যায় শাক দিয়ে মাল থাকে সেরকম কিছু। তো এইভাবে আমার দিন কাল যায়। তো পরবর্তী যেটা আসে আমার, ওর মা আমাকে একদমই ফোন করে, কিসের জন্য? যে ইফতার এসে পড়ছে, তুমি তো এসে পড়তে পারতেছো না, তো এক কাজ করো, আমি কিছু টাকা পয়সা দিই, তুমি ওর জন্য একটু শপিং টপিং করে আনো। আমি বললাম না থাক, দরকার নেই, আমার কাছে যা আছে এই দিয়ে চলবে। তো ওই টাইমটা আমার বস যে মানে আমার ভাই যেটা, সে আমাকে 10,000 টাকা দেয়।
মানে যে ছেলেটার আন্ডারে আপনি কাজটা করলেন, হ্যাঁ, সে আপনাকে 10,000 টাকা দিল।
এবং সেই টাকা দিয়ে আমি আমি ওর জন্য কিছু মার্কেট করি, মানে কি বলবো, 8,000 টাকার মোট মার্কেট করি ওর জন্য, সবকিছু নর্মাল নর্মাল হবে।
8,000 টাকা ওর পিছনে ব্যয় করলাম,
মানে যা চাই সেই টাইমটা তাই দিচ্ছি আমি।
ওকে,
আর বাকি 2,000 টাকা আমি চিন্তা করি যে এই টাইমটা এত টাকা, এখন তো আমি মানে আমার শো থেকে তো তেমন রমজানের টাইম শো তো আসে না, ডান্সও আসে না, এই টাইম যদি এখন টাকা মাকে কিছু দিই তাহলে আমার প্রবলেম পড়বো না। তো এই মানে এই মিনটা করে মানে এই টেনশনটা করে আমি মাথায় রেখে আর কোনো কাউকে কিছু দিলে ওই টাকাটা আমি খরচ হিসেবে রাখছি বাকি 2,000 টাকাটা। তারপর ঈদ আসলো, তো আমাকে দাওয়াত করা হইলো হচ্ছে 5,000 টাকা দেওয়া। আপনার বাসায় গেলাম,
শাশুড়ির বাসায়,
হ্যাঁ গেলাম, যে যে আপ্যায়নটা করা দরকার সেটা করে। এবং এখানে আরেকটা কথা বলি, ওই টাইমটা রিতুর আব্বু আমার সাথে সরাসরি শেষ করে, ওই প্রথম ওই টাইমটা, ওই প্রথম। তারপর আমার সাথে হালকা পাতলা কিছু করা দেখায়, আমি জানি না যে তখন যে আসলে কি জানবে সে বিয়ে হয়েছে কি হয়েছে না। তারপর সে মানে তার কথাই বুঝতে পারলাম যে দেখো অনেক কিছুই হয়েছে, তুমি তোমার ফ্যামিলি কবে মেনে নিবে, আর কতদিন লাগবে তোমার সাথে, এরকম কিছু বলে। তা আমি ওই মাথায় রাখি না যে দেখেন পড়াশোনা ও করতেছে আমিও করতেছি। তো ওনার আবু বলে পড়াশোনা করলে কি হবে, না আমি পড়াশোনা পড়া তোমার হইতেছে না ওর হইতেছে না, বলো কি করবা, তোমারও পর হইতেছে না, আমি দেখতেছি ওরও রেজাল্ট কার্ড দেখতেছি আর তোমারও দেখলাম পড়াশোনা, মানে তোমার তো হইতেছে না, তুমি তো সারাদিনই তো দেখতেছি এটা সেটা নিয়ে ব্যস্ত মিলিয়ে নেয়। আমি তেমন কথায় কান না দিয়ে চোখ থাকে মানে বাসা থেকে আসা করলাম, ব্যাপারটা ওটা যা যা করা দরকার, যে আপ্যায়নটা করা দরকার সেটা করলো আমাকে, আশা করলাম। তো ঈদের দিন ছোট ভাইটা আছে, তো ভাইটাকে বকশিস হিসেবে কিছু টাকা পয়সা দিলাম। তো ওই টাইমটা আর বড় বোন যে মানে আমার সাথে খারাপ ব্যবহার করে, মানে আমি 1,000 টাকার একটা নোট দিচ্ছি ঈদের টাইমে, মানে ওনার মানে বোনটা মানে আমাকে প্রকাশিত ভাবে বলতে পারতেছিল, মানে এভাবে বলতেছে ঘরে ভাত নাই চুলা নাই আবার ভাত দেখেন, এরকম অবস্থা।
তাহলে 1,000 টাকা দিলেন তাই তো,
হ্যাঁ মানে খরচ আর বাকি 1,000 টাকা থাকলো। তো আর আমি ওটা কালে নি না, থাক বলতেই পারে আমার ঘরে আসলি, ঠিকই তো বলতেছে কি আমার ঘরে এখন বর্তমানে কিছুই নেই, আমি আমার ফ্যামিলি থেকে আলাদা, কি আছে কিছুই নেই, বা দুই সাবজেক্ট মাথা থেকে ক্লিয়ার করলাম যেটা সত্য সেইটাই বলছে। রিটার্ন নিয়ে চলে আসলাম, আসার পর ও আমার সাথে মানে একটা মানে কিরকম একটা খ্যানখান একটা খ্যানখান একটা ভাব ছিল, কি তুমি আমার ছোট ভাইকে কি মানে বসে হিসেবে কত টাকা দিচ্ছ? আমি বললাম দিচ্ছি, যাওয়া দাওয়া দিয়া। তো কত টাকা দিচ্ছি তো বলা যাবে না? আমি বললাম হ্যাঁ অবশ্যই বলা যাবে, বলা যাবে না, 1,000 টাকা দিচ্ছি। কি আর করে বললাম, কি আর করে তো বলতে হইব নাকি, এটা নিয়ে আমার সাথে উঠে যেতে হয়। তো এত টাকা ওকে কেন দিচ্ছে? এত টাকা দেওয়ার সাথে আজকে আমার বোনের সাথে ঝগড়া হয়েছে। কি ধরনের ঝগড়া? মানে কি তোকে কিছু দিতে পারে না, এই হলো তো ড্রেস, এই এই দিলো, ঠিক মতো খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, এই এই অবস্থা কি? তো এরকম আর কোনো মনে করে না, বাদ দিলাম এই সাবজেক্টটা। তো বাদ দাও, তো বোন যা বলছে বুঝছে, ওটা বড় বোন বড় বোনের মতো কথা বলছে, এই বিষয়টা নিয়ে বাদ। পরবর্তীতে যেটা মানে ও আমাকে একদিন হঠাৎ করে বলে, ঈদের এক থেকে কতদিন মাসে কিছুদিন আগে, তো বলে যে আচ্ছা দেখো আমাকে একটা নাম্বার থেকে না প্রচন্ড পরিমাণে সমান হারে মিস কল দেয়, কল দেয়, মেসেজ দেয়, আমি কিছু করি না, কিছু ফিডব্যাক কিছু দিই না, দেখো তো কে এটা। আমি নাম্বারটা নিই, নাম্বারটা নিয়ে আসলে আমি ওই টাইমটা দেখি না, আমার অন্য আরেকটা সেট থেকে ফোন দিচ্ছি, ওই টাইমটা আমি দেখি না যে আমার কল লিস্টে তো নাম্বারটা সেভও থাকতে পারে, ওই টাইমটা আমার মাথায় রাখিনি যে আসলে ওই নাম্বারে কল দিয়ে আমি খুব আমার একটা মানে আমার মনে হইতেছিল যে খুব পরিচিত একটা লিগ্যাল একটা ভয়েস পাইতেছিলাম যা রাসেল, এরকম মনে হইতেছিল।
রাসেল মানে যে বন্ধুটি খুন করে,
হ্যাঁ আমাকে হেল্প করেছিল মারার জন্য। তো
ও সেটা গেস করছিলেন কিন্তু আপনি শিওর না?
না আমি মানে আমি এরকম ধরতেছি, ভয়েস তো মানুষের একরকম বিভিন্ন ধরনের ভয়েস হইতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নেই, তো এরকম হইতেই পারে। আচ্ছা ঠিক আছে বাদ দিলাম এটা, তুমি মেসেজ দেয় মিস কল দেয়, ঠিক আছে তুমি কল রিসিভ করছো? হ্যাঁ কতবারই করি, বাট কথা বলি কথার দিকটা একটু অন্যরকম, কি কেমন আছো কি? আমি বললাম তুমি এইটা আগে বলো না কেন, তুমি তো বললো তুমি ফিডব্যাক কিছুই দাও না, তুমি এখানে মিথ্যা কথা বললা কেন? বললাম না এটাই সাধারণ। আচ্ছা ঠিক আছে থাক, যেহেতু কিছু করো নাই বাদ, এটা বাদ দিলাম। তো এটা আমি আবার পরে যেটা কয়েকদিন পরে আমার একটা শো আসলো, ব্র্যান্ডিং একটা সাইট, একটা বলতে চাইছিলাম আপনার
ব্র্যান্ডিং সাইট,
হ্যাঁ শো, এটা মানে গিটার নামাচানা করা, তো ওখানে বেশি কম্পিউটার ছিলাম আমি, আর ওই যে বললাম যে রাসেল ও আমাকে একটু হেল্প করবে।
কিসের সময়টা?
মানে একটা ব্র্যান্ডের থেকে আমাকে ডাক পড়ছিল।
যে কোনো একটা ব্র্যান্ড আপনাকে ডাক পড়েছে এবং ওখানে আপনাদের একটা শো করতে হবে।
হ্যাঁ,
ওকে।
তো গেলাম, যাওয়ার পর ওখানে বললাম যে দোস্ত খুব তো খারাপ লাগতেছে যে শোটা করতে ভালো লাগতেছে না। আরে কর তুই, সবে সালে একটা অ্যামাউন্ট পাই ভালো, যদি ভালো হয় সাপোর্ট পাস তুই আবার করতে পারবি।
কোন দোস্তের কাছে বলছেন? রাসেলের সাথে সম্পর্ক আপনার হয়ে গিয়েছে, আগে তো কোনো সম্পর্কই ছিল না, আপনি বলছিলেন যে
তারপরে আমি শোতে যাই, শোতে এক্সেপ্ট করি, দুইটা তিন গানে আমি গিটার কম্পোজ করি, তারপর শো শেষে চলে আসি। তো ওই রাত্রে প্রচন্ড পরিমাণে কথা বলে, ফোনে কথা বলে, কার সাথে কথা বলে সে আমি শিওর না, খুবই মানে ওকে আমি ফোন করার জন্য এতবার মোবাইল কানে কখনো আমি দেখিনি। বাট ওই টাইমটা
সাথে ছিল আপনার?
হ্যাঁ,
আপনার সাথে ছিল?
হ্যাঁ, সাথে ছিল।
তারপরও মানে কন্টিনিউ কথা বলে যাচ্ছে?
হ্যাঁ,
ওকে।
সেই টাইমটা আমি খুব একদমই গুরুত্ব দিই না, তো এইভাবেই আমার দিনটা চলে। আর যেটা বড় কথা হচ্ছে, মানে ওই নাম্বারটা যে রিতু নাম্বার, আমি কনফার্ম ছিলাম না।
ওকে,
আসলে কি মানে ভুলটা আমার ফার্স্টে হয়েছিল যে রাসেলের ফোন থেকে আমি কেন রিতুকে ফোন করলাম, এটা হলো আমার বড় ভুল।
আপনি সাফারি কাজটা করার পরে রাসেলের ফোন থেকে ফোন দিয়েছিলেন?
হ্যাঁ, যখন মার্ডার করছি তখনই আমি ক্লিয়ার করার জন্য ওকে মানে কনফার্ম করার জন্য আমি রিতুকে ফোন করি।
এবং আপনার ফোনটা তখন চার্জ ছিল না,
বন্ধ ছিল, আমাকে ফোন দিয়ে ট্রাই করছিল পাইলে, কিন্তু মিস কল আর সার্ভিস ট্যাগ ছিল বেশ, আমি অনেকবার বুঝতে পারছি যে আমাকে ফোন দিয়েছিল। আচ্ছা যাই হোক, তারপরে ওই শোটা শেষ করে আমি আরো একসাথে যাচ্ছি, ও আমাকে বলো আচ্ছা তোকে আজকে বাসায় দিয়ে চলে আসবো। আসলে কি মানে ও নিজে জানতো না যে ও কার সাথে কথা বলতেছিল, ঋতুর সাথে না অন্য কোনো মেয়ের সাথে, আমি যা তুলনা করছি। তারপরে এভাবেই মনে করেন কথা বলতেছে প্রায় দেড় দুই সপ্তাহ ধরে, আমি মানে দেখতেছি জানি ঋতু না খুব কল আসতেছে, কল আসে আচ্ছা ঠিক আছে।
মানে ফোন দিলি আপনি ব্যস্ত পান ফোন?
না না, আমি তেমন ওকে ফোন দিতাম, আমি তো বাসায়
আচ্ছা
যেতাম, তারপরে ও আমাকে ওরকম আগের মতো আর কিছু বলতো না, কি বলবো না বলবো আসলে। তারপর ওই ওই একদিন ঘুমানোর সময় একটা হঠাৎ মানে ফোন মানে আমাকে বলে যে দেখো আমাকে ওই ছেলেটা না খুব বিরক্ত করতেছে ফোন দিয়ে, আমি বলে আপনি আমাকে আর ফোন দিয়ে না, তারপরে ফোন দেয় তুমি কি নাম টাম ঠিকানা কিছু বলছো? বলে না কিছুই বলে নেই, কোনো ঠিকানা দিই না, খালি বলি হ্যাঁ কেমন আছে ভালো আছে এইভাবে মানে মানে চলতেছে, যে আমার সাথে কথা বলতে থাকে তার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে কথা বলতে ভালো লাগে, কথা বলছো অবশ্যই, আমি ওরকম বেশি বেড়ে যেহেতু ও নিজমুখে স্বীকার করছে, নিজমুখে বলছে যে ওর সাথে তেমন কোনো একটা ক্লিয়ারলি রিলেশন ছিল না এভাবে একটা। যাই হোক, আমাকে কনফার্ম করলো যে আমি কোনো ঠিকানা অ্যাড্রেস কিছুই দিই নাই। আচ্ছা ঠিক আছে বাদ দিলাম। তা আমি হঠাৎ ওই রাত্রেই মানে হঠাৎ আমার কিরকম যেন ওর সাথে কথা কোনো একটা প্রয়োজনে আমি ওকে ফোন করি যে দরকার এই যে ফোন করবো, ফোন করি বাট আমি ওকে সুইচ অফ পাই, নন অফ।
কাকে?
রাসেলকে।
ফোন অফ পান? ওকে।
পরবর্তীতে ফোন দিই মানে ঘন্টার পর ঘন্টা ট্রাই করি, আসলে ভাই বস ফোন দিছিল তো যে বলছিল এই কাজের জন্য, বলতেছিল কি কাজ কাজটার জন্য যে ওকে ডাকো। আচ্ছা ঠিক আছে আমি ভাই সমস্যাটা আমি ম্যানেজ করে নেবো। ওকে, তো এরকম কথাবার্তা বলে বলে যে আমাকে হঠাৎ কি রাত্রিটা বাজে ফোন করে আর বলে কি আচ্ছা ইয়া বলো যে সম্রাট আমার কাছে তো বোম টোম সব রেডি, ভাই তো আমাকে কল করছিল তো কি করবো। আচ্ছা তো তার সাথে আমি সকালে দেখা করি, ওই দিন তো সকালে আমাকে দেখায় তোমরা বোম টোম এক একটা অ্যামাউন্ট খুব মানে খুব ওজন ভারী ছিল, নয়টা বোম ছিল ওর কাছে।
বোম দিয়ে কি করবেন?
মানে ওই মিটিং এ টাইমে একটা গোলমাল পাকাবে।
কিসের মিটিং?
ওটা আগে ওই পার্টির সাথে একটু একেবারে ভাইয়ের সাথে একটু দ্বন্দ্ব হয়, তাদের মধ্যে কি কথাবার্তা সে তা তো আর আমি জানি না ক্লিয়ার, আমি তার একজন কর্মী।
ওকে,
তো এরকম হয় তো এখন বলে যেটা তো দোস্ত আমি তো একটা মহামূল্যবান জিনিস পাইছি, তো কি জিনিস পাইলি? তো আমার জীবনে মনে হয় তোর মতো একটা প্রেম ভালোবাসা আসছে। আচ্ছা ঠিক আছে
রাসেল বললো।
হ্যাঁ, মানে তখন মানে কি বলবো মানে না পায়ও পায় গেছে এরকম একটা ভাব তার মধ্যে কাজ করতেছে। তো বলুক ঠিক আছে বলতেছি, বলুক আমি শুনতেছি শুনতেছি
যে তখনও শিওর না যে ঋতু সাথে,
আমি তখনও শিওর না যে ঋতুই না, আমি তো বলতেছি হইতে পারবা, তো আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তো বাদ দে আমি পরবর্তীতে কি করি। ঋতু আবার সেই মানে তার দুই তিন দিন পরে আমাকে বলে যে নাম্বারটা আবার ফোন আছে, আচ্ছা নাম্বারটা দেওয়া তো নাম্বারটা ডিলিট হয়ে গেছে, এবার আমার মানে মেন যে নাম্বারটা সেটা থেকেই ফোন দিতেছে, মানে নাম্বারটা যখন আমি ক্লিক করলাম কল দিলাম দেখি সুন্দর স্পষ্টভাবে নাম্বার দেওয়া আছে।
প্রিয় শ্রোতা, আবারও বিরতির ঘন্টা বেজে গেছে। এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরপরে আমরা আবার ফিরে আসছি সম্রাটের কাছে। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। আর জি কিবি আপনার সঙ্গে রয়েছে আর জি কিবি আর টিম, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, যারা এই অনুষ্ঠানের সার্বিক মানোন্নয়নে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য সার্বিকভাবে এই অনুষ্ঠানটি নিয়ে কাজ করছেন এবং করে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, বিরতিতে যাবার আগে আরেকটি SMS পোল এবং আপনাকে প্রশ্ন করতে চাই। সম্রাট যা বলছে তাকে আপনি বিশ্বাস করছেন? যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি বিশ্বাস না করে থাকেন তাহলে আপনি লিখবেন নো। একটু পরে আমরা ফিরে আসবো এবং ফিরে এসে তখন জানিয়ে দেবো কত শতাংশ মানুষ সম্রাটকে বিশ্বাস করতে পেরেছে, কত শতাংশ মানুষ সম্রাটকে বিশ্বাস করতে পারেনি। আপনি ইয়েস অথবা নো লিখে পাঠিয়ে দেবেন 222 নম্বরে। আমি আবারও বলছি 222 নম্বরে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের মূল প্রাণ হচ্ছেন আপনারা এবং আপনাদেরকে আমরা বলে থাকি, আপনাদের বিবেকের তাড়না বোধ থেকে যদি জীবনের কোন একটি অপ্রিয় সত্যের মুখোমুখি হয়ে আপনি লাখো মানুষকে জানাতে চান যে কেন সেই অপ্রিয় সত্যের মুখোমুখি আপনি হয়েছিলেন, কি অপরাধ ছিল আপনার, কি ভুলটা আপনি করেছিলেন, কেন করেছিলেন এবং সেই ভুলটি করবার পর আপনি নিজের বিবেকের কাছ থেকে কি শাস্তি পেয়েছেন, যদি আপনার সেন্স এটা বলে যে আপনার মতো ভুল আর কেউ না করুক, যদি আপনার সেন্স এটা বলে যে আপনার মতো অপরাধ আর কেউ না করুক, তাহলে আপনি অকপটে এসে স্বীকার করতে পারেন আপনার জীবনের ভুলগুলো। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আর জি কিবরিয়ার টিম, সাউন্ড এডিটর মঞ্জু এবং আর জি সুমন। আমরা এই পর্যায়ে জেনে নেব SMS পোলের রেজাল্ট। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে, কত শতাংশ মানুষ এটাকে বিশ্বাস করেছে, কত শতাংশ মানুষ সম্রাটকে বিশ্বাস করেনি।
Yes, 96%. No, 2%. No comments, 2%.
কম্পিউটার বলছে 96%, শ্রোতারা বলছে ইয়েস, 2% বলছে নো এবং 2% হচ্ছে নো কমেন্টস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং ফিরে যেতে চাই সম্রাটের কাছে। আমরা কথা না বাড়িয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্টটি, সম্রাটের কিশোর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই অধ্যায়ের মুখোমুখি হচ্ছে আমরা এই পর্বে। আমরা চলে যাচ্ছি সম্রাটের কাছে আবারও। সম্রাট, আপনি মোবাইলে রাসেলের নাম দেখলেন, তারপর?
আমি তো কি ব্যাপার, এটা কি ঘটছে আমার সাথে, আমি কি বলবো, মানে তখন ওই মুহূর্তে যে আবার কিরকম একটা এক্সপিরিয়েন্স, আমার কাছে খুব খারাপ লাগে এটা, মানে আমার বন্ধু হয়ে। আচ্ছা, আমি এটুকু বেরিয়ে, আচ্ছা তোমার সাথে কি ধরনের কথা বলছি বললামই তো ওর সাথে, তেমন ওরকম একটা ক্লিয়ারলি আমার কোনো কথা হয় না, বাট একটু কি মানে কেমন আছে কি একটু কি হেল্প করছে, খালি ঘন্টার পর ঘন্টা মানে ফোন দিয়ে দেয়। আমি বলছি যে আমি একজন বিবাহিত, বিশ্বাস করে না। আচ্ছা বাদ দাও, আমি বলছি যে তোর সাথে রাসেল ফোন দেয়, তা ওর সাথে আমার একটা মানে কথা কাটে কাটে, মানে ওইসব বিষয় নিয়ে রাসেলের একটা বিষয় নিয়ে একটা কথা কাটা কাটে। তা বেটা কি করতেছস, কর বেটা, তুই আমার বলছিস তুই বেটা কোনো কামে নেই, তুই কোনো কাম পারস কর। আচ্ছা ঠিক আছে, কোনো কামের না, বাদ দিগুলো তুই কি মানে তুই কি পারস কর, না পারস মানুষের মারধর করতে, না পারস বেটা ভালো ফাইটিং করতে, কি পারস কর, খালি সারা জীবন তো এডিটিং নিয়ে বেড়ে থাকলি। তো আর আমি কিছু বলি না, তো আমাকে বলে। আচ্ছা দোস্ত, ওই যে মেয়েটা বলছিলাম, আমি বললাম কোন মেয়েটা, আমি তো মানে বুঝেও না বুঝার একটা ভাবলাম কোন মেয়েটা বলছিলাম না, ওই যে তুই যে তুই যে শো করলি কবে, ওই যে মানে একটা ব্র্যান্ডের সাথে, মানে ওই ব্র্যান্ডের সাথে নাম বললো, হা হা মনে পড়ছে, ওই রাত্রে আমি কথা চাই সারাদিন বেটা কানে দেয়া হেডফোন লাগায় কথা বলছি, তুই বেটা বুঝেছ নি তো? আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, আচ্ছা তুই আয় ঠিক আছে আসলাম। তো পরে যেটা আমি বুঝতে পারি, মানে ওর ফোনে ব্যাটারি তো চার্জ না থাকায় একসাথে আমরা পুরো 3-4 ঘন্টা এরকম থাকছিলাম। ওরকম থাকার পরে আমার ফোন নিয়ে মানে কল করে, কল করার পর তো মানে ওদের দেখতে পাচ্ছি যে এটা সেট করা, তখন ও স্বীকার করতেছে, মানে আপোষবিহীনভাবে বলতেছে যে ভাই আমি একটা ভুল করছি, কি ভুল বলতে গেলে মাফ করবে আমাকে। আসলে মানে ওই টাইমটা আসলে মানে ওরও আমি কোনো দোষ দিতে পারতেছি না, এখন পর্যন্ত না, ওই টাইম তো না, এখন পর্যন্ত না। তারপর আমি আচ্ছা বল ঠিক আছে তুই বল কি অপরাধ করছিস, আচ্ছা দেখা বললে তুই অনেক ভাবির উপর অত্যাচার করবি। কেন আমি বললাম এই টাইমে আমার ভাবি কি করলো তোর, না বাদ দে, আমি বলি অল্প বয়সে তো বিয়ে করে শেষ করলাম আর কি শেষ হবে কত, না অল্প বয়সে বিয়ে করছিস ভালো করছিস, তো ওগুলো কি চাল না বাদ দে। তো আর কোনো কথাবার্তা হলো না, তো ওদিনকে মানে ওদিন থেকেই আমি একটা কাজ করি, আমি একটু সিমটা চেঞ্জ করে দিই। আমি সিম চেঞ্জ করার পর তো ও আমাকে বলে যে যে কি হলো আসলে, কি ব্যাপারটা কি, মানে ফোন বন্ধ পাই না তো ভাই, তো কি হলো আসলে, যেটা মানে অর্ধেক নাম্বার দেবো আমাকে, মানে অর্ধেক হ্যাঁ বলো অর্ধেক বলে থাকবে সাজা না থাক, মানে না ফোন দেওয়া ফোন দেওয়া লাগবে না, কেন কি ফোন দেবো না কি হয়েছিল। আচ্ছা আমি সত্যি কথাটা বলবো না থাক, আমি পরে মানে কথা বলতে বলে এক পুরো ওই ওই টাইমটা এক দেড় ঘন্টা মনে করেন কথা বলা হয়ে গেল, ওর ফোনে আমার ভালো ব্যালেন্স ছিল তো কথা বলা হয়ে গেল, তো এই যে নাম্বারটা দেবো আমি বলে, আচ্ছা নাম্বারটা আমি বলে তাহলে, হ্যাঁ নাম্বারটা অর্ধেক বললো, আমি আস্তে আস্তে বাকি চার ডিজিটটা বলে দিলাম, চার ডিজিট কি পাঁচ ডিজিটটা হলো শেষ পাঁচ ডিজিটটা বলে দিলাম, ও বলতেছে না না এই নাম্বার না, অস্বীকার করতেছে, ও জানে নাম্বারটা ওর কাছে তখন মুখস্থ, অস্বীকার করতেছে, এইখানে আবার মানে কথা কাটাকাটা হতেছে।
এত জটিল হতে কেন হচ্ছে, যেহেতু ও বুঝতেই পারছে, ও কিন্তু বুঝতে গেছে যে আপনার বয়সে, বুঝে গেছে না, আপনিও বুঝে গেছেন যে ওর সাথে
আমার মাঝে তখন কাছে মানে ওই রেকর্ড ফাইলটা আবার মানে প্লে করতে মানে রেকর্ড করে রাখতেছিল, আই লাভ ইউ বলছে, সেই বলছে, এই বলছে, সেই বলছে,
এগুলো শোনাই ছিল, হ্যাঁ
হ্যাঁ আমার শোনাই গেছে।
আপনার আপনার স্ত্রীটা ওই রিটার্নে কি বলেছে,
কোনো রিপ্লাই করতেছিল, অত কোনো কথাই বলতেছিল না।
আচ্ছা মানে আপনার স্ত্রীকে ও ফোন করে আই লাভ ইউ বলতো, এগুলো রেকর্ড শুনিয়েছে আপনাকে?
হ্যাঁ।
তারপরে এখন দুজনেই বুঝতে পেরেছেন ব্যাপারটা আসলে আপনার ওয়াইফের সাথে হয়েছে, দুজনেই ক্লিয়ার, কিন্তু দুজনের সাথে দুজন কেউ পরিষ্কার করছেন না, কেন করছেন না?
এই জন্যই করছি না, যদি মাঝখানে যদি একটা কোনো ঝামেলা পড়ে এই ছেলেটা, কারণ এই ছেলেটা আমার সাথে আমার একজনকে মারার জন্য মানে আমাদের ঝামেলার জন্য একটা ছেলেকে আমরা সরাই দিচ্ছি, আবার যদি এই ছেলে আমাকে সরাইতে চায় মানে আমাকে মারতে চায় ঋতুর জন্য, আমি এই ব্যাপারটা নিয়ে ভয় করছি।
ওকে,
আর
ও কেন ক্লিয়ার করছে না? ও তো বলছে দোস্তটা ভুল করেই ফেলছি, বারবার আগাচ্ছে ভুল বলার জন্য, তারপরে আগাচ্ছে না কেন?
কারণ ও রেকর্ডটা ওর কাছে ছিল, ও মানে আমি বলে ডিলিট কর ফরম্যাট মার, একটা না মারবো না, তোর কেটা মোবাইল নেই সমস্যা, কারণ আপনি বন্ধু বান্ধবের মধ্যে এটা মান সম্মান হানি করবে এটা ঠিক না। কেননা ও বলতে স্যার ভাবিলে তো প্রফেস করতেই পারে, এটা স্বাভাবিক, এটা কি এটা মজা করে কইলাম, তুই এরকম সিরিয়াস কি ভাবে দেখতে, না না ভাই আমার এসব মজা ভালো লাগে না, কাটতো ডিলিট কর, তো আমি ডিলিট করে দিই, মানে একটা কি একটা ওর কাছে একটা মানে কার থেকে কি একটা সফটওয়্যার নেয়, রিকভারি করে রিকভারি করে আবার ফাইলগুলো আনে, ফাইলগুলো আনে আবার আমাকে শোনায়, আমি মোবাইলটা নিজে নিজ হাতেই মানে আমি ফরম্যাট মারি, আবার রিকভারি করে আনে যে সব একদম আগের শুরু থেকে সব ফাইলগুলো আনে শোনায় আমাকে, আমার খুব খারাপ লাগতো। এবার ফাইলটা মানে একটু অন্যভাবে ছড়াই গেল ব্যাপারটা, যেরকম মানে ফাইলটা অনেকের কাছেই হাতে চলে গেছে, এরকম মানে কি বলবো, নিজের কাছে খুব খারাপ লাগতো। তারপরে একদিন ওকে আমি নিজে মারা ডিসাইড করি, আমি নিজে মারবো,
প্রথমত হচ্ছে যে যখন মেয়েটা বুঝে গেছে যে ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে, এবং যখন সে বিবাহিত এবং তারও আগে এরকম একটা ঘটনা ঘটে গেল খুনের মতো ঘটনা, তারপরেও সে ফোনটা রিসিভ করে যাচ্ছে, ইটস নট এ ম্যাটার অফ জোক।
আর এই কাহিনীর জন্য কিন্তু আমি সিমটা চেঞ্জ করেছিলাম, তারপরও কিন্তু মানে ডিসকানেক্ট হয় না লাইনটা,
তারপরও ডিসকানেক্ট হয় নাই, মানে লাইনটা কার চেঞ্জ করেছিলেন আপনার ওয়াইফের?
হ্যাঁ।
তারপরও ওই ছেলে আপনার ওয়াইফের নাম্বারটা পেয়েছে, তার মানে আপনার ওয়াইফ
দিয়েছিলেন সেটা মানে নিচে কোনো একভাবে,
তারপরে
ভাইকে বললাম যে ভাই আমার আরো তিন চারটা ছেলে দেবেন।
কোন ভাইকে? যে ভাইয়ের সাথে রাসেলের সম্পর্ক সবচেয়ে ভালো,
আসলে ভাইটা জানতো না ওকে মারবো আমি।
ওকে,
আর এইটাই মানে এখানে একটা বিশাল একটা কাহিনী, মারবো বলেই ওকে মানে ভাইয়ের কাছে পোলাপে দিলাম কিছু, আমি বললাম আচ্ছা কমন কিছু পোলাপে নিলে হবে মানে তোদের আন্ডারস্টে, আমি বললাম না 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 দূরের কিছু দাও, দূরের বলতে তো ক্লিয়ার করে বললাম মনে করো থাকি মিরপুরে ধানমন্ডি বনানি এরকম কিছু পোলাপে নতুন যেগুলো তোমার হাতে আছে যেগুলো আমি এখনো দেখি নাই কিনে নেই, অসুবিধা নেই সমস্যা নেই, পরিচয় হয়ে নিলাম আর বাদ বাকিটা মানে একদিন তোর জন্য সময় নেব। আচ্ছা ঠিক আছে, তো ফোন নাম্বার দিল, মেসেজ করে কল করলাম যে আমি যখন ফোন দিই আমাকে আমি নামও বলি না যে আপনি সম্রাট, হ্যাঁ আমি সম্রাট, তো বস্তা আমাকে বলে রেখেছে সবকিছু, আমি সব শুনে কয়টা পোলাপ লাগবে আপনার, আমি বলি তিন চারজন হলেই হবে, তিন চারজন, আচ্ছা সব শুনে তিনজন হলে হবে, আচ্ছা সব শুনে আপনি সহ আমরা চারজন হয়ে যাবো, আচ্ছা ওকে, তো এটা এই প্রসঙ্গে এখন পুরো আন্ডার স্টেপ স্ক্রিপ্ট দিলাম, ওর সাথে আমি খুব ভালো ব্যবহার করি, রাখেলের সাথে খুব ভালো ব্যবহার করি, কখনোই মানে ওকে ওকে আমি বুঝতে মানে বুঝতে দিতাম না যে কথা বলতে সে বলুক সমস্যা, আমার কোনো প্রবলেম নেই এখানে, কিন্তু আমি ওকে অনুমতি দিচ্ছি যে একটু কথা বলতে থাকবো দেখি কি করে। হ্যাঁ বলে দিচ্ছি, আমি অনুমতি দিচ্ছি দেখি মানে কতটুকু ছেলেটা বার বাড়তে পারে। এখন যদি হইতে পারে
মানে আপনার কাছ থেকে জানার পরেও তারপরও আপনার স্ত্রীর সাথে হয়ে কথা বলে যেত?
হ্যাঁ সেটা তো আমি অনুমতি দিচ্ছি, তুমি বলো। ভালোবাসা নতুন একটা যেভাবে উৎপত্তি পাই সেরকম একটা কথাবার্তা, তো যেটা করে ভাইয়ের আসার কথা তো আমি মিন করি বুঝতো, চল অনেকদিন ধরে কলকি টলকি খাই না, চল একটু কলকি খাবো, কি খাবি? চল একটু মানে বাংলাটা ওর বলে যে বাংলা টাংলা চলবো না বাইক থেকে মালা নেবো সঙ্গে সঙ্গে, কি মালা নেবে বাইক থেকে? ইন্ডিয়া থেকে আসতেছে এক দেড় সপ্তাহের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তো এক দেড় সপ্তাহ আমি ওদের বলে রাখি যে এক দেড় সপ্তাহ সময় লাগতে পারে ওকে অ্যারেঞ্জ করতে, সব কিছু ফিট করতে, তো সেটিং করার জন্য আবার দু সপ্তাহ সময় লাগে। তো এর মধ্যে কথা খুব ওদের খুব কথাবার্তা জড়িয়ে কথাবার্তা হচ্ছে, প্লাস ওই ছেলে মানে কি বলবো বন্ধু হয়ে মানে আবার ম্যারিড বিবাহিত একটা মেয়ে আমার বউ, সে আমার মাঝে মাঝে আমি মিট করি যে আমি কি করতেছি কার সাথে আমি চলাফেরা করি, জেনে শুনে এরকম করতেছি কেন, আমার লাইফটাকে কি মানে হালচাল করতেছি কি সে কিছু করতে গিয়েছে কিনা এরকম কিছু কি, তাও আমি আমি বুঝতেছি না ঠিক। তো আমি বললাম যে এই যে অ্যারেঞ্জ করতেছি, অ্যারেঞ্জ করার টাইম হয়ে গেছে, তোমার মাল আসতে হবে, তো এই তো আইসা করবো কাল পরশুর মধ্যে, আইসা পড়বো কি তুই লো একে আইসা পড়ে বসে ভাইয়ের কাছে খবর নিয়েছে আইসা পড়ছে, একটু সময় লাগবে ভাগাভাগি একটা টাইম দেওয়া আছে। আচ্ছা সমস্যা নাই, মাল টাল কোনো ঝামেলা টামলা হবে না তো? তা না সমস্যা নাই, আমার নিজস্ব ইয়ে নিয়ে যাবো না সমস্যা নাই, বাইকটা একটু আসেই রেডি আছে ওইটা নিয়ে চলে যাবো, ওখানে নিয়ে যাই সেই পুরান বাড়িতে, পুরান বাড়ি থেকে একটু দূরে যাই, একটু দূরে যাই
শুধু আপনি আরও নাকি সাথে তিনজন ছিল?
আমি ব্যাপারটা বলি, সাথে আমি আরও ছিলাম পুরান বাড়িতে, ওখানে জিনিসগুলো রাখি সব ঠিক আছে, চল একটু আমার একটা ফোন আসছে চল একটু ওদিকে চল, কোথায় ফুলবাড়ি যেতে হবে, এখন এত দূর যাবো তো চল না দোস্ত, দোস্তর জন্য একটু করবি এত কিছু যখন করতে পারছিস একটু, তুই ওটা আগে বলবি না কি আমার গেস্ট আসতেছে একটু বন্ধু বান্ধব আসতেছে, তখন ওই টাইমটা মানে এত লিগেল যে ছিল ওদের এত পোলাপাইন যে ছিল মানে রাসেল ছাড়া মানে অন্য সব পোলাপাইন কভার করা ওর দায়িত্ব ছিল, স্টেপিটা ওরে ছিল, তো আমি জানি না যে ওদের সাথে আমি তখন আমি টেনশনে পড়ে গেলাম কি ওদেরকে চিনে নাকি চিনে কি, তারপর ফুলবাড়ি নেই ওদের আমি কখনো দেখিনি, ফোনে ফোনে কথা যেটা একটা কি ধরনের হতে পারে পুরোটাই আমাকে ক্লিয়ার করে বললো, ধরলাম ওদেরকে, ধরার পর আসলো আমাদের সাথে, একদম বললাম যা জানে আর এখান থেকে নিয়ে নাও, আচ্ছা সমস্যা আমাদের সাথে সব জিনিসপত্র আছে আর চাটা ওখানে খাটে আর তুমি মানে ফিরে টিকিট নিয়ে আর এসে মানে পুরান মানে একদম সামনে সেখানে সব কিছুই
রাসেল কুয়ের মধ্যে,
রাসেল আমার সাথে।
তাহলে কাকে জিজ্ঞেস করছেন আপনি এখন? রাসেলকে?
আমাদের ওই যে যাদের আনার কথা
যাদেরকে দিয়ে আপনারা কাজটা করাবেন তারা তো আপনাদের সাথে নেই, সাথে আছে?
হ্যাঁ আমি তো ফুলবাড়িতে তাদেরকে রিসিভ করতে গেছিলাম।
ওকে, রাসেল জানে যে আপনি তাদেরকে রিসিভ করছেন?
হ্যাঁ।
তারপর
তো রাসেল ক্লিয়ার ভাবে জানে না যে আসলে কি কে তারা,
শুধু বলছেন যে আপনি ফ্রেন্ড তাদেরকে রিসিভ করবেন বা তাদেরকে দিয়ে কোনো একটা কাজ করাচ্ছেন এরকম কিছু,
এরকম তো কি মানে মাল তো আনছি একা তো এতগুলো খাবার পারো না বেশি খেলে টান হয়ে যাবে সমস্যা নেই, আচ্ছা সমস্যা না আর দুই দোস্ত মেরা দেবেন, না 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 আনছি যখন করে ইনভাইট করছি একটু তো বুঝেছ তো, তো ওগুলা যেগুলো আনছে সব হলো ধান মুখে আসছে আসলো আইসা সব কিছুই ওকে মানে আমরা ডিভাইস করি যেটা ওকে একটু বেশি মানে সেবন করাবো, ও ঘুমের ট্যাবলেট দেওয়া হচ্ছে আলাদা গ্লাস করে এটা মানে আমি দিছিলাম। হ্যাঁ জানি না মানে আমার এই স্টোরিটা কি মানে সবার কাছে বিশ্বাস গ্রহণযোগ্য কি হবে কি হবে না আমি কনফার্ম বলতে পারছি না, তো বাট এটুক বলতেছি আমি আমার লাইফটা এমন ভাবে মানে নিতেছিলাম কথাবার্তা গুলো নিজের মানে নিজের দিক থেকেও যদি মানে খুব খারাপ লাগে, আমি এর আগেও একটা খুব সাধারণ একটা ছেলেকে মারছি শুধু আমার দুইটার কথার কারণে তার মায়ের বুক মানে খালি করে দিলাম আমি,
যে মার্ডারটা আমরা শুনছিলাম একটু আগে সেই মার্ডারের কথা বলছেন আপনি?
দ্বিতীয়টা করতে যাচ্ছি, তারপরেই শুরু হলো আমাদের মানে একটা মানে নিজেদের মধ্যে একটা পার্টি শুরু হয়ে গেলো মানে কোনো কিছু সারে মানে যেটা বলে মানে বাংলার মাতালরা যেরকম করে সেরকমই, তো বলে কথায় কথায় প্রসঙ্গে আছে দোস্ত তোর বউটার আমার দিয়ে দে, ওই বলে আমারে তোর বউটার আমার দিয়ে দে
ওই মদের আসরে বসে,
হ্যাঁ ওই বলে, তখন আমি মানে ওর কলারটা ধুয়ে কষ্টা দুটা থাপড় মারি সবার সামনে তখনও মানে বলি নাই যে ওদের বলি নাই যে এই আসুন মানে এরই মারবো আমি, ওরা কিন্তু রেডি মানে বুঝতেছে না এত ফ্রি ভাবে চলতেছি আমরা সবাই একসাথে, ওরে মারবো একসাথে মানে একসাথে ওখান থেকে এখানে আসলাম একসাথে খাইতেছি এটা খাইতেছি নেশা করতেছি ওকে আবার মারবো, মানে ওদেরও একটা বিবেকে তো কাজ করে। আমি তখন তো ওর উপর পুরোটাই মুগ্ধ, কি বলবো এখনো ও যদি কিছু বলে আমি মানে এটা মানতে পারি না গায়ে। যাই হোক, তো সেখানে আমরা মোট ছিলাম ওই তিনটা ছেলে, মোট আমরা পাঁচজন ছিলাম, পাঁচজনের মধ্যে তো আমি বললাম যে একটু মাঠটা দিয়ে মানে বললাম আচ্ছা তোর সাথে আমার পরে কথা হইব দ্বন্দ্ব হইব পরে, এখানে কোনো বন্ধু বান্ধব আসলে ঝামেলা করুন না, মানে ওর একটু বুঝাই দিলাম যে না ও আসলে একটু মাইন্ড করছে এরকম একটা ক্লিয়ার করলাম। আচ্ছা ঠিক আছে ও ব্যাপারটা বাদ দিয়েছে, মানে মাতালে মারছি তো ও এতভাবে সিরিয়াস নেই আসলে কি মানে স্বাভাবিক ভাবে যদি ওকে আমি মারতাম মনে হয় ওখানে আবার মারার করতো, আমার মনে হয় আমি বিশ্বাস আমার মনের বিশ্বাস এটা মানে ওখানে আমাকে মার্ডার করতো, কারণ অলওয়েজ টাইম কোনো না কোনো জিনিস ওর সাথে থাকি। তারপর আমি মানে প্রসাদ পড়ার নাম করে নিয়ে আমি একটু জঙ্গলের ভিতরে যাই, আমি বলতেছি আমার তো ভয় করতেছে, তো ওমান নামের একটা ছেলে ছিল ওমান ওমরটা কিন্তু ওমান নামের ওই ওমান বললো আচ্ছা চলো তোকে মানে তিনজনের মধ্যে মানে মেন যে নাটের গুরু তাকে বললাম যে ওই ওকেই মারবো, ও তো থ কি ব্যাপার তুমি ওরে মারবা ওরা আমাদের দলে কি এর দলে বাদ দাও তো, ও আসলেই মানে ডিসাইড করে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও আমি দেখলাম আমি ওরা মারলাম কিভাবে মারলাম দুটো থাপড় মারলাম তুমি বুঝো না যে ওর এই দণ্ডটা কি আমার, আচ্ছা ঠিক আছে ভাই ওর মারুন তো কতক্ষণ সময় লাগবে, এখন তো প্রায় কত মানে একটা টাইম নির্ধারণ করলো মনে নাই তো এখন তো এরকম টাইম হয়ে গেল আর কতক্ষণ সময় লাগবে, আচ্ছা ওর একটু ফ্রি করি সমস্যা কি এই টাইমের মধ্যেই মানে অল্প কিছু কোনো টাইমের মধ্যেই ওরে বলি চল একটু সাইডে চল পুরান বাড়িতে চল, আমি আর ওরে মানে ওরে নিশি মানে আমি আর আসি আসি পুরান বাড়িতে এসে তো বলি একটু বস না দোষকে এখানে দুজন আছি ভয় লাগতেছে এখন ভালো লাগে না সব বাসে জায়গা অগ্রহ রাখবে বাসে জায়গা, আর বলি বাসে যাইবি তুই বাসে যাওয়া লাগবো না আর তোর একটা কাজ কর তুই লাইফটা লেগে এখানে থেকে যা কিরকম মানুষ তো ভূত হয় মানে এখানে ভুলি আমরা তো অনেক ধরনের ভূত আসে না তাই না, তুই আজকে লেগে না ভূতে যা আজকের পর থেকে ভূতভূতি কি কর দোস্ত, তখনই মনে করেন ওরা পিসের থেকে আইসা মানে একটা দরজা আসছিল পুরান বাড়িতে ভাঙা মানে ভাঙা বলে মানে সরানো যায় ওটাকে মুখ করে মানে চুপি চুপি আসছে মানে ওদের সাথে কি ছিল একটা পলির মতো একটা কিছু একটা ছিল যেটা মাথাটা থামায় ধরে আর একজন আসছিল যে মানে বুকে থেকে একটা টান দেয় টান দিয়ে, তো আমি আর কোনো কথা বলি না দেখতেছি ওরাই সবকিছু করতেছে একজনে দেখতেছি ওরা ধরে মানে কোপায় টোপায় অস্থির তিনজনের মধ্যে তিনজন মানে তিন রকম কাজ করছে একদম ধরে রেখে মানে ফিলাই যেন না পারে মানে ওর যে ব্রেকআপ যে শব্দটা সেটা যেন ওখানেই স্পন্দন থাকে, তারপর এরকম করতে করতে ওকে মারতে 10 মিনিট সময় লাগতো, 10 মিনিট পর মারা হলো আমাকে বললো সম্মান হ্যাঁ আপনার চলে যান আমরা মানে এটা কষ্ট হওয়ার চেষ্টা করেছি, আমি তখন আমার মাথা নষ্ট আমি কারে মারলাম বসের একটা ডান হাত কে জানি কি হয়, তো বাসায় আমি যেতে পারলাম না 12টা বেজে গেল প্রায়, ওখানে গিয়ে আমি মানে যে ব্লিচিং পাউডার যার থেকে সংগ্রহ করেছিলাম ওই দাদার কাছে নিয়ে গেলাম, তো ওখানে গিয়ে বসলাম সিগারেট টিকিট খেলাম ওনার সাথে 1-2 ঘন্টা কথা হয়, তারপরে ওখানে আমি একটু ফোন দিয়ে খোঁজ নেই যে কি অবস্থা, তো ওটা কি করতো লাস্টে আমরা ওটাকে 6টা টুকরো বসছি, তারপর ওখানে আমি আবার নিশ্চিত হওয়ার জন্য ওখানে যাই, ওখানে গিয়ে যেটা দেখি ওরা আসলে আসলেই মানে ব্যাক কভার করছে 6টা টুকরো করে ঘরে গর্ত করে পুঁতে রাখছে।
আপনি 6টা টুকরো দেখেছিলেন?
হ্যাঁ আমাকে খুলে আবার বের করে রাখা হয়েছে, এটা আসলে কি মানে লিসেনাররা যারা শুনছেন না তারা কি বিশ্বাস করবে কিনা তাদের কাছে মানে সত্যি মনে হবে কিনা আসলে আমার মনে হয় না, তো পরে হয় যে সবকিছু ক্লিয়ার পুঁতে রাখছি মানে আর কোনো ঝামেলা নেই আমাদের আর কেউ ধরতে পারবে না, তো ভাইটা বলে আচ্ছা হয়েছে, তা আমি বলি যে ওরা যেহেতু নতুন একটা ভালো একটা অ্যামাউন্ট দেওয়া লাগে যে আমি নিজের পকেট থেকে ওদের 10,000 টাকা দিয়েছিলাম এটা পরে দিয়েছিলাম, তো ওরা একটা ভাগাভাগি করে দেয়, পরে আমি একটু জানতে পারি যে আমি অন্যজনের মাধ্যমে জানতে পারছি মানে আমাদের দলেরই অন্য একটা ছেলের মাধ্যমে জানতে পারছি, ওই ছেলেটা এসে আমাকে বললো ভাই আপনি কি মানে ভাইয়ের সাথে কিছু হয়েছে, না আপনি বসতে হচ্ছে ওই ওই আধা ঘন্টা পরেই মনে করেন আমাকে মানে উল্টা পাল্টা আসছিল আমি রিসিভ করতেছি না, কি রে তুই বৌনে কি সরিসোস আগে বাজে কথা বলছিস ভাই বৌনে কি সরিসোস তুই চালু হ্যাঁ কি হয়েছে, তো আমি আর কিছু মুভমেন্ট করি না, তো আমি মানে এইভাবে রাখতেছে ভাই কখনো তো এইভাবে মানে এই ধরনের ব্যবহার তো আমি আমার সাথে করে না কারণ ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা ফ্রি ভাবে কথাবার্তা হয় মানে এই ধরনের কথাবার্তা তো কখনোই হয় না, তো আমি ওদেরকে ডাক দিলাম অমুলকে ডাক দিলাম অমনকে ডাকার পর বলি, আচ্ছা অমন ভাই তোমাকে ডাক দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমরা যে তখন আমার মুভমেন্ট একটা মাথায় কাজ করি, আপনি যে ছেলেটাকে মারছি ও ছেলেটাকে তুমি চিন্তা পুরোপুরি ভাবে তো বলতাম না, ভাইয়ের কাছে একটা ফটো দেখছিলাম আমি, তখন আমি আবার খাপে যাই। ভাইয়ের কাছে ফটো দেখছো? কখন দেখছিলাম? আমার তো বলো নাই কিছু। কখন দেখছি মানে ওই যে মারার তিন চার দিন পরেই দেখছিলাম, তো দেখা ভাইয়ের মানে ভাইয়ের মোবাইলটা নিয়ে আমি একটু দরকার ছিল তো গেমস টেমস খেলতেছিলাম, ওই ভাইয়ের বাথরুমে টয়লেটে ওয়াশরুমে গেছিলো, ওখানে গিয়ে কথাবার্তা মানে আমরা নিজেরা নিজেরা কথাবার্তা বলতেছি, ওই মোবাইলটা ধরছিলাম, ফোন আসছিল রিসিভ করছিলাম, তো ভাই বললাম বললাম যে বাইরে গেছে। তারপরে যেটা মানে ওরা সবকিছু দেখে, পুরো ফাইলটাই দেখে, মানে ওখানে কিছু ছবি পায়, ওর মেমোরি ফাইলে কিছু ছবি পায় ফোনে, ছবিতে ওই ছেলের ফটোটা দেখে, এবং ওই ছেলের ফটোটা দেখে মানে সেও খুব আতঙ্কের মধ্যে পড়ে গেছে, কি ব্যাপার এই এই ফটোটা এইখানে গেল। আমরা মারলাম দুই তিন দিন আগে, আমরা তাই জন্য মিলা মারলাম। তারপর যেটা ভাই আসলো, ভাই সব বলছে কি অসুবিধা, তো ইয়ে করে ও তো দুই দিন ধরে আসে না, কি ব্যাপারটা কি খুঁজবে? আমি তখন জানি না বিষয়টা, তারও আগে জানি না। তো বলে এই মানে এই হলো আমার ছোট্ট এক্সাম্পল, মানে ওর মাধ্যমে আমি বুঝতে পারি এটা। ভাইয়ের কাছে ফটো দেখছি মানে ও বলে দিচ্ছে, এটা তো আমরা কিছুদিন আগে মার্ডার করলাম না, মানে ওর ভাই তখন কি বলি আরেকবার বলতো, মার্ডার করছি মানে খুব চোখটা ছোট করে মানে বড় বড় হয়ে গেছিল, ছোট্ট করে বুঝছি। আচ্ছা বিস্তারিত বলতো, মার্ডার করলি কেন? মার্ডার করলি তো কেন? আপনার আপনি তো রাখেনি তো এই জন্য, সম্রাট ভাইয়ের সম্বন্ধে আপনি বললেন না কিছু এইসব এইসব ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে, সম্রাট একটু লাগবে, সম্রাটকে তো আমরা তো পাইতেছি না। বলে ওই টাইমটা মানে যখন আমি মারাটা করছিলাম মানে ওরা ধরে মারা মানে আমার অনুমতিতে মারাটা যখন করা হয়েছে, তখন কিন্তু আমার ফোনটা অফ রাখে আমি ভয়ে। ফোন অফ রাখার পর ওইভাবেই আমার মনের ভিতরে তো একটা অন্যরকম তখন কাজ করে, যে প্রথমটা মানে একটা আমি নিজ হাতে করছি ওটা কোনো ভয় না, একটা সাধারণ ছিল, আর এটা ভাইয়ের একটা ডান হাত, কি করব। তখন মনের মধ্যে একটা মানে ত্রুটি ছিল আমার, আর এইটার জন্যই ওকে আমার ডাকা হয়েছে, ও আমাকে সব বিস্তারিত বলে এই হলো ঘটনা। তা আর কি, ভাই তো খুব সুন্দর মতো ডাক দিল, ফার্স্টে তো খারাপ ব্যবহার করলো, আচ্ছা দেখি এখন তো ভালো ব্যবহার করতেছে। আচ্ছা ঠিক আছে, গেলাম রুমে গিয়ে বলে বসো, তোমরা সবাই চলে যাও, তোমাদের কাজ শেষ। একটা ওদেরকে মানে আমার সাথে যে ছেলেটা ছিল অমন, ওকে একটা মানে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হলো আমার সামনাসামনি, আমি দেখলাম টাকা মানে কি বলবো, এখানে আমার যা আমার যা আইডিয়া এখানে মনে হয় 1-1.5 লাখ টাকার বেশি মনে হয় ওখানে আমার আইডিয়া, সব শুধু 500,000 টাকার নোট। ওই ব্যাগটা ধরে দিয়ে দিল, দেওয়ার পর আমাকে বললো তুই আসলে কি করছিস আমার একটু বল, আসলে কি ভাই আসলে আমি কি চলো আমি কিছু বুঝতেছি না, কি করলাম মানে এখন ম্যামটা ম্যামটা সাজিস না বল, প্রবলেম হবে সে বলতেছে। আচ্ছা কি বলবো ভাই মানে কোথা থেকে শুরু করবো বলো, রাসেলকে তুই মাল্লিকার কি বল, আমি ওকে মারবো কেন, কোথা আমি মারি দেয় আবার বল, মারি দেয় থাটা আমাকে একটা চর মারলো, জোরে কষি একটা চর মারলো, আমি কিছু বলি না, আমি ওকে খুন করতে যাবো কেন ভাই, মানে খুব আমি একটা মানে অন্যরকম একটা বিভাষণ দেখাচ্ছি। তুই খুন করিস না, না ঠিক আছে আমি মানতেছি তুই খুন করিস নাই, আমার মানে তুই যাকে খুন করছিস যেসব পোলা পাইন্দা খুন করেছিস একটু আমাকে একটু বলতে পারতিস কি প্রবলেম কি ছিল তোদের মধ্যে, আমি তখনও না বলার মানে এড়াই দিতে মানে ধার থাকবা কেন, যখন শেষে আমি বলবো না স্বীকার করবো না, আমি মানে সত্যি হাসি আমি কি বলবো না, আমি যদি বলি তো শেষ। এখানে আমি কারণ তার রুমতে এরকম একটা রুম ছিল, তার রুমে বিশেষ করে তার রুমে কি না থাকতে পারে, এটা তো আমার মানে মূলত আমার একটা বিশেষ ভয়, আর এটার জন্য আমি বেশি তার সাথে কথাবার্তা বলতাম না, যা হয়তো ফোনে ফোনে। তো পরে আমাকে আরো দুইটা চল মারে, পরে যে বলবি না তো গাল বার করে, হ্যাঁ এটা দেখছিস তোকে একটা টাইমে আমি দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তোকে আর দিব। আচ্ছা ঠিক আছে ভাই আর দিয়েন না সমস্যা, তুই বলেন তুই ওকে করছিস কেন, বল ভাই আমাকে বল। আচ্ছা এরপরে আমি বিস্তারিত সব বলি, তারপরে বলার পর সে কোন আর মানে সে বিশ্বাসও করতে পারতেছে না যে আবার ওর এরকম না, তুই মিথ্যা বলতেছিস, ওর চুরি কি এরকম হইতে পারে, ও তো মেয়েদের সাথে ঠিক মতো কথাই বলে না, তুই তোর বউ মানে ও জানার মতে তোর বউকে নেওয়া কিরকম ইয়ে করবে, আমার মুভমেন্ট কাজ করে না, তাই তো বাদ দিলাম। তো ভাই আমাকে ছেড়ে দেন না, তুই রাত রাত এখানে থাকে পরে বেশি পরে না, আমি সেই রাতটা ঘুমাইতে পারবো না, কারণ আমাকে গেটের ওপার থেকে লক করে দিয়েছিল, কারণ রাত্রে তিনি ছিল না, আমি একা ছিলাম পুরো ফ্ল্যাটে আমি একা ছিলাম। তো পরে সকালবেলা এসে যেটা ভাইকে দেখাইলো মানে একজন যেরকম সাংবাদিক দেখালো যে দেখ সামনের কার্ড দেখছিস আমার ছবির সাথে মিল পাইছিস, হ্যাঁ ভাই তুই তো পড়াশোনা জানিস, দেখ তো কি পড়াচ্ছে, হ্যাঁ পড়লাম, ফাট করা দেখছিস? হ্যাঁ দেখলাম। মানে সাধারণ ভাবে বলবি নাকি আমরা বাধ্য হব এটাকে কিছু করার জন্য? আমি কি করবো ওই মুহূর্তে আমি মানে কেড়ে দিস ভাই, যা করছি ভাইয়ের কাছে পা ধরে খোলাতে, ভাই যা করছি করছি, আর এই বিষয়টা নিয়ে করেন না, ওদেরকে বাইর করেন। আমি বলতেছি ঘটনা সব বলে দিলাম, বলার পর আমাকে ওই ফটোটা দেখালো যে তুই এটা পরে দেখালো।
একবার তো আপনি বললেনই তাকে, তারপর আবার সাংবাদিক নিয়ে এসে আপনার কাছ থেকে কি আদায় করতে চাইলো?
মানে এই যে কথাটা, মানে আমাকে একটা ভয় দেখালো, মানে কাটটা যে দেখাইলো, মানে আমার যেহেতু বুঝতে পারছে যে আমি সাধারণভাবে মুখ খুলবো না, ঠিক মানে সেরকম মনে কাজ হয় আমার মনে হয়।
যাই হোক, আপনি আপনার জায়গা থেকে যেটা বলছেন আমি যেটা বুঝতে পারি যে আপনাকে আরো ভয় দেখিয়ে ভেতর থেকে আরো সত্য কথাগুলো বের করতে চাচ্ছিল, তাই তো? সাংবাদিক কি সত্যি সত্যি ওখানে ছিল?
জি।
সাংবাদিকরা গিয়ে কোনো কিছু না পেলে তো প্রশ্ন করতেই থাকবে তাকে, তাহলে আমি বুঝলাম না হয়তো সাংবাদিক
কন্ট্যাক্ট করা, এটা
কন্ট্যাক্ট করা।
হ্যাঁ
ওকে, তারপর কি হলো?
ওইভাবে মনে করেন সাজা গোছায় দিছে ভাই, হয়তো আমাকে ভয় দেখার জন্য। এগুলো মানে ভাইয়ের আন্ডারে এরকম অনেক লোক আছে, পুলিশ টুলিশ স্ট্যাফ এরকম অনেক আন্ডারে এরকম অনেক লোক আছে। তারপর ভাইয়ের আমি মানে দুপুরবেলা সব বলি, সকালটা খুব নাস্তা নাস্তা করি।
ভাইয়ের সংসার আছে? বিয়ে করেনি?
বিয়ে করেনি।
নেতা সে?
জি।
মেম্বার অফ পার্লামেন্ট? সদস্য?
না।
কিন্তু সে নেতা?
জি।
ওকে, এসে বেশি কিছু আপনি বলবেন না?
না, এর থেকে আর কিছু বলার নেই।
ওকে ঠিক আছে, চলেন। তারপর
তো সব বলে দিই আমি দুপুরবেলা, যে সকালবেলা নাস্তা নাস্তা খেতে দেয়, আমি খাওয়া দাওয়া শেষ করে
পাথরে কান্নাকাটি করছিলাম।
হ্যাঁ, আমি কি করবো, আমার ওই টাইমটা কার সাথে, আমার ফোনটা পর্যন্ত কেড়ে নিছে, আমি কার সাথে কন্ট্যাক্ট করবো, ফোনটা পর্যন্ত আমার কেড়ে নিছে। কিছু করার নেই বলতেছে ভাই, কিছু করার নেই, তুমি যে ভুল করছো সেটা, তুমি আমার একটা অংশ মনে করো, আমার শরীরের একটা অংশ তুমি কেটে নিয়ে চলে গেছো, মানে তুমি আমি গাড়ি দিয়ে আমি সব কিছু করাইতাম, যে আমার সব মানে সব ধরনের ভাবে হেল্প করতো, তুমি তারাই মানে মেরে ফেললা, তুমি কি করলা তাও আমার থেকে লোক নিয়ে, আমার নিজেরই বিশ্বাস হতেছে না। আমি তো মনে হচ্ছে যেহেতু ফার্স্টে তুমি একটা সাধারণ একটা ছেলেকে মারতো, সেটা ফটোটাও এক দিয়ে এসেছিল খোকা, ওর নাম হলো বাবু, খোকা বাবু, তো ওর থেকে এসে ও এখন বর্তমানে বাহিরে গিয়ে ওর মাধ্যমে
খোকা বাবু মানে নাসির সাথে ডিসপ্লেটা ছিল, ওর নাম ছিল খোকা বাবু,
আমার নামটা শিওর মনে নাই, তো ওকে বাহারাম থেকে ফোন করে বলে যে ছবিটা তোর কাছে আসলো? হ্যাঁ আছে। কিভাবে দিদি? আচ্ছা সমস্যা নয়, আমি এমএস করে দিচ্ছি। না না না, এমএস দরকার নেই, তার কাজ তো মিল করে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, মিল করে পাঠিয়ে দিচ্ছে। পাঠাই দিয়ে আমার সামনে মানে যে সামনাসামনি দেখালো, দেখতো এটা কে সম্রাট, দেখতো ছবিটা কার্পেটে ঢুকছে, দেখতো ছেলেটা জিনিস না, দেখতো এই শার্ট পরে প্যান্ট পরা। আমি কোনো কথা বলতে পারি না, কি বলবো, এই হলো ধরা। এরপর থেকেই আবার তার যে যত কর্মজীবন থেকে যা আছে সব কিছু আসলে আমাকেই, মানে এই হলো আমার একটা বোঝা সব সব, মানে তার জায়গা থেকে হতে, মানে আমার এখন বর্তমানে তার জায়গাটা স্থান আছে, রাসেলের জায়গাটা এখন আমার বর্তমানে ধরে না,
রাসেলের জায়গাটা আপনার, এবং আপনাকে এই ছবিটা দেখিয়ে আপনাকে পেতে ফেলা হয়েছে যে সমস্ত খারাপ কাজ সবকিছু এখন বাধ্য আপনি করতে, এবং এই চাপ থেকে আপনি বেরোতে পারবেন না।
এটাই
আপনি যাচ্ছি এখানে বলতে আসলেন, আপনি সবকিছু অকপটে স্বীকার করেছেন, আপনি কি মনে করেন আপনার সাজা হওয়া উচিত?
অবশ্যই হওয়া উচিত।
আপনার ফ্যামিলি জানে?
আমার আব্বু আম্মু কেউ জানে, কিন্তু এই মুহূর্তে আমার মা শুনছে, আমি জানি না, খুব কান্না করতেছে, খুবই কান্না করতেছে আমার মা, মনে আমার মা মনে বিশ্বাসই করতেছে না, মনে ফোনে আমার মনে হয় না, আমি ঠিক অক্সফোর্ডে যখন ছিলাম তখন আমি আমার মাকে ফোন করে বলছিলাম এই যে আমার শ্বশুর হচ্ছে, শুনো কিন্তু মা, আমি ওইভাবে বললাম, মাকে শুনেছি, আমার মা মনে হয় না যে বিশ্বাস করবে যে না এটা আমার ছিল না, এটা অন্য কোনো সম্রাট, আমার মনে হয় না।
আপনার ভবিষ্যৎ আপনি চিন্তা করতে পারেন, আপনার ভবিষ্যৎ কি হতে পারে? আপনি তো আজকে শেষ হতে বললেন সেটা একটা ঠিক আছে, সেই জায়গা থেকে আপনার কি হবে আমরা জানি না, কিন্তু আপনি যে ছত্র ছায়া আছেন, যে ট্রাপের মধ্যে আছেন, যে লোকটা আপনাকে এখন ব্যবহার করছে,
হ্যাঁ
সেই লোকটা তো তার প্রয়োজন আপনাকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে।
আমার আসলে মানে কি শরীরটা ছাড়া কিছু সবই তার হয়ে গেছে।
কি কি কাজ করেন আপনি তার ফরমাইশের জন্য?
সবকিছু আদান প্রদান থেকে শুরু করে মানে ক্রাইম কি বলবো, ক্রাইম হতে শুরু করে সব ধরনের কাজ এখন আমাকেই করতে হয়।
পড়াশোনা করেন আপনি?
বর্তমানে স্টপ আছে বললাম তো,
ইউনিভার্সিটি কোচিং এর জন্য পড়ছে। টোটালি স্পিচলেস, কি বলবো, ওর ফিউচারটা কি, ওর ভুলগুলো কোথায়? আমরা বলি না যে যাহা বলিব সত্য বলিবতে, আমরা যখন কোন একটা অপ্রিয় সত্য উদ্ঘাটন করি সেটার পেছনের কারণ দেখি, সেই অপ্রিয় সত্যটা কি দেখি এবং সেটার ফলাফল কি আমরা দেখি, ফলাফল কি আমরা দেখতে পেয়েছি প্রিয় শ্রোতা, ফলাফল আমরা দুটো ফলাফল আমরা এখানে দেখেছি, দুজন মানুষ নৃশংস ভাবে খুন হয়েছেন, সেটা ওর চলমান জীবনের একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু ওর হাতে যে বম্ব, বম্ব মানে ও যে ট্র্যাপে আছে, সেই ট্র্যাপটা
কোন দিকে যেতে পারে আপনি চিন্তা করতে পারেন, মানে কত ভয়াবহ একটা ফলের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। তার মানে ফলাফল কিন্তু এখনো আনফিনিশড এবং ফলাফল এখনো অনেক বড় অনেক বড় ধরনের দুর্ঘটনার জন্ম দিতে পারে। আমরা কজ হিসেবে কি দেখবো, কি কারণে আজকে ছেলেটার এই অবস্থাটা হলো? আপনি আপনার ফ্যামিলি কি আপনার বন্ধুদের সম্পর্কে খোঁজ খবর রাখত? আপনি যদি সেটা মিশতেন আপনার ফ্যামিলি তাদের পরিবার সম্পর্কে জানতো?
ততটা ক্লিয়ার তিন ভাই জানতো না।
আপনি ফ্যামিলির কাছ থেকে কখনো বকাঝকা খেয়েছেন আপনার ঠিক মতো পড়াশোনা না করার জন্য কোনো ঝামেলা?
ছেলেটার
কি হবে এক, আর এই ছেলেটা যা করছে বা যা করলো সেটা কি এখানে শেষ হবে নাকি এটা চলতেই থাকবে? আপনার ওয়াইফের কি হয়েছে? আপনি চান আপনার আম্মুকে আমরা কানেক্ট করি ফোনে, আমরা লিসনারদের মুখোমুখি করি, আপনি চান এটা?
আসলে আপনাদের প্রয়োজনে যদি দরকার হতে পারে তাতে করেন, তাতে যাওয়ার কোনো আপত্তি নেই, বাট আমার মনে হয় না যে আপনাদের সাথে কথা বলবে কি বলবে।
প্রিয় শ্রোতা, আমরা একজন মাকে এরকম একটি অনভিপ্রেত ঘটনার মুখোমুখি করতে চাই না। যে ঘটনাগুলো বলেছে পুরো দুই থেকে আড়াই ঘন্টা জুড়ে, সেখানে মা যে সন্তানকে বড় করেছে, ওর বয়স হচ্ছে 19 বছর, 19 বছরের জীবনের এই যে অপ্রিয় সত্যগুলো, ভয়াবহ রকমের অপ্রিয় সত্যগুলো, সেগুলো সে আজকে প্রথম জানলো, এবং জানার পর তার এই মুহূর্তের অবস্থা কি সেটা আমরা আমাদের শো রেটিং বাড়ানোর জন্য আপনাদের সামনে আনতে চাই না। আপনারা প্রত্যেকে মা যারা এখানে শুতে শুনছেন তারা বুঝতে পারেন যে আসলে অবস্থাটা কি। আপনারা স্ত্রী তো সবকিছু জানতো, রাইট? আত্মবন্ধ সবকিছু জানতো। হ্যাঁ, স্ত্রী তাকে লাভ করেন এত বড় বড় ভুল করার পরে,
কি করবো? আমার হাতের উপর রাস্তা নেই।
আপনি কি আপনার স্ত্রীর কাছে বাধা?
সবার কাছে বাধা, এই মানে এদিকেও বাধা ওদিকেও বাধা।
কিভাবে?
তারা ধরে রাখছে এইভাবে, আর একত মানে আমার স্ত্রী যদি একবার মুখ খুলে, বিশেষ করে আমার আব্বু আব্বুর কাছে গিয়ে, এখন আর কি খুলবে, এখন তো আমি যা বলার বলে দিলাম। এটা বেশ
আপনার যে স্বীকারোক্তি এখানে আপনি দিলেন,
জি
আব্দুবন্ত, আপনি সবকিছু স্বীকার করেছেন, দুটো খুনের খুন করেছেন আপনি, মানুষ খুন ভয়াবহ অপরাধ, আপনি সেটা জানেন, এবং এই জায়গাটা থেকে এসা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, কোনো কারণে আইনি সংস্থা পুলিশ যদি আপনাকে ধরে এবং আপনাকে সাজা দিতে চায়, কোনো কারণে যদি আপনি ধরা পড়ে যান, আপনি কি সেটা মেনে নেবেন?
কিছু করার নেই, মেনে তো নিতেই হবে।
নিজের বিবেক আপনাকে কি বলে?
আমি যেই অপরাধটি করেছি আসলে আমি আমার অপরাধ স্বীকার করি, বাট তবু একটুকু বলি, মানে আমার মন থেকে মনে আমি এই কাজগুলো মনে এখনো করি না। আমি ঘুমায় এখনো মনে স্বপ্ন দেখি যে সেই দিনগুলো এখনো মনে, আমার পুরোনো দিনগুলো মনে এখনো আবার ফিরে পাবো কিনা, এরকম একটা ভেবে আসতেছি আমি। আমি ভাইয়ের অনেককে মানে রিকোয়েস্ট করি, কিন্তু আমি কি করবো, ভাইকে রিকোয়েস্ট করার মানে ভাই বলে এরকম, মানে ভাইয়ের সাথে একটা প্যারা থাকে, আমার একটা দ্বন্দ্ব থাকে যে তুই সমস্যা করে ছেড়ে দিব, তুই একটা ভালো ছেলে না দে, তোর থেকে ভালো স্কোর হয়, তোর যেহেতু আমার তেমন কোনো কাজ না, রাস্তা থাকলে খুব ভালো কাজ হতো, রাস্তা থেকে তুই মানলি কি করবি, না তুই জেলে চলে যা, কি করবি কর, জেলে যাবি নাকি আমার সাথে কাজ করবি, এরকম ভাবেই আমার সব কিছু হয়ে গেল।
তখন বাধ্য হয়ে আপনি তার ছত্রছায়ায় কাজ করেন।
হ্যাঁ,
সম্রাট, এই সম্রাট কি মাফিয়া জগতের সম্রাট হবে? হতে পারে, কারণ ভবিষ্যৎ তাই বলছে। ও কি সুস্থ জীবন পাবে? প্রশ্ন হচ্ছে এটা। অসুস্থ জীবন কি পাওয়া উচিত? এটাও একটা প্রশ্ন। সবকিছু মিলিয়ে এই যে সম্রাটকে আজকে আমরা দেখলাম, এরকম সম্রাট কিন্তু সমাজে অনেক রয়েছে। এই গ্যারাকলে পড়া সম্রাট, বড় ভাইদের ছত্রছায়ায় বিভিন্ন মার প্যাচে বড় হওয়া সম্রাট, এবং যে বয়সে যেটা যে স্কুলিংটা হওয়া উচিত ছিল সেই স্কুলিংটা না হওয়া সম্রাট, ও যখন বয়সন্ধিকালে ছিল সে সময়ে অযাচিত ভাবে একটা প্রেম এবং বিয়ে, কোনো কিছু বুঝে উঠবার আগে, যে ছেলেটি ওর লাইফে দুর্ঘটনা ঘটাতে এসেছিল, ওর ভাষ্য মতে প্রেমের মধ্যে কাটা হয়ে গিয়েছে, সেই ছেলেটিকে ও খুন করার কথা চিন্তা করেছে, কারণ ওর রাজনৈতিক ব্যাকআপ, ওর পেছনে প্রচন্ড পরিমাণ শক্তি আছে, ও ইচ্ছে করলেই মানুষকে খুন করতে পারে, ও সেই জায়গা থেকে চিন্তা করেছে একটা মানুষ খুন করে দিই। আপনাকে তো স্কুলে শেখানো হতো মানুষ হত্যা মহাপাপ। স্কুলের টিচাররা মূল্যবোধের কথা বলতো, সোশ্যাল ভ্যালুর কথা বলতো, অনেক মূল্যবান উপদেশ দিত। সেগুলো কি কখনো অন্তর দিয়ে উপলব্ধি করেছেন বা কাজ করতে কি কখনো এগুলো মনে হয়নি?
আসলে আমি একটু ব্যাপারটা বলি, যখন স্কুলে পড়তাম বা স্কুলের পড়াশোনাটা স্কুলের মানে ওই টাইমটাই রাখতাম এক, আর দ্বিতীয়ত আমার যেটা সেটাকে মানে আজকাল যেটা দেখা যায় স্কুল মানে স্কুলে যেসব শেখানো হয় মানে ওগুলো নিয়ে আমার বর্তমানে আমাদের ছেলেমেয়েরা মানে আমাদের মতো যারা ছেলেমেয়েরা আছে তারা কখনো এগুলো নিয়ে রিয়েলাইজ করে না। আরে স্কুল কি, স্কুল তো পড়ালেখা করে কি হবে, কি করতে পারলি আমাকে, মানে আমার বন্ধু বান্ধবী বিশেষ করে বলে পড়ালেখা তো করলি, আগে এত দূর আসলি, ইন্টার পাস করলি, কি করলি, ভালো জব করলি, কিছু করতে পারলি, দেখা
মানে আপনারা ফ্রেন্ডরা বলতেন যে পড়াশোনা করে কিছু হয়,
কিছুই হয়নি।
একটা টিচারের নাম বলতে পারবেন যে টিচারের কথা আপনার অনেক ভালো লাগতো?
অবশ্যই বলতে পারবো, আমার এহসান স্যারের কথা খুবই মনে পড়তো, এখনো মনে পড়ে।
কারণ
এই স্যার সর্বাধিক ভাবে আমাকে মানে ওই স্কুলটাতে সবচেয়ে আমার মনে হয় ওই ক্লাসে ওই স্কুলের মধ্যে সব থেকে বেশি মনে হয় আমাকে ভালো মতো তো গার্ড দিত, আর সব থেকে বেশি আমাকেই ভালোবাসত। কারণ তার উপদেশ গুলো এখনো আমার মনে পড়ে, যে বলে যাই করো মানে দুষ্টামি করো ফাইজলামি করো যাই করো, কিন্তু জীবনে যা করো একটু মানে ভেবে চিন্তে করো, কখনো মিথ্যা বলবো না, কখনো কারোর সাথে এমন কোন কাজ করো না যে মানে তার মন থেকে একটা অন্তর থেকে ব্যথা থাকে, তোমাকে সারা জীবন তোমাকে ওই ব্যথার কারণে মনে রাখে, এই কাজটা কখনো করবো না।
টিচার তো আপনাকে উপদেশগুলো দিয়েছিল, আপনার মনে সেগুলো ছিল, তারপর আপনার কাজে লাগলো না,
কি করবো তখন? তো আমি আমার ওয়াইফ
মানুষকে আপনারা খুন করেছেন সে দুটো মানুষের পরিবার জানে?
আমি তো বললাম মানে প্রথম জন যেটা সেটা বাবা মা আজ হতে মানে নিখোঁজ জানে, যেটা
কি জানে তার ছেলে, তার ছেলেটা নিখোঁজ। আপনি কিভাবে জানলেন?
পেপারে অ্যাড দিয়েছিল।
আজ অব্দি তারা জানে না যে তার ছেলেটা বেঁচে আছে না নেই,
মরে আছে।
আপনার বিবেক বোধের জায়গা থেকে এই জিনিসগুলো কখনো রিয়েলাইজ করেন যে একটা মানুষ যত বড় ভুলই করুক না কেন তাকে খুন করা যায় না? ফেসবুকে গিয়ে এই মুহূর্তে আপনি দেখতে পাবেন লাখো মানুষ আপনাকে বলছে যে পুলিশে ধরিয়ে দিতে, লাখো মানুষ আপনাকে বলছে কালবন্ধ করতে, লাখো মানুষ মনে করছে আপনারকেও খুন করা উচিত। এত মানুষের ঘৃণা, এত মানুষের শ্লাঘা, এত মানুষের তিরস্কার, এগুলো খুন করার আগে কখনো ভেবেছিলেন? শুধুমাত্র একটা মানুষের কাছে ভালো হওয়ার জন্য যে মানুষটাকে লাভ করেন।
হ্যাঁ, নিজের ব্যাপারটা নিয়ে কখনো আমি চিন্তা করি নাই, আমার ভবিষ্যতে কি হবে না হবে এটা নিয়ে আমি কখনোই মানে মিন করি নাই, বাট আমি শুধু একটুকু চেয়েছিলাম ভিতু কিনা যেন আমি ভালোভাবে থাকতে পারি।
আপনি ভালো আছেন?
না।
দ্যাট ইজ দ্য আলটিমেট মেসেজ অব দিস এপিসোড। আমরা বলতে চাই অন্যায় করবেন, অন্যায় করে ভালো থাকতে যাবেন, ভালো থাকতে পারবেন না, ওর ভবিষ্যৎ অন্ধকার। যে ছেলেটি এখানে এসছে হি ইজ আ মডেল, ওকে আমরা আজকে মডেল হিসেবে ওর পক্ষেও নিব না, বিপক্ষ বলবো না, কিচ্ছু বলবো না। ওর যদি শাস্তি হয় হোক, আমরা সে ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করি না। ও যে অন্যায়গুলো করেছে ওর সেগুলো শাস্তি হওয়া উচিত। যদি ও শুদ্ধভাবে বাঁচতে চায়, পরিশুদ্ধভাবে বাঁচতে চায়, তাহলে কি ও পরিশুদ্ধভাবে বাঁচতে পারবে? এই সমাজই পারছে ও বর্তমানে বাঁচতে? পারছে না। ও অন্যায় করে একটা সুন্দর পরিবার গড়তে চেয়েছিল, একটা সুন্দর বলয় তৈরি করতে চেয়েছিল ওর প্রেমিকার জন্য, ও পারেনি। আমরা সেটাই বলতে চেয়েছি যে অন্যায় করে পৃথিবীতে কখনো কোনোদিন কোনো জায়গায় কোনো কিছু ভালোভাবে করা সম্ভব নয়। সেকেন্ড যে খুনটা করলেন তার ফ্যামিলি জানে?
আসলে তোর বাবা মা বলতে কি বলিস, ওই ভাইটাই সব মানে আমাদের বংশী সব,
ওই ওর সবকিছু করতো।
হ্যাঁ, আর এই জন্যই তো আমি তার কাছে বাধা, ওই ছেলেকে দিয়ে সব কাজ করাতো।
আপনার কখনো মনে হয় যে এই ভাই, যে ভাইয়ের ডান হাত বাম হাত আপনি, সে তার স্বার্থে ডাক বললে আপনাকে যে কোনো মুহূর্তে ফোন করে ফেলতে পারে?
আসলে কি বলবো, এখন বর্তমানে আমি তার হাতেই সব, এখন আমার জীবন মরা বাঁচা তার উপরে সব। আমি আবার এখন আমার ঠিক মতো আমি আমার বাবা মাকেও সময় দিই না, আমি কোনো কিছুতেই না, আমি এখন নাচলাম এখন ডান্স করতে পারি না, আমি আমার বন্ধু পুরনো সেই বন্ধু বান্ধবের সাথে কথাবার্তাও বলতে পারি না। মানে কি বলবো, এলাকার অনেক মানুষ অনেক রকম কমেন্টস করে আমার সামনে দিয়ে, আমি কি বলবো, আসলে আমার বলার কিছুই নাই। যদিও বলতে চাই আমার মানে বাবা মার নাম আসা করে মানে তার একটা গালি গালাজ করে, এই ঘরের এই ছেলেটা কি ফ্যামিলিটা ভালো, ছেলে কি একটা কোলাঙ্গার জন্ম দিল যে এরকম হইলো কার মতো কি এরকম, আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে এগুলো যখন বলে না, আমার মনটা যদি তাকে আবার আরেকবার একটা মারা করি এরকম আমার মনে হয়, কিন্তু কি করব বলেন।
প্রিয় শ্রোতা, ওকে তো লাস্ট একটা শব্দ বলেছে যে আমার মনে হয় আরেকটা খুন করি, কাউকে আসলে না মানে এইভাবে তিরস্কার করে একজন খুনিকে তিরস্কার করে কিংবা একের পর এক গালমন্দ করে অন্যায় করে তাকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা যাবে না। তাকে আনতে হলে ভালোভাবেই আনতে হবে। এই সমাজে যদি আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকতে হয় তাহলে সমাজের চারপাশটা যে আবর্জনাগুলো রয়েছে, এরকম যারা খুনি, এরকম যারা অপরাধী, এরকম যারা ভুল করা মানুষ, তাদেরকে শুদ্ধ পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে। নইলে আমার চারপাশটা অন্ধকার হয়ে যাবে এবং আমার চারপাশটা আলোকিত করার জন্য এই মানুষগুলোকে আলোকিত করতে হবে। এটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব মেসেজ, আলটিমেট মোটো। আমি আপনার পক্ষ নিয়ে কোনো কথাই বলবো না, প্রশ্নই ওঠে না, কারণ আপনার জীবনে যত বড় অপরাধ এবং আমি মনে প্রাণে চাই আপনার সাজা হোক, আপনিও চান আপনার সাজা হোক, সাজা না হলে আপনি পরিশুদ্ধ হতে পারবেন। আপনি যে বয়সে খুন করেছেন সে বয়সে আপনি কিশোর ছিলেন, আপনার 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 ধারাবাহ্য অনুযায়ী আপনার 18 বছর পূর্ণ হয়নি তখন ফার্স্ট খুনের ক্ষেত্রে। সেকেন্ড যে খুনটা আপনি করলেন সেক্ষেত্রে কি আপনার 18 বছর পূর্ণ হয়েছিল? সেকেন্ড খুনের ক্ষেত্রে আপনার 18 বছর পূর্ণ হয়নি। আপনি কখনো ফিল করেন যে আপনি থানাতে গিয়ে সারেন্ডার করবেন?
আসলে মানে আমার মনে হয় না যে আমি পারবো।
কেন পারবেন না?
আমি যদি মানে নিজ ইচ্ছাকৃত ভাবে যদি সেখানে মানে আমি থানায় গেলে সারেন্ডার করি তো কি হবে? আমাকে ধরবে, আমাকে মারধর করে সম্পূর্ণ আগামাতে সম্পূর্ণ বার করবে এবং সে ভাইটাকে ধরবে। ভাইটাকে ধরলে কি হবে? ভাইটাকে অবশ্যই সে বের হোক, মানে অল্প কিছুদিনের মধ্যে বের হয়ে যেতে পারবে। তারপর আমার কি অবস্থা হবে এটা লিসনাররা খুব ভালো করে বুঝতে পারবেন আশা করতেছি।
লিসনারদের রিয়েলিটি প্রিয় শ্রোতা, ও জানে যে ও যদি সারেন্ডার করে তাহলে ওকে জেলের মধ্যে ওকে সেফ রাখা যাবে না, ওখানেও হয়তো ওকে মেরে ফেলতে পারে। কারণ ও যার আন্ডারে আছে সে অনেক শক্তিশালী এবং রাজনৈতিক ছত্র ছায় সে অনেক বেশি শক্তিশালী। আমরা কি একজন সম্রাটের ভবিষ্যৎ দেখতে পারি? সম্রাট, আপনার জীবনটা তো আমরা দেখতেই পারি যে আপনি একটা প্রচন্ড চারপাশে প্রচন্ড ঘন অন্ধকার তার মধ্যে হাতড়ে বেড়াচ্ছেন আপনার সুসময়, আপনার ভবিষ্যৎ। আপনার সাথে আপনার ফ্যামিলি জড়িয়ে আছে, যেখানে আপনার আর কোনো ভাই নেই, আপনার দুটো বোন, আপনার মমতাময়ী মা, আপনার বাবা, আপনার এখন পর্যন্ত আপনার প্রিয় মানুষ, আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী, আপনার ফ্রেন্ড সার্কেল সবাই আপনাকে কুলঙ্গার বা খারাপ মানুষ হিসেবে জানে। ধীরে ধীরে আপনার জগৎটা অনেক বেশি সংকুচিত হয়ে আসছে। শেষমেশ মায়ের কাছে কি জবাব দেবেন কিচ্ছু জানেন না, কারণ মা আজকে শুনেছে বাসায় গিয়ে ভেতরে ঢুকতে পারবেন কিনা তাও জানেন না, এবং মা শোনার পরে মার যে প্রতিক্রিয়া হবে সেটাও জানেন না। সবচেয়ে বড় কষ্ট তো সেটাই। আপনি বলেন তো, আপনি যাহা বলিব সত্য বলিবতে একেবারে পুরো গল্পটা শেষ হয়েছে, আপনি কেন আসেন?
আমি আসলে এরদে এসেছি, আমি যেটা করেছি খুবই খারাপ একটা কাজ করেছি। আসলে আমার মতো অনেক ছেলেরা আছে অল্প বয়সে, টাকা রোজগারের জন্য অনেক অনেক ধরনের খারাপ কাজও করতে চায়। প্লাস তাদের যে কোনো দল, আমার মতো অনেক স্টুডেন্ট আছে তারা দল করে। আমি তাদের রিকোয়েস্ট করব, যারা এই মুহূর্তে এই শোটা শুনছে, আসলে এটা করবেন না। অল্প কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেবেন না। আর যেটা বলবো, আমি এখানে মূলত এসেছি মানে মার কাছে কি বলবো, ক্ষমা চাইবো, এই ধরনের তো ভাষা আমার নেই।
আপনার জীবনে যদি ভুল থেকে থাকে তাহলে এটা একটা ভুল যে আপনি টাকার কাছে নিজেকে এক ধরনের আত্মসমর্পণ করেছেন, এক, এবং সেটার জন্য আপনি অন্যায় কাজও করেছেন। সেই অন্যায়, ছোট ছোট অন্যায় আপনার কাছে এত বড় অন্যায় কাছে নিয়ে এসেছে। আমি আপনাকে ইন জেনারেল একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে ধরেন যে মেয়েটাকে আপনার ভালো লেগেছিল ক্লাস 5 এ পড়ুয়া যে মেয়েটাকে, ঋতু, এই ভালো লাগার ব্যাপারটা যদি আপনি আপনার মাকে খুলে বলতে পারতেন বা আপনার বাবাকে খুলে বলতে পারতেন, আপনার বাবা মা যদি আপনাকে সুন্দর করে বোঝাতো যে বাবা তোমার এখনো বয়স হয়নি, তুমি মেয়েটাকে পছন্দ করছো ঠিক আছে, আরো সময় নাও, বিয়ে করার বয়স হয়নি বা এরকম কিছু।
আসলে আমার এখানটাই ভুল, আমি সেই সময়টা ভয় বলিনি, এখানটাই আমার ভুল। যদি বলতাম হয়তো বা আজ আমি এই টাইমে এই পর্যায়ে আমি এখানে আসতাম না, আমার লাইফটা হয়তো আর একটু উজ্জ্বল হতো, আর একটু পরিষ্কার।
এটা আপনার ভুল যে আপনি ভয় বলেননি, কিন্তু আপনি ভয় পেতেন কেন?
এই জন্যই পেতাম যদি মানে তার ফ্যামিলির সাথে খারাপ কিছু করে বসে।
প্রিয় শ্রোতা, ও ভয় পেত সেটা ওর ভুল, কিন্তু যারা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে তাদের ভুলটা আপনি একবার চিন্তা করে দেখবেন। বাবা মা কেন সন্তানের সাথে ফ্রেন্ড হতে পারবে না? বাবা মা কেন সন্তানের সাথে এমন হতে পারবে না যে সন্তান একটা ভুল করে আসলে, সন্তান একটা ঝামেলায় পড়লে, সন্তান একটা সমস্যা হলে সেটা ফ্রেন্ডলি গিয়ে সবার প্রথমে বাবা মার কাছেই খুলে বলবে? বাবা মা যদি এরকম হতে পারে সন্তানের ক্ষেত্রে, তাহলে তো আজকে এই সন্তানের এরকম হওয়ার কথা না, এই সন্তানটাতে আজকে এরকম একটা অন্ধকার ভবিষ্যতের দিকে যাওয়ার কথা না। বাবা মার কিন্তু এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। সন্তান বাবা মাকে ভয় পাবে সেটাই স্বাভাবিক, কিন্তু বাবা মাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে সন্তানের কাছে যেখানে নিয়ে গেলে সন্তান যে কোনো বিপদে পড়লে প্রথমে তার বাবা মার কাছেই ফেস করবে। আমাদের দেশের অধিকাংশ ফ্যামিলি একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত আমরা দেখি যে সেখানে এক ধরনের রিজিডিটি আছে, এক ধরনের কাঠিন্য আছে, যে কাঠিন্য সন্তানকে অনেক সময় এরকম একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়।
আসলে আমি এখানে এসেছি আপনাদের একটা কথা আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি, যারা অনেকেই গার্জিয়ান বাবা মা শুনছেন, আমি একটু বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের কখনো অকার্যের মতো কখনো ছুঁড়ে ফেলে দেবেন না, হাতের বাইরে যেতে দিবেন না। যদি একটু ফুসফুসে বেরিয়ে যায় তাহলে তারা অনেক কিছু করতে পারে, অনেক কিছু যা আমার থেকে আরো অনেক খারাপ কিছু বা অনেক ভয়ঙ্কর কিছু এরকম কিছু। এই কিশোর বয়সে বিবাহটা যেন বাল্য বিবাহটা আমাদের কাছে স্টপ হয়। আর আমার জীবনে কখনো ক্ষমা হবে কিনা এটা আমি নিজেও জানি না। আপনারা হয়তো বা অনেকে অনেক রকম ভাবে গালাগাল দিচ্ছেন, হয়তো বা অনেক রকম কমেন্টস করছেন, আমি কি আসলে কি আসলে আমার কি বলবো, আমার ফ্যামিলিটা এই ধরনের না, টাকা পয়সার অভাব তাও না, আমি বিবাহ করেই টাকা পয়সার অভাবে সংকট এসেছি, মানে একটা প্রভাব ব্যাখ্যাবোধ ঘটে। আর এই জন্যই আমাকে এই অল্প বয়সে বিয়েটা করেই আমার এত কিছু ঘটা। আর আমি জানি যে আমি আপনাদের মতো মানুষ বা সাধারণ কোনো মানুষের কাছে কি মানে দু হাত ধরে কান্নাকাটি করে কি ক্ষমা চাইতে পারবো, এরকম কি ভাষা আমার আছে তাও না, যে আমি কার কাছে ক্ষমা চাইবো, ক্ষমা চাওয়ার মতো তো কেউ না। আবার আমি যে অপরাধ করছি আমি একা না, আমার দল নিয়ে করছি, আর মানে আমরা সবাই মিলে কার কাছে ক্ষমা চাইবো বলেন তো, ওরাও আমার মতো একই পথের রাস্তা দিয়ে আমরা সবাই হাঁটতেছি, কি করবো আমরা, কি হবে আমাদের ভবিষ্যৎ।
প্রিয় শ্রোতা, এখানেই শেষ হচ্ছে সম্রাটের জীবনের চরম অপ্রিয় সত্য স্বীকার পর্ব। তবে শেষ হচ্ছে না, যাহা বলিব সত্য বলিব, শেষ হবে আজকে যিনি পুরো অনুষ্ঠানটা শুনেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের এক্সপার্ট প্যানেলের একজন বিশেষজ্ঞ। তার মূল্যবান মতামত আমরা এই পর্যায়ে জানবো, তাকে আমরা ফোনে কানেক্ট করছি।
আমি পুরো গল্পটা শুনলাম। আসলে এই ঘটনাগুলি আমাদের সমাজে রয়েছে এবং এগুলি ঘটতেছে অহরহ। মাঝে মাঝে সংবাদ মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা এই সমস্ত ঘটনাগুলি জানতে পারি, মানুষ সচেতন হয়। দুইটা দিক একটা আছে, একটা হচ্ছে যে পরিবারের ভূমিকা এখানে কি, আর একটা হচ্ছে সমাজের ভূমিকা বা রাজনীতির যে ভূমিকাটা কি। এখানে যে সম্রাট নিজে উল্লেখ করেছে যে সে যে পরিবারে বাস করতো তা সেখানে সে কিভাবে চলাচল করতো, এই ব্যাপারে পরিবার থেকে কোনো মনিটরিং বা সুপারভিশনের সুযোগ ছিল না। আমাদের পরিবারে আমাদেরকে সন্তানদের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খুবই ভালোভাবে মনে রাখতে হবে প্রত্যেকটা গার্জিয়ানের। আমার সবচেয়ে প্রিয় সন্তান, আমরা তাকে ভালোবাসি সেটা ঠিকই আছে, সে লেখাপড়া করতেছে কিনা, সে ভালো ছেলেদের সঙ্গে চলতেছে কিনা, অথবা অবসর সময়টা সে কোথায় কার সঙ্গে কেমন ভাবে কাটাচ্ছে, এই সব খবরগুলি কিন্তু আমরা বন্ধু সুলভ হিসাবে আমরা খোঁজ খবর নিতে পারি। এটা হচ্ছে পরিবারের কথা। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে সমাজের একটা ভূমিকা এখানে রয়েছে। একটা এখানে সমাজের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারছেন যে তারা একটা গডফাদার কিন্তু তাদের পিছনে থাকে, তারা এই সমস্ত ছেলেদেরকে যারা কুপথে যায় খারাপ পথে বা ব্যবসায় চলে যায়, আমরা বলি বকে যাওয়া ছেলে, আমরা এটাকে কন্ডাক্টিং কথা বলি, আমাদের বাসায় সাইকিয়াট্রিক বাসায় কন্ডাক্টিং অর্ডার, এই ছেলে খালি মিথ্যা কথা বলে, চুরি করে, স্কুল ফাঁকি দেয়, তারপরে ছোটখাটো চিন্তায় রাহাজানি এরকম করতে থাকে, অর্থাৎ খারাপ আচরণ দিকে চলে যায়। এক সময় তাদেরকেই তারা রিক্রুট করে কিছু লোক, ওই গডফাদারদের লোক, তারা তাদেরকে হাতে করে নেয়, তখন তাদেরকে দিয়ে তারা চিন্তায় ডাকাতি করা শুরু করে, এক সময় খুন খারাপ দিয়ে তাদেরকে দিয়ে করানো শুরু করে,
এক ধরনের ট্র্যাপও ফেলে রাখে, যেটা আমরা ওর গল্প থেকে বুঝলাম,
ওর গল্প থেকে শুনলাম। হ্যাঁ, তারা করে কি, যেহেতু তারা মানে খারাপ কাজে চলে যায়, সেই খারাপ কাজের রেকর্ড গুলি তারা রাখে, এমনকি আর ওই দ্বিতীয় বন্ধু ভিডিও করে রেখেছে সে যখন খুন করছিল সেই খুনের দৃশ্যগুলি, এইভাবে খুনের দৃশ্য রেকর্ড করে রাখা তো অবশ্যই ট্র্যাপের মধ্যে ফেলে। খুন করে রেকর্ড না করলেও তারা যে বিভিন্ন অপরাধ করতেছে সেই অপরাধের কারণেই তারা ওই গডফাদারের কাছে একটা জিম্মি হয়ে থাকে।
একটা জিনিস আমি একটু জানতে চাই আপনার কাছে, যে ওর যে বয়সে ও যে মেয়েটাকে বিয়ে করলো এবং যে মেয়েটার কথাই ও উঠবস একবারে বলতে পারি আমরা, এক ধরনের প্রচন্ড ফিলিংস এই সম্পর্কটার মধ্যে, দুটো দুইজনই আমরা দেখি যে অপরিণত একটা বয়স, এই বয়সটা নিয়ে বা এই ধরনের ফিলিংসটা নিয়ে আসলে আপনাদের মনোবিজ্ঞানের ভাষায় এটাকে কি বা বলে, আর এটা তো বেশি দিন থাকেও না, তো এটা নিয়ে আপনার আসলে বলার কি আছে?
এই অল্প বয়সে এই যে আবেগগত সম্পর্কগুলি, এই সম্পর্কগুলিকে আমরা আসলে গার্জিয়ানরা সেভাবে হ্যান্ডেল করতে পারি না। এই অপরিণত বয়সে ছেলে মেয়েরা পরস্পর প্রতি আকৃষ্ট হবে, ভালোবাসা করবে, এটা ঠিক আছে, কিন্তু এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে পরিবার পরিজনদেরকে, তাদের গার্জিয়ানদেরকে। কিন্তু সেটা যদি না হয় তাহলে এই অপরিণত বয়সে যে প্রেম ভালোবাসা হবে তারা যে বিয়েটা করে ফেললো, বিয়েটা করে দিয়ে ফেললো, গেল, সেটা একদিকে অন্যায় হয়েছে, কারণ আমাদের দেশে আইনগত দিক থেকে অপহৃত বয়সে বিবাহ করা ঠিক নয়। দ্বিতীয়ত তাকে কিন্তু যেরকমটা শুনলাম যে তাকে অনেকটা ওই গার্জিয়ানরা তাকে জোর করে তাকে ওই মেয়েটার সঙ্গে তাকে বিয়ে দিতে বাধ্য করেছে। এখন প্রথমত হচ্ছে যে সে এই অপহৃত বয়সে বিয়ে করা খেলে তার যে দায়িত্ব হলো, তাকে যে সংসার চালিতে হবে সে টাকা কোথায় পাবে? আপনি লক্ষ্য করছেন সে টাকা খরচ করার জন্য হয়তো তাকে এই খারাপ পথে অন্ধকার পথে যেতে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দুইজনই যেহেতু অপহৃত ছিল এবং ওই মেয়েটা যখন আরেকটা ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হলো বা সম্পর্ক তৈরি হলো, তখন সে যখন ধরা পড়ে গেল এই ছেলেটার কাছে, তার আসল স্বামীর কাছে, তখন সে বয় কি করলো, সে ওই ছেলেটাকে বললো যে ঠিক আছে ওই ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক নেই, তুমি তাকে মেরে ফেলো। তখন কি করলো, সেই ছেলেটা করলো। অর্থাৎ দুইটা অপরিণত মানুষ, অল্প বয়স্ক মানুষের যে বোধ বুদ্ধি যাতে তখনো পরিণত হয় নাই, তারা নিজেরা নিজেরা যা বুঝেছে ভালো মনে করেছে সেটাই সেভাবে করেছে। এই ক্ষেত্রে আমরা পরিবার বা সমাজ কোনো তেমন কোনো ভূমিকা রাখতে পারি নাই, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাদেরকে শান্তভাবে ভালোবাসা দিয়ে আস্তে আস্তে সেখানকে ভালো পথে আনার চেষ্টা করতে হবে, অথবা যদি আমরা তাদেরকে বিয়ে দিয়েও দিই তারপরে তার দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। ওই বয়সে তাদের দায়িত্বটা, ওই মেয়ের দায়িত্ব বা ছেলের দায়িত্ব আমরা কেউ সেভাবে পালন করতে পারি নাই বলে আমার মনে হয়।
জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এক্সপার্ট প্যানেলের মতামত জানলাম। আমরা একটু পরে ফিরে আসতে চাই ফেসবুকে কে কি কমেন্টস করেছেন সেগুলো নিয়ে। শুধু একটা কথাই আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি কিশোর না হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার চারপাশে কোনো কিশোর এমন আছে কিনা যার জীবনটি সম্রাটের মতো হতে পারে, সেভ হিম, সেভ হার। আর তুমি যদি কিশোর হয়ে থাকো তাহলে সম্রাটকে মাথায় রেখে তুমি চিন্তা করে দেখো তোমার জীবনে এমন কোনো কাজ তুমি করছো কিনা যেটা সম্রাটের মতো অসহনীয় জীবন তোমাকে উপহার দিতে পারে। তাহলে আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই সেই কাজ থেকে নিজেকে বিরত রাখো। একটু পরে ফিরে আসছি, যাহা বলিব সত্য বলিব, সাথেই থাকুন। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.